This track was downloaded from FusionBD.com.
Royal Tiger Green presents Jaha Bolibo, Sabto Bolibo, Recharge Yourself. ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান, বিবেকের আদালতে সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিবতে। এই মুহূর্তে আর জি কিপ্রিয়া আপনার সঙ্গে রয়েছে এবং আপনি শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। শুরু হয়ে গেল বাংলাদেশের রেডিওর ইতিহাসের সবচাইতে চ্যালেঞ্জিং রিয়েলিটি শো রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। অনুষ্ঠানের শুরুতেই আমরা আর জি রাজুর কাছ থেকে জেনে নিতে চাই যাহা বলিব সত্য বলিবর মঞ্চে আজকে কোন বন্ধুটি জীবনের সমস্ত অপ্রিয় সত্যগুলো নিয়ে লাখ লাখ মানুষের মুখোমুখি হচ্ছে। রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ কিপ্রিয়া। আমাদের আজকের অতিথি বাবু। বাবুর ইচ্ছে ছিল লেখাপড়া করার, কিন্তু বেশি দূর লেখাপড়া করতে পারেননি তিনি। ছুটোছুটি আর হৈহুল্লোড়ের মধ্যে কেটেছে বাবুর ছোটবেলা, আর সেই কারণেই বন্ধুর অভাব ছিল না বাবু। স্বপ্ন দেখতেন একদিন অনেক বড় হবেন, চারিদিকে তার নাম ডাক হবে, অর্থাৎ বড় হওয়ার বাসনা তার মধ্যে ছোটবেলা থেকেই জেগে উঠেছিল। সবকিছুই ঠিকঠাক মতোই চলছিল, কিন্তু তারপরও বাবু আর যাহা বলিব সত্য বলিবর মঞ্চে। কি সেই কারণ জানতে চলে যাচ্ছি আজ কিব্রিয়ার কাছে।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। ওকে প্রিয় শ্রোতা, আমরা দেখলাম যে আজকে আমাদের সঙ্গে রয়েছে জাকির হোসেন ওরফে পাঞ্চিং বাবু। কে এই পাঞ্চিং বাবু, কি তার ইতিহাস, সবকিছু আমরা জানবো। তবে তার আগে আপনাকে বলতে চাই, আপনি যদি রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে এসে নিজের জীবনের ভুলগুলো নিয়ে কনফেস করতে চান, অপরাধগুলো স্বীকার করতে চান, বলতে চান কেন অপরাধী হয়েছেন, ব্যাকগ্রাউন্ডটা কি ছিল, পরিণতি অপরাধের কি হয়েছে, তাহলে আসতে পারেন। আমাদের এখানে আসার জন্য নিয়ম হচ্ছে আপনি আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এখানে ফোন করার পরে আপনি দুই চাপবেন, দুই চাপার পরে আপনি ফোন থেকে কিছু নির্দেশনা পাবেন এবং সেই নির্দেশনা অনুযায়ী আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন, অর্থাৎ যে বিষয়টার উপরে আপনি বলতে চান সেই বিষয়টার সামারি বা সারাংশটুকু বলে আপনার সেল নাম্বার দিয়ে বলবেন আপনার সঙ্গে যোগাযোগ করতে। আমাদের টিম মেম্বার আর জে রাজু আপনার সঙ্গে খুব দ্রুত যোগাযোগ করবে। এবং এমনও হতে পারে আগামী সপ্তাহে এই সত্যের আসনটিতে বসবেন আপনি এবং বলবেন কি ভুল করেছিলেন, কেন করেছিলেন এবং তার শেষ পরিণতি কি হয়েছিল। অনুষ্ঠানের শুরুতেই আমরা কথা বলতে চাই জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, যিনি আমাদের অনুষ্ঠানের নিয়মিত এক্সপার্ট প্যানেলের মেম্বার। তো ডক্টর তাজুল ইসলাম, আজকে পাঞ্চিং বাবু নামে একজন শ্রোতা আমাদের সঙ্গে রয়েছেন, তার জীবনের অপ্রিয় সত্যগুলো বলার জন্য আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? জি, অনেক অনেক ধন্যবাদ। এবং আমরা আশা করছি যে আমাদের এই জাকির হোসেন ওরফে পাঞ্চিং বাবুর জীবনের অপ্রিয় সত্যগুলো জেনে আপনি আপনার যে অ্যানালিটিক্যাল নলেজ সেখান থেকে পুরো বিষয়টিকে সামাজিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করবেন। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আমরা আমরা শুরু করতে চাই রয়্যাল টাইগার টুইন প্রেজেন্স জাহাবুলি বসত্ব বলিবর মূল পর্ব। তবে তার আগে আমি জানতে চাই পাঞ্চিং বাবুর কাছে যে আমরা তো মনে করি যে কোন একটা বিবেকের তারণাবোধের কারণেই আসলে যারা অপরাধ করে তারা লাখো মানুষের সামনে কনফেস করতে আসে এবং সেই বিবেকটাকে জাগানোর জন্য কোন একটা ঘটনার প্রয়োজন হয়। আপনার বিবেকটা আসলে জাগিয়েছে কোন ঘটনা বা কে?
আমার বিবেককে জাগাইছে আমি আপনাদের রেডিও বেশি চ্যানেলটা আমি অনেক শুনছি, শোনার পর আমি একদিন আমার এলাকার পুরান বংশালের এক ছেলের তার নাম হলো পলাশ, তারটা শুনি না মানে অনেকটাই খারাপ লাগছে যে তার ফ্রেন্ডের যে মেয়েকে অনেকজনের ধর্ষণ করছে, এটা শোনার পর মানে আমি অনেকটাই নিজেকে করি যে এইরকম অপরাধী লোক এখানে যায়, তা আমিও তো অনেক অপরাধ।
তার মানে আপনি রেডিও শুনে আমাদের রেডিওর অনুষ্ঠান শুনে যাহা বলিব সত্য বলিব শুনে আপনি ইন্সপায়ার হয়েছেন?
হ্যাঁ।
আপনি কি বর্তমান জীবনে কোনো ধরনের কোনো অন্যায় বা অনৈতিক কাজের সঙ্গে জড়িত আছেন?
না।
ওকে, প্রিয় শ্রোতা, আমরা সবসময় একটা কথা বলে থাকি যে অপরাধ যে করে সে কোনোভাবেই পার পায় না। আজকে পাঞ্চিং বাবু আমাদের সঙ্গে রয়েছে এবং এই পাঞ্চিং বাবু এখন বর্তমানে কোনো অপরাধের সঙ্গে জড়িত নেই। কেন নেই, কি তার প্রাশ্চিত্য, সবকিছু উঠে আসবে রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। আমরা শুরু করছি রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবর মূল পর্ব। ওকে, আপনি শুরু করুন। তবে তার আগে আমি একটু জানতে চাইবো যে পাঞ্চিং বাবু নামটা কি আপনার অপরাধের সাথে সম্পৃক্ত?
অপরাধের সাথে কিছুটা সম্পর্ক আছে আর কিছুটা আমার বন্ধু বান্ধব ফাইসলে মিতে।
আচ্ছা, তাহলে আমরা গল্পের ধারাবাহিকতা একটু জানতে চাইবো। পাঞ্চিং বাবু নামটা কখন হলো, কোথায় হলো? নিশ্চয়ই ছোটবেলাতে তো পাঞ্চিং বাবু ছিল না?
না না না।
ওকে, আমরা ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করতে চাই, শুরু করুন।
ছোটবেলা আমি আমার বাবা পান দোকান করে নবাবপুরে মধ্যে, তো ওইখানে আমি থাকতাম বাবার সাথে, পান সিগারেট আনতাম, তখন কাকে সিগারেট দিতে দেওয়া হইতো, এটা প্রায় আপনার অনেক আগে, প্রায় 30 বছর।
ওকে,
তো এরকম করি আব্বার লগে দোকানদারি করি, তো একসময় দেখা গেল আমার ফুপা আছে অন্য একদিন তার কারিগর নাম করা, আমি ওনার কাছে যাই গাছ এখানে বসে, তো আমার যা চা নেয় আমি সিগারেট আনো সাদা, তখন তো মনে করেন 12 আনার একটা গাছ চাওয়া নেয়, আনতাম এক একবার চা, দুইবার তিনবার গরম করে খিলেতাম, খিলেতে খিলেতে বাবু উস্তাদ মনে ভিতরে আসি, উস্তাদরা আমার একটু কাজ দেয় আর কি হাতে, দেয় একটু আদর করে, অনেকে সপ্তাহ তখন রবিবার বন্ধ ছিল, শনিবার দিন কোন উস্তাদ আটা না কোন উস্তাদ 1 টাকাই দিই অনেক তখন, কারণ একটা বিস্কিটের দাম 5 পয়সা তখন, এভাবে চলতেছি। তার মধ্যে মারি তোলায় কিছু বন্ধু বান্ধব আছে, তারা অনেকে এখন মারা গেছে, শরীফ নাম আছে, ববিন আছে, মানে তারা খুব অন্য মতো, তাদের সাথে আমার সাথে বন্ধুত্ব আছে, আর আমার এলাকার আছে বাবুর নাম, আমার খুব ভালো বন্ধু, উনি মারা গেছে কিছুদিন আগে, তো আমরা দুজনে মনে করেন বিশেষ করে যে মলিবাজার চক ওইখান থেকে আপনার গোলাপম আছে, তোমরা শুক্রবার দিন ফুটাইতাম আমরা, তো ওইটা আপনার গিয়া 8 আনা পিস, 4 আনা পিস, 10 পিস আছে, এইটা আমরা একদিন না মানে নিজেরা নিজেরা সচেতন গেলাম, এটা যখন উঠছে এটা বড় পিস করা যায় দেখি, এর পরে আমরা খুলি, খুলে দেখি ওইটার মধ্যে কিছু ইটা ভাঙ্গা আছে, কিছু লাল কালার মশলা আছে, তো এটাকে খুলে আবার আমরা ডবল করি, এটা একটারে দুইটা করি, দুইটারে 4টা করি, খুলে এটা ফুটাই, ফুটানোর পর দেখি যে শব্দটা বাড়ে, ডবল ডবল হইতাছে, মানে অদের মতনই করতেছি। করার পর একদিন প্রায় আমরা সংসদ ভবন, তখন একটা ব্রেক ড্যান্স হয় মানে তখনকার সময় ব্রেক ড্যান্স হলো, তো ওইখানে এসি সংসদ ভবন, ওইখানে আপনাকে মারামারি হয়, মারামারি হওয়াতে মানে দুই গ্রুপ মারামারি হয়, আমাদের সাথে না আরেক গ্রুপ, আরেক গ্রুপ এটা নাইরা গ্রুপ বলে মিরপুরে মজা ছিল,
কত সালের কাহিনী বলছেন মনে?
হ্যাঁ, এটা আপনার 87 বা 86
সালের ঘটনা বলছেন। ওকে,
তারপরে ওখান থেকে আমাদের একটা চাপ পরে, আমরা ওখান থেকে একটু ফালা ফিস আয়সা করি, আবার সময় যে ওরা যে বোমটা ফুটেছে একটা মুখ খা আমরা নিয়েছি মানে ডিব্বা, ফুটানো ডিব্বা, এই জানার পর আমার এই যে বাবুল মারা গেছে, আমরা দুজনে মিলে একটা ডিসকাস করি, ফুললি ফুল এটা মানে আমরা অলরেডি বানানো কমপ্লিট করলাম, কমপ্লিট করার পর আমরা একটা গুলের ডিব্বা যে প্লাস্টিকের এটা দিয়ে আমরা ঘোরা ঘুরে, আমাদের এখানে আপনাকে মানুষের নামে একটা জায়গা আছে 222 গুল্লি, ওইখানে আমরা লোক যাতনা মানে পুরান টান, তো তখন তো যে বাথরুম আপনার জোড়া পায়খানা, তো ওইখানে আমরা টেস্ট করি মশলা কি নেয় না, সাড়ে বাজার থেকে দিত আমাদের মশলা, তাই নাই না টেস্ট করতে 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 দেখা গেল এক পর্যায়ে মোটামুটি ভালো একটা অবস্থা গেলাম, মানে খুব এটা আমাদের চাই, সবসময় চাই, মানে আমাদের সাথে কারোর সাথে কি হলে
আপনার এটা ফোটাতেন?
হ্যাঁ, ফোটাতাম বলতে এলাকা ছিনতাই করতো, নাম করতো আমাদের।
মানে এত বেশি ফোটাতেন যে যারা অপরাধ করতো সব অপরাধের দায় আপনাদের উপরে?
আমাদের উপরে, হ্যাঁ।
ওকে,
এটা জানাতে মানে
আপনার সাথে এই সময়টাতে গ্রুপে কারা কারা ছিল এবং আপনার বয়স তখন আনুমানিক কত?
তখন আনুমানিক আমার বয়স 12-14 বছর।
আপনার মনে আছে ওই সময় কারা কারা ছিল আপনার সঙ্গে?
হ্যাঁ, আমার তো সব
প্রশ্ন। একজনের নাম বলুন তো।
হ্যাঁ, একজনের নাম যেরকম বাবুল বললাম, মারা গেছে।
ওকে,
সিরাজ আছে একজন। ওকে,
সবাই কি আপনার একই বয়সের ছিলেন?
হ্যাঁ, আমরা সবাই একই বয়সে এবং সবাই এক এলাকারই।
এই যে বোমাটা আপনারা এক ধরনের বোমা বলবো না, পটকা বলবো, ঠিক জানেন
আপনারা
লক্ষ্য রাখবেন যে একটা বিপজ্জনক বস্তু যদি অনেক সময় ছেলে মেয়েদের হাতে চলে যায় এবং সেটা যদি শৈশবের কোন একটা জায়গাতে, বিশেষ করে অ্যাডোলেসেন্সের বয়সের আগে, সেটার প্রতি একটা তীব্র নেশা তৈরি হতে পারে, সেটার কিন্তু অবশ্যই লক্ষ্য করার মতো। বিশেষ করে দেখবেন যে আমাদের গ্রাম অঞ্চল এবং সব জায়গাতে আমরা দেখি যে ছোটবেলাতে আমরা ছেলেমেয়েদেরকে পিস্তল দিয়ে খেলাধুলা করার জন্য এবং ছেলেদের খেলার টয় মানে হচ্ছে পিস্তল। এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু অনেক সময় একটা ডাইভার্জেন্ট মানসিকতা তৈরি করতে পারে। ওকে, হ্যাঁ, বলছিলেন। তারপরে
এরকম করতে করতে আমরা আমাদের উপরে মনে করেন একটা সিনিয়র ভাইদের আমাদের উপরে একটা চুপ করে গেল গা, এলাকার যেরকম চেয়ারম্যান বা এমপি এরকম। তো এর মধ্যে আমাদের তখন ঢাকা সিটির নাম করা, উনি আসলে মারা গেছে গডফাদার নামে, ঢাকা সিটি নাম করা, নাম হুসেন মোল্লা, পুরান ঢাকা। তো উনি আমার, তুই আমার লগে আমার ক্লাবে থাক। আমি তো দাদা, আমি তো কি থাকবো, আমি পোলাবান মানুষ, কেনা না পরে দরকার আছে।
কি ক্লাব ছিল ওটা?
আমাদের তখন।
ওকে,
তো পরে এরকম করতে করতে অনেকদিন যায়, তখন আপনার আমাকে বলে যে পাঞ্চিং। হ্যাঁ দাদা, বলে
পাঞ্চিং।
হ্যাঁ,
ওই সময়টাতে আপনার পাঞ্চিং নাম হয়ে গেল?
হ্যাঁ, পুরে গেল।
আচ্ছা, তো পাঞ্চিং নামটা কিভাবে হলো?
এটাই আমি মানে কোন স্যান্ডেলের কাজ করতাম না, তো আমি তো তখন আপারের উপরের পাটটা বানিতাম। তো এটা আমাদের আপনি কিছু ডিজাইন করছি, তো মানে এটা আবার পাঞ্চ বলে কি, ডিজাইনটা পাঞ্চ দিয়ে করতে হয়। তো ওটা যে করতে করতে মানে ডিজাইনটা মনে করেন এলাকার মধ্যে আল্লাহ রহমত উস্তাদে যে বিদ্যাটা দিছে আমার উপরে কি নেই এরকম সুন্দর কাজের মধ্যে। তখনই আমার একটা নাম পড়ে গেল যে পাঞ্চিং বাবু। তো আমি অনেক ফ্রেন্ডে গেলাম যে দোস্ত করা, আমার এটা ঠিক করি করস, এটা কি ঠিক, মা তোর চেহারা পাঞ্চিং, আবার তুই
ওই সময়টা থেকে আপনার কাজের জন্য আপনার নাম হয়ে গেল পাঞ্চিং বাবু।
পাঞ্চিং, আবার তখন একটু ফ্যাশন করতাম, একটু পাংপুঙ্গো করতাম।
আচ্ছা, পাংপুঙ্গো করতেন? ওকে, সেই প্রসঙ্গে আপনি আবারও ফেরেন। আপনাকে কি যেন বলছিল পাঞ্চিং বাবু বলে?
যে আয় লিগে কাজ আছে, মিটিং আছে, যেতে।
আচ্ছা,
আমি তো দাদা যেমন আমার তো কোনো অসুবিধা নেই, তুই থাকলে তোর যত বন্ধু বান্ধব আমি পামো, আর তোর বন্ধু বান্ধব সবাইকে দিকে, খালি তুই হস না, আমি তো আমার তো দরকার নেই, আমি গরিব ভাই, তুই গরিব, তোর সব একটা কিছু হয়ে যাবো গা, ভালো কথা, গেলাম এ থাকি ক্লাবে, আই যাই আপনার মিটিং মিটিংয়ে যাই, অনেক সময় যেটা যা প্রয়োজন পরে আর কি, রাস্তা পিকেটিং পিকেটিং করার করতাম, এটা করতেলে আমারই লাগে। তো তারপরে তুই আমার সাথে একজন আপনার বড় সিনিয়র বাসের সাইড ভাই তারিখ সালা শহীদ, তোর সাথে আমার সাথে একটা ভালো সম্পর্ক হয়ে যায় ক্লাবের থেকেই। তো এরকম আমার বাবু আমার একটা কাম করতেই হবো, আমি কি করতেই হবো, একটা আমার লগে যেবা, যে তখন আপনাকে নির্বাচন চালু, আপনার কমিশনার নির্বাচন চালু। তো বললো ঠিক আছে, ওই যেতে হবো, যে আমার তোমার কেউ মনে, তা আমি কারখানা কাজ করতেছি, পরের দিন ঠিক আছে, পরের দিন দিনে আপনার 11:30 বা 12:00 দুপুর আসার পর সাথে আমি দুটা ছেলে দেখলাম, ছেলে আনফেস ও দেখলাম, বাবু তা হো গেলাম এখানে, যাওয়ার পর যে দুটো লোক ওনার সাথে, ওনার তো আমি চিনি না, আর তার আমার সাথে কথা বলতেছে না, আমার সাথে কথা বলতেছে ওই বাবু আমার লোক এক জায়গায় যেতে, জায়গা কিনুম, জায়গা কিনুম, জায়গা কিনবেন, কই কিনবেন ভাই? উত্তর বাড্ডা। আচ্ছা, উত্তর বাড্ডা জায়গা কিনবেন, ঠিক আছে, তোমার কাম আছে? আমি কেউ ভাই এখন কাম তেমন একটা নাই, তো পরে বিকালে খাওয়া দাওয়ার পরে কই চলো। তখন মনে করেন যে মানে এমন একটা পর্যায়ে পড়লো যে আমার ওইখান থেকে যে শোরুম বা সরার মতন একটা স্কোপ আমি পাইতাছি না, মানে তাদের হাতে যে জিনিসটা আমি অনেকটাই অ্যাবনরমাল হয়ে গেছি।
মানে দেখার পরে?
হ্যাঁ, তখন
কি ছিল তাদের হাতে?
কাটা রাইফেল ছিল 32 পিস্তল।
32 পিস্তল আপনি প্রথম দেখলেন এটা?
না, আমি পিস্তল তো অনেকের কাছে দেখছি।
হ্যাঁ হ্যাঁ, তো আপনি দেখে কেন নার্ভাস হয়ে গেলেন?
নার্ভাস হয়েছে তখন তো আমার কাছে কিছু নেই, আর তারা আমার সেই জিনিসটা শো করতেছে, মানে এখানে তো কিছু আছে, হয় আমার মাইরে ফালাইবো নাহলে আমার থেকে একটা কিছু করবো।
ওকে ওকে,
কারণ আমি তাদের চিনি না।
ওকে,
যাও চলো, না তোমার যেতেই হবে, আমি কই যাবো, তাহো একজন সামনে একজন পিছে, মানে এমন একটা অবস্থা যদি আমি ডাঙ্গা যাবো, ট্রিগার টান দিয়ে বলবো, বাল্যর্জম আমার।
আমরা এখন পর্যন্ত একটা জায়গায় কনফিউজ যে আপনাকে কেন তারা এইভাবে কোথাও নিয়ে যাচ্ছে এবং কি কি করতে চাচ্ছে আপনার সাথে?
আমাকে দিয়ে ওরা গম বানাবে।
ও, এই জন্য? এবং আপনি যদি ওখান থেকে পিছু টান দেন তাহলে আপনার সাথে খারাপ ব্যবহার করার সম্ভাবনা।
হ্যাঁ হ্যাঁ।
তারপর গম বানানো কি ওই সময়টা আপনি জানতেন মোটামুটি?
মনে করেন আমি পুরা মানে অলরেডি ঢাকা শহরে একজন মানে আমার নামটা কি হয়ে আছে ফেমাস
শিখলাম।
ওই যে বন্ধু বান্ধব বললাম না, ওই যে আমার বাবু আমার একটা বন্ধু যে মারা গেল, ওই আমরা দুইজনে আমরা ডিসকাস করতে করতে মানে হয়ে গেছে সতিনীর মাধ্যমের মাধ্যমে সকাল থেকে আনতাম গোলাপ ওইখান থেকে খুলে খুলে মশলা দিয়ে শেষ করতাম। তো ঠাড়ি বাজার গেছি একদিন, যে আমি এটা দেখালাম বাড়িটা আছে আমার বাড়িটা দুম এটা তো ভাই এরম এরম আমি যাচ্ছি আছে আমি দিবেন না এটা কোন বুঝলাম
আপনার
লাল সালফার আর সাদা হোয়াইট
মোটামুটি সব পার্টির কাছে আপনার নাম চলে গিয়েছে যে বোমা বানাই হচ্ছে পাঞ্চিং বাবু, রাইট?
নাম হয়েছে কিন্তু আমি সবারটা করি না, আমি তো আবার কাজও করি এখানে।
আচ্ছা, মানে দুই একজন সিলেক্টিভ, কারণ আপনি তো একটা পার্টির সাথে জড়িত আছেন
লেখা আমি না জানলো মানে ড্রাইভারের থেকে আমি বোঝা পারতেছি। তখন তো বেবি ট্যাক্সি, তো তখন আমি সাইনবোর্ডে দেখি এক চেয়ারম্যান বাবুল চেয়ারম্যান তার নাম, বাবুল চেয়ারম্যান আমি গাড়িতে নামছি, আমি সুইত কি ব্যাপার আহো না কথা বার্তি মানে গেছি। তো রুমে ঢুকার পরে যে যে সাইনবোর্ডটা দেখছি যে ওই তৈল ওই চেয়ারম্যান যার কাছে আমি গেছি, আমি আর সালাম দিলাম, ভাই আপনি, আমি চেয়ারম্যান বাবুল, তা আমার নাম বললাম কো আমরা দুজন মিটার এনসি মিসি করা, তা আমার একটা কাজ করে দিতে কি কাজ করে দিতে আমার তো দুদিন পর নির্বাচন, আমার তুমি বলে এরকম এরকম খুব ই করা আমাদের বানা দিতে আমি তো বানা দিতে ভাই যদি না দিই না দিলে তো এটা পরে ব্যবস্থা করা যাবে না দিলে পরে। আমি তখন ওই জায়গায় দেখেছি না, এই জায়গা তো মানে খুব অন্য মতন একটা হিসাব হয়ে গেছে, ওইখানে প্রায় 20-15 জন ছেলেটা। তা আমি মানে আমার মাইন্ডটা খারাপ হয়ে গেল যে শরীর, তখন আমি শুরু করলাম বুঝতে পারতেছি না যে তুমি এই কাজটা করলে আমার যাই হোক। আমি বললাম ঠিক আছে ভাই, তখন আমার বানা একটু হবে বেশ বানামো কিন্তু আমার লগে সুইট দিয়ে দিতে হবে।
ওকে ওকে, প্রিয় শ্রোতা আমরা এখানে একটা বিরতির ঘন্টা শুনতে পেয়েছি। আমরা এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিতে চাই। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও এফএম 89.2 এ। আমি আরজে কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে এবং আজকে এখানে তার জীবনের অপ্রিয় সত্যগুলো স্বীকার করছে জাকির হোসেন ওরফে পাঞ্চিং বাবু, যে একসময় ঢাকা শহরের দুর্ধর্ষ বোমাবাজদের একজন। কি তার জীবনের অপরাধের ব্যাকগ্রাউন্ড সেটা তো আপনারা মোটামুটি জানলেন, কি ধরনের অপরাধের মধ্যে সে জড়িয়ে যাচ্ছে সেটাও আপনারা ক্রমান্বয়ে জানা শুরু করেছেন এবং এটার পরিণতি শেষ পর্যন্ত কি হয়েছে যা অচিন্তনীয়। আমরা সেই জায়গাটিতে আসবো তবে 3 মিনিট পর। শুনতে থাকুন এবিসি রেডিও এফএম 89.2। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবেই, সুন্দর আগামীটা তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। প্রিয় শ্রোতা, 3 মিনিটের বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে। আমি আরজে কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে এবং শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আজকে আমার সঙ্গে রয়েছে অতিথির আসনে জাকির হোসেন ওরফে পাঞ্চিং বাবু, তার জীবনের অপ্রিয় সত্যের ব্যাকগ্রাউন্ডে রয়েছিলাম আমরা এবং সেখান থেকে আবারও ফিরতে চাই। আপনারা যদি তাকে দেখতে চান তাহলে চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/ ABC রেডিও FM 89.2 ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি আমাদের JBSB এবং একই সাথে ABC রেডিওর অন্যান্য প্রোগ্রামগুলোর মেম্বার হয়ে যাবেন। ওকে বাবু ভাই, মানে আমাদের পাঞ্চিং বাবু ভাই, বলেন তারপর কি হলো? আপনি যেটা বলছিলেন যে বোম বানানো বা কিছু একটা নিয়ে,
হ্যাঁ
তারপর
আমি ঘর ছাড়া বানাবো না, তো ঠিক আছে। একটা বিরাট বড় ঘর দিল, প্রায় ম্যাক্সিমাম 30-35 ফট লম্বা একটা ঘর, টিনের, তো একটাই গেট। ঘরের মধ্যে অনেক মশা, তো ঘরে ঢুকার পর আমি দেখলাম মানে বোম বানানোর যা প্রয়োজন, পাথর, ডিব্বা এবং ব্ল্যাক টিন সব। তো আমি মেডিসিন পাই না, তো একটা ব্যাগ দিল বাবু গুলো বুঝি। এখন খুলে দেখে মানে আমি তখনই আমি নিজেই মরে গেছি যে পাউডারটা আনছে এটা হলে আপনার চায়না কালো পাউডার, এটা মানে সালফার দেখা, এটা আপনার কোনো ব্রেকই নেই। মানে বাংলাদেশে যদি 10,000 মানুষ অ্যাক্সিডেন্ট হয়েছে, এর মধ্যে 9,099 জন এই কালা মশলা দিয়ে,
মানে বলতে চাচ্ছেন যে এটা একটু মারাত্মক ক্ষতিকর।
হ্যাঁ, চায়না মশলাটা মারাত্মক।
ওকে,
এই জিনিসটা। হ্যাঁ, তারপরে আমি রুমে ঢুকলাম। রুমে ঢুকার পর শুয়ে দেখে বাবু ভাই আমি একটা সিগারেট লেহি, মানে এটার কারণে আমি সিগারেট খেতাম। তো না সিগারেট লাগবো না, মানে তখন আমার মিজাজ অনেক খারাপ হয়ে থাকে। আমি তুই বল, তুই খালি ব্ল্যাক টিপ গুলো কাটবি আর কিচ্ছু করবি না তুই। তখন মানে মিক্স তো সামনে, তো পাথরি করতে করতে একটা মুখ্যাতে আমার এই জায়গাটা কেটে যায়
আপনার হাতে, আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ,
এখানে আমার পুরো অনেক ব্লাডিং হয়। তো এর মধ্যে আমি প্রায় 10-20 আমি কমপ্লিট করে ফেলেছি। কমপ্লিট বলতে মানে ফুল কমপ্লিট না, 1% নয়, হাফ কমপ্লিট। এটা আমি বামে রাখছি, আমার হাতের বামে, তো ওই আমার সামনে, আমার হাতের সামনে। তো এর মধ্যে আমি আরেকটু দেখি যে মানে ওইটার মধ্যে আমার আজরাইল, ওইটার পাটার মধ্যে আমার আজরাইল। তো তারপরে আমি ই করলাম যে শুয়ে প্রায় কত হয়েছে ঘনত, বাবু ভাই এদিকে এদিকে 20, এদিকে 9:29। ওকে ঠিক আছে, ফাইন, আমি এই বিলটা দিতেছি, এটা তুমি ফালাই আইবা। মানে আমার মতলব শেষ, তো আমি শেষ, তো আমি তো এখান থেকে বাঁচার কোনো উপায় নেই। মশলা এখানে বাজেন 7.5 কেজি মশলা,
মানে প্রচুর বানাতে হবে,
প্রচুর মানে মানে ওইটা যদি আল্লাহর অশেষ মেহরবান। আমি একটু আগে একটা কথা বলি যে আল্লাহ আমাকে অ্যাক্সিডেন্ট করাতে আমি আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া যাই, কিন্তু হয়তো বা এটা কমপ্লিট হইলে প্রচুর মানুষ যদিও নাও মারা গেত, মানে আমার ওই বমির মধ্যে আপনার আহত হইতো।
আচ্ছা, তো আপনি কি করছিলেন আমি একটু ফ্রিলে জানতে চাই। হ্যাঁ বলুন।
ও তখন আমি বানাইতে ছিলাম, ওই বানাইতে পারে না, ওই জানে না, ওই জানে না। তো
7.5 কেজি মশলা এখানে আপনি বলছেন, এটা দিয়ে কতগুলো বানানো যেত?
এটা আপনার গিয়া ম্যাক্সিমাম কেজিতে 20-22 বা 25 ধরা যায় কেজিতে।
এক কেজিতে যদি 25 হয় তারপরে প্রায় 150-200 মতো।
হ্যাঁ, 29টা আর একটা মানে যেটা স্পেশালি ভাবে কষি যাওয়ার কষি, যেটা তুই ফালাই দিবি, মানে অল্প তো আমার রাগ উঠেছে তখন, আমার ব্লাডিং হইতেছে অনেক এই জায়গা দিয়ে। তো মশলা লাগলে জলে হাত, তো আমি এটা কমপ্লিটও করতে পারি নাই। তারপরে আমি মানে মুখ খারাপ লাগে, আমি ওখানে রাখছি যে সুইচ দেখি, মানে ওখান তার উপরে আমি একটু ভাষাটা একটু খারাপ করে ফেলেছি। এটি আমার এত বড় একটা সর্বনাশ করলে,
যেগুলো আপনারা বানাতে নেই সে সময় কোনো প্রোটেকটিভ গ্লাস কিংবা কোনো ধরনের শরীরে একটা কিছু পরে নেওয়া,
না 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 না,
কিচ্ছু না, একদম সাধারণ মানুষ
সাধারণ, কারণ তখন তো এইগুলো বাইর হয় নাই।
আচ্ছা, ওকে বলুন তারপর।
তারপরে করতে করতে আমি বললাম সুইচ সুইটা দেখিস, মানে তখন ব্ল্যাক টিপ পাচ্ছি আমি, আর 30 সেকেন্ড আগে সুইচ এটা দেখিস। বাবা ভাই যত মুশকিল তত আসার, খালি কি দিয়া ভাইয়া আমি এই কথাটাই আমি শুনতে পারছি ভাই। তারপরে আমি আর চোখে দেখি না, শুধু শব্দ, এমন একটা শব্দ পাইছি যে মনে করেন শব্দতে মনে করেন তিনের ছাপ বিসর্জন করে গেছে। ওইখানে একটা শিশু বাচ্চা খেলাধুলা করতেছিল ভাইয়া, আল্লাহ মানে মাত্র তিনটা পয়ডা আপনার বাচ্চাটার এখান দিয়ে ফুললে ফুল ছেলে ডিট। তো ওইখানে মধ্যে মানে চিৎকার, শত শত মানুষের চিৎকার ইচ্ছা হয়ে গেছে, মানে এরকম একটা ভয়ঙ্কর আওয়াজ। আর তখন পাঞ্জাটা উড়ে গেল, বলছে যে যাতা দিয়ে বসে
শরীরের পাঞ্জাটা উড়ে।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই অর পাঞ্জা আমার পাছায় একটা বাড়ি গেছে, তখন আমার পুরাটা সম্পূর্ণ শরীর দিয়ে আমার ব্ল্যাডিং হচ্ছে।
মানে আপনাদের যে বাকি 30টা ছিল ওগুলো ফুটে গেছে?
ওটা তো, ওটা তো যদি ফুল কমপ্লিট থাকতো মানে আমরা দুজন এক চিমটি আমাদের মাংস পেত না, এক চিমটি
মানে ওগুলো ফুল কমপ্লিট ছিল না বলে আপনাদের এই অবস্থা।
হ্যাঁ হ্যাঁ, অবস্থা তো আর হাত পাঞ্জাবি লাগাইছে, ওই পাঞ্জা আমাকে পাশে একটা বাড়ি দিছে। তো তখন আমি কইতাছি এই সুইটি ঠাকুর দিলি কে? তখন তো আমি চোখে দেখি না, তখন আমার রক্ত বেড়ে, আমি মানে ঘাম বেড়ে যাচ্ছে, তখন আমার সেন্সটা একটু অন্য মতন গেছে গে। আমি সুইট দেখ সুইট ক বাবু ভাই আমি কই কোনো কথা কবি না, তুই চেয়ারম্যান ক আমার মিরপুর হসপিটাল যে কোনো প্রকারে আমার জন্য মিরপুর হসপিটাল পাঠা দেয়, মানে আমি আমার রক্ত শেষ হওয়ার আগে। তো ওই কি করলো, হ্যাঁ চেয়ারম্যান আয়া একটা টেম্পু আনলো, টেম্পু এনে তখন টেম্পুর মধ্যে বসাতে আমার ওইখান থেকে না সত্যি গুলশান থানা আমাকে ওই টেম্পু মানে একটু ভালো সার্জার কে আমাকে এখানে ইনফরমেশন দেয়া মেডিকেল নিয়ে গেছে, তখন দুইটা ইও সাথে ছিল সিপাহী
পুলিশের সাথে,
মানে এটা পুলিশ কেস হয়ে গেল। জিজ্ঞেস গেছি আমি একটা সূর্যের রাস্তা মধ্যে কি করবি, কবি যে আমি তুই যেটা কইসব যে আমার রাস্তা জায়গা কিনব এটাই কবি, কিন্তু আর অন্য কোনো কথা কবি না। হ্যাঁ কইতে 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 দেখা গেল কি ব্যাগ করছে ঢাকা মেডিকেল যাওয়ার আগে আমি পুরোটা অজ্ঞান অজ্ঞান হয়ে গেলাম। তো আমার ইমার্জেন্সি যে ওয়ার্ডগুলো আছে ওইখানে আমার কুত্তা মারা গেলে যেভাবে ডাস্টবিনে পড়ে থাকে ঠিক ওইভাবে আমি পড়ে রয়েছি, আর ওই যে আমার সাথে শহীদ ওরে আবার কি করছে চিকিৎসা নিয়ে গেছে, নিয়ে গিয়ে আমাকে ওইখানে আসামি বানা দিলে এক নম্বর, শহীদ দুই নম্বর আসামি হয়ে এক মাস পাঁচ দিনের মাথা ঢাকা মেডিকেল থেকে রিলিজ নিয়ে গেল, তখন আর এখান থেকে হাত কাটা হয়ে গেল
ডান হাতের কবজির উপর থেকে।
হ্যাঁ
ওকে,
তো আমার এক নম্বর আসামি বানা দিল। তো আমি তো অজ্ঞান জানি না, তো ওই ওই হসপিটালে ঢাকা মেডিকেলে আমাদের নবাবপুরে একজন আয়া কাজ করে আমার বাড়ির উল্টা দিয়ে। তো আমার আমার চিনে এখন আমার আব্বা একজন নাম করা পান দোকানদার ছিল, তো ওই করলো যে মানে আমার বড় বোনের নাম দেয় নার্গিসের মা, তোমার বাবু কালকে এই ড্রেসটা কিনছে না, হ্যাঁ বাবু ঢাকা মেডিকেলে দরকার মরে আসলে ঢাকা মেডিকেল জায়গা ইমার্জেন্সি, তখন আমার মাতে যেতে পারে না। আমার বোনদের ফোন করলো আমার বড় বোন, তো ওইখানে আমার বোন মানে অনেক চিৎকার কান্দাকাটি কইরা মানে ডাক্তারের হাতে পায়া ধরলো, ধরার পর আমার বাঙ্গাল ওয়ার্ড বুঝি পুরা ওয়ার্ড
বাউন্ড ওয়ার্ড। হ্যাঁ
হ্যাঁ, তো ওই ওয়ার্ডে আমার বাড়ি দিল, কয়েকদিন পর আমার জ্ঞান ফিরলো।
আচ্ছা,
তো জ্ঞান ফিরার পর আমি চোখে দেখি না, দুনো চোখে আমি দেখি না, তো আমি তো চূড়ান্ত অবস্থায় শুধু আমি অল্লি সারা পেতাছি আর আমার পা হিলাই পারি না, তো আমার এই হাতটা একটু কমে এসে আর আমার এই সাইডটাই বেশি পুরাটাই পেলাম আমার জলা আমার এটা এটা আমার পুরাটাই মনে করেন পুরা সম্পন্ন এখান থেকে এখানে যা সব জল আমার পাও জল পা এখানে পাশে আমার মাংস লাগানো আলাদা।
প্রিয় শ্রোতা ও যখন বলছে তখন এগুলো বের করে করে দেখাচ্ছে, একেবারে দুর্ধর্ষ অবস্থা। আমরা চেষ্টা করবো ওনার একটা ছবি আমাদের ফেসবুকে দিয়ে দেওয়ার জন্য, আপনারা যদি দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। হ্যাঁ বলুন, তারপর
তারপরে আমার কোনো হসপিটাল আমাকে ভর্তি নিল, রিকোয়েস্টের মাধ্যমে দারোগা বললো যে ঠিক আছে এই বড় করবে স্যার স্যার কি করেন। তো তখন আমার একটা ফোন আইসে আর কি ওই চেয়ারম্যানে, চেয়ারম্যানে একটা মানে দেখো যে আমার অবস্থা শেষ আর উই আমার এক নাম্বার আসামি বানাইছে, কিন্তু চেয়ারম্যান তো জানে যে আমি এক নাম্বার না, এক নাম্বার উই আমাকে কিডন্যাপ করেছে। তো চেয়ারম্যান একটা মানবত হইল, মানবত হওয়ার পর আমি আমার বড় বোন বলেন যে বোন তুমি আমরা কি বোন বলতাম না ভাই বলতো আমাকে বোনেরে, ভাই তুই অমুক অমুক এই উত্তর বাড্ডা বাবুল চেয়ারম্যানের বাড়িতে যা, গেলে আমার নামটা কবি একটা কিছু দিব। তো হ্যাঁ গেছে, তো তখন কিছু টাকা দিছে।
আচ্ছা
হ্যাঁ টাকা দিছে ভালো টাকা, তা টাকা দেওয়া বলার পরে যে সুইতে কিন্তু আপনাদের জন্য এবং বাবুর জন্য এক লক্ষ টাকা দিছি চিকিৎসার জন্য।
ওকে,
তো টাকা আমি সুইতকে জিজ্ঞেস করলাম ঢাকা মেডিকেলে হসপিটালে চোখের হসপিটাল ডাক্তার আইসা আমাকে মোটামুটি আল্লাহর রহমতে এই চোখ ফুল ভালো হয়ে গেল গা, মানে
ডাক্তার
মাধ্যমে। হ্যাঁ ডান চোখ ফুল এক সপ্তাহের মধ্যে ভালো গা, বাম চোখ আপনার বারো আনি ভালো হইলো।
আচ্ছা,
চলতা সেইভাবে চলতে চলতে মানে আমার উপরে ওই মানে একটা চাপ পড়লো যে আমি এক নম্বর আসাইনি আমার এখন জেলখানা যেতে হবে, এরকম করতে করতে মাস শেষ, তো আমার এখন জেলখানা চালান করে দিব। আর এর মধ্যে শহীদ যে ছিল ওই আমার এক নম্বর বানায় ওই কলম বাড়িতে শুয়ে গেছে ভাই আমাকে এক নম্বর আসাইনি বানায় যে উই মেন উই জানে আমি জানি না। তো মেডিকেল থেকে আমার গুলশান থানা নিয়ে গেল, গুলশান থানা আমার দুদিন রাখলো, রেখা উসি আর কি দেখতেছে উনি যে আমার পা থেকে ব্লিডিং হচ্ছে যে আমি পা লম্বা করছি না, তার মধ্যে এখানে একটা গোল্ড স্মাগলার বিদেশি আপনার তিনজন ধরছিল এয়ারপোর্ট থেকে, তারা হয়েছে ওরা আমি তো ইংলিশ বুঝি না, তারা আমার সিগারেটি করে আমি ভাই বুঝি বুঝি না ভাই আমার কোনো কথাবার্তি করেন না আমার ওই সময়। তো ওই উসি দেখে মানে একজন সেন্ট্রি পাঠাচ্ছে দেখো কি অবস্থা জাকির হোসেনের, তার মধ্যে দারোগা আমার বাসা গেছিল, তো বাসা যাওয়ার পর আইসা বলছে দারোগা উসিরে তো মায়া লাগছে, তো আপনার এর মধ্যে দারোগা আইসা বলছে কাসেম ভাই আল্লাহ ওনারা বাসা রাখুক উনি আমার ওষুধ কিনা দিল এই কিনা দিল, মানে বুঝছে যে আমি 100% আমি এটা বানিয়েছি। তো তখন বলো বাবু তুই ভালো হয়ে যাই, তো গেলাম দেখলাম তুই ভালো হয়ে যাই, আমি কই জি ভাই আমি ভালো হয়ে যাবো তো এরকম করার পর আর একদিন পর তিন দিন পর আমাদের কোর্টে চালান করে দিল। তো কোর্টে আমাকে নিতে চায় না, কোর্টে নিতে চায় না যেহেতু আমি অল ইন অল আনফিট, মানে শরীরে দেখ দিয়ে আমি মানে আমি না হাঁটতে পারি না, মানে একটা মানে ত্যাগ দিয়ে হাঁটতে পারি, মানে পাও মাটিতে রাখা যায় না, পাও ঝিনঝিনি করে আর ব্লিডিং হয়, ফাইটা ফাইটা রক্ত গোলা বের হয়। তো এর মধ্যে আমার আঙ্গুল যাওয়ার একদিন আগে আমার আঙ্গুলটা কাটা হয়,
তুই
চিন্তা করিস না আমি যে কোনো ভাবে তার আমি জেলখানা পাঠা দেবো, আমি আমার তো নিতে চান না, তো তুই চিন্তা করিস না আমি এটা তো হাইছে। তারপর মানে কোর্ট দারোগার কথাবার্তি করে সিস্টেম করে তুই জেলগেটে যাওয়ার সাথে জেলার সাহেবের বলবি যে আমাকে মেডিকেল পাস করে। তো আমি গেছি, তো যেহেতু মানে আমার দুজন ধরেই নিয়ে যায় কি জেলার সাহেবে মেডিকেল পাস করে দিল। হ্যাঁ আমি মেডিকেল চলে গেলাম, মেডিকেল যাওয়ার পর আমার মেডিকেলের চিকিৎসা তো ওইখানে ভাই চিকিৎসা নাই, ওইখানে চিকিৎসা হলে আপনার পেটে ব্যথা হলে ডিসপ্রিন, ক্যান্সারের ব্যথা হলেও ডিসপ্রিন, জ্বর হলেও ডিসপ্রিন, আমাশয় হলেও ডিসপ্রিন, মানে যে কোনো রোগের একটাই ওষুধ, আর কোনো ওষুধ নাই। আর ওখানে ডাক্তার বলতে কেউ নেই, কম্পাউন্ডের বাইরের একটা যায়। তো ওনারে বললাম স্যার আমার ব্যথা ঘুম আসে না, আমি মানে এর কাছে অনেক রিকোয়েস্ট করলাম স্যার আমার ব্যথা ঘুম আসে না, আমার এই সিলাইয়ের জায়গা যন্ত্রণা করে, এখানে সিলাই যন্ত্রণা করে, পায়ের সিলাই, তারপর আমার অনেক কষ্ট ড্রেসিং করতে, কষ্ট জায়গা ড্রেসিং আমি নিজে করুন, আমি কোনো কয়েদিরে যা করাম, ওইখানে ডাক্তার হলো কয়েদিরে ডাক্তার। তো তুমি কেউ ভালো কথা, তা আমার ডিটল 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 দিল, তো জেলখানার বাটি আর কি ওটা আমাদের দিল, তো বাটির থেকে আমার যে প্রায় মনে করেন না আধ বা খানি দিচ্ছে। তারপর আমি ওই মেডিকেল ওয়ার্ডে বারিন্দা মতে বসে আমি আমার এখানে মানে যেটা রক্সির আছে পাও বাম পায়, এইখানে সিলাইটটা আমি আস্তে আস্তে মুলাম করতেছি সিলাইটা, আর আমার এই জায়গাটা আমি মুলাম করতেছি যে সুইচ সিলাইট আমি নিজেই ছিড়ুন কাটুন, আমাকে বুঝা দিছি ভাবে এইটা তুমি টানবি বেড়ে যাবো গা তোকে, তাই এরকম করি করি এমন ব্যথা উঠছে ভাই কি বলবো, তখন মানে আমার ঝান দিয়ে দিতে মন চায়, মানে আমার শরীরের ব্যথায় তখন যদি আমাকে যে ভিডিওটা দিচ্ছে এটা আমি খেয়ে ভালো এটা খাওয়ার পর মানে তখন আমার একটা ওই অরাবার আপনাদের লাইফ সাজা আছে আহমদ করে নাম, এটা গুরিশাল একজন লোক, ওর আমাকে খুব ভালো লাগে আর আমার খুব ভালোবাসে, আমার একদিন তো দিনে আমার খুব ভালোবাসা ভালো লাগে আমার কথাবার্তিতে আমার এবং শরীরটা দেখে আর কি। এই বাবু তুই চিন্তা করিস আমি তোর ভাই, আমি যে এতদিন জেলখানা আছি তোর চিন্তা হবো না, যা একদিন আইজি সাহেব আসলো, ডিআইজি বড় আইজি অনেক রকম আপনাকে বছরে ছয় মাস পর পর আসে জেলখানা পরিদর্শন করে, তা তারপর আমি সবাই তো সিলেট দিতে হয় বা আমি তা আমি সিলেট দিতে গিয়ে আমি পড়ে গেছি তখন আমার উনি আইসা মানে যে সুবেদার আর কি আমার ইলিয়াস ফকির ওই সুবেদার আইসা উঠেল, এই মানে আমার একটা বাক্য দিলে আবার আইজি স্যার শুনছে, শোনা পড়ারে ডাক দিছে এই পরে ওরা আবার একটু মানে প্রশাসন তুই মুই করে একটা ব্যবহার হয় যারা ছোট র্যাঙ্কের ওকে তুই করে আমি দেখলাম জেলখানায়, এই তুই পাকে পাকা দিলি কেন, ওই কিচ্ছু করে করছে আমার তো লাগে না, পরে দেখেছে আমার মাটির মধ্যে আমার রক্ত। তো আমার সামনে আছে যে তখন আমার মোটামুটি একটু দাঁড়িয়ে হয়ে গেছে গা, আমার বলে মানে কিছু আঙ্কেল বললো আমি হাইসা দিলাম আর কি যে চাষে আপনার কি আমি স্যার আমার এই ব্যাপার এরকম এরকম, আমি তো মনে করেন হসপিটালে কোনো ওষুধ পাই না বা আমার যে ড্রপটা দরকার ড্রপটা আমি এই পর্যন্ত পাইলাম না প্রায় আমার আড়াই মাস দুই মাস আবার কাছে দেখে আপনার কাগজ দেখি কাগজ দিলাম, কাগজ দেওয়ার পর উনি আমার সাইন করে দিল যে আপনার বাইরে ওষুধ আনতে পারবেন, সই করে দিল আলহামদুলিল্লাহ ভালো। তো তারপর আমি জেলখানার থেকে যে কোনো মাধ্যমে চিঠি পাঠিয়েছি, ওখানে টাকা ঘুষ দিলে চিঠি জায়গা বাড়িতে, তো চিঠি পাঠিয়েছি মিয়া সাহেবের মাধ্যমে, তা আমার বোনরে কইলাম আইলো গেটে যে ভাই আমার ড্রপ কিনা দে কিছু খান খান দরকার নেই কি অবস্থা, যাবেন জুবিন তো যাবেন জুবিন কাসেম ভাই কুয়া দিছে তুই এখানে আদা সুস্থ হইয়া বাই যা তুই ফুল সুস্থ দি তোরের মধ্যে তোর বের করে ভালো মনে তুই চিন্তা করিস না তুই খা আর তোর বড় বড় নেতা বড় লগে থাক, মানে আমার একটু রাগারাগি কইরা আমার হ্যাঁ 300-400 টাকা দিয়া আর কিছু খাওয়ান আর ড্রপ ড্রপ দিয়ে গেল গা, আমি ভাই তুমি এই কবে তা আমি আমার তুই চিন্তা করিস না। তো দুই সপ্তাহ পর ওই দারুগানি দিয়ে গেছে জেল গেটে কাসেম ভাই আই হোক কাসেম উকালাত নামা নিয়ে গেছে আমার সই করছি যাকে আমি জানি তুই বানাইছ আমি তুই ইয়ে মানে তখন মাথা নিচে করে বলেছি আমি তুই আর করিস না তোর ঘরে গিয়া আমার কিন্তু ভালো লাগে নাই আমার একদম ভালো লাগে নাই, যদি আর পরে কোন একটা কিছু পাই তোর এইটার পর একটা আমি করলাম শোধ করে দেব।
ওকে প্রিয় শ্রোতা, আমরা এখানেও একটা বিরতির ঘন্টা শুনতে পারলাম। প্রশ্ন হচ্ছে এখানেই শেষ কিনা? নিশ্চয়ই শেষ না, কারণ এরপরে আরো কিছু অপেক্ষা করছে আপনার জন্য। এবং একই সাথে জাকির হোসেন ওরফে পাঞ্চিং বাবুর জীবনে যা ঘটেছিল সেটা শোনার জন্য আপনি প্রস্তুত থাকুন। আমরা ফিরে আসবো ঠিক রাত 12:06। আবার মনে করিয়ে দিচ্ছি, আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও এফএম 89.2। আমি আরজে কিবলিয়া রয়েছি আপনার সঙ্গে, ফিরছি ঠিক রাত 12:06। রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিং জয় করেছে বিশ্ব বাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীটা তারা গড়বে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। জীবনের কাছে কাছি সুন্দর আগামী চাচা গড়বে। বলে রেখো টাইগার, রয়্যাল টাইগার জিতবে, কানের কোনবে লাগবে, মনে রেখো টাইগার জিতবে। বলে রেখো টাইগার, রয়্যাল টাইগার জিতবে, মনে রেখো টাইগার। সম্বলের বিরতির পর আরো একবার স্বাগত রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিবতে। আমি আরজে কিবলিয়া রয়েছে আপনার সঙ্গে, শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। পাঞ্চিং বাবুর জীবনের অপ্রিয় সত্যগুলো এখানে উন্মোচিত হচ্ছে, যার পুরো নাম হচ্ছে জাকির হোসেন ওরফে পাঞ্চিং বাবু। কি তার জীবনের অপ্রিয় সত্যগুলো স্টেপ বাই স্টেপ আমরা জানার চেষ্টা করছি। আবারও তার কাছে ফিরছি প্রিয় শ্রোতা। তবে তার আগে আপনাকে বলতে চাই, আপনি যদি মনে করেন এই জেবিএসবিতে এসে আপনার জীবনের ভুলগুলো আপনি অকপটে স্বীকার করতে চান, যদি আপনি নিজ থেকে উপলব্ধি করে লাখো মানুষকে সচেতন করতে চান, তাহলে আপনি আসতে পারেন আমাদের এই জেবিএসবিতে। আসার জন্য নিয়ম হচ্ছে, চাইলে আপনি আমাদেরকে টেক্সট করতে পারেন। আমাদের এসএমএস করার নিয়ম হচ্ছে, প্রথমে লিখতে হবে ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দিতে হবে 2221 নম্বরে। এছাড়া আপনি চাইলে ফোনও করতে পারেন, আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এখানে যাওয়ার পরে দুই চেপে আপনি যে নির্দেশনাগুলো শুনতে পাবেন সেই অনুসারে আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। আবারও ফিরছি আমাদের পাঞ্চিং বাবুর কাছে। হ্যাঁ বলুন, তারপর
তারপর আপনার ফকরাত নামা, আমি আমার বোনের সাথে ছিল, ওনার সাথে ফকরাত নামা শুই দিছি। যাওয়ার পর আমার প্রায় 2 মাস পর আমার জাবিন দেওয়া হলো। 2 মাস পর জাবিন দিল, জাজ কোর্ট, 2 নম্বর কোর্ট। জাবিন দেওয়ার পর আমি তো বাড়িতে পারি না, খুব কষ্ট। তারপর আমাকে জেলার কর্তৃপক্ষ লোক দিয়ে মেন গেট পর্যন্ত আনা হয়েছে। আইসি আসার পর আমার বাবা বুকে ধরে কেন্দ্রা ফেলাইছে অনেকই, যে তুই এটা বাবা কি করছ, বা মানে আমার বড় সিনিয়র গড়াকে বকাবাকি করতেছে আমার বাবা, আগে চিনে তো বকাবাকি করতেছে। আমি কাছে চলো বেদ, চলো বেদ গেছি, বেদ আছে মা, মা দেখে না মা, কারণ আমি যখন অ্যাক্সিডেন্ট হয়েছি আমার মা হসপিটাল দেখে অজ্ঞান হয়ে আছে, ঘর পরে আমার মা হসপিটাল যায় না। যা করছে আমার বড় বোন, আমার দাদি, আর একজন সম্পর্কে ফুবু, লাড্ডু ফুবু, আর ওনার মা, আর আমার ছোট বোন তো অনেকটাই ছোট। ও ভাই, আর মধ্যে একটা কথা আমার একটু কিসের আছে, যে আমার এখানে একটাই আছে, মানে আমার জীবনের ফার্স্ট মানে ভালোবাসার মানুষ আর কি, ওর কথাটা মানে একটু পিছিয়ে রয়েছে গে। তো তখন আর কি আমার হসপিটাল গেছিল, যা দেখে মানে আমার বোনকে দেখে সাহস পানি। তারপরে অনেক কান্দাকাটি করার পর তুমি এরকম করলা, খাওয়ার পর ভালো হইলো না আমার মায়ের, তুমি যে এটা হইছ, তোমার চাষ ভাই কাটিং পেপার এনে দেখাইছে, যে দেখেন আপনি মেয়ে কার সাথে সম্পর্ক করে, একটা গুন্ডা, একটা মানে নানান অন্যরকম ইয়ে। তো আর মার সাথে ওর সাথে অনেক ইয়ে পর ঢোকাঝাটি, আমি আরো বাড়িতে যাই না, যেটা আমার বাড়ির পাশের মহল্লে ওরা বাংলাদেশ, আমি টেকারাত এক এলাকা পরে। তো এইভাবে চলতে আসে, চলতে 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 প্রায় চিকিৎসা চিকিৎসা করে আমার এখানকার মাংস গুলা কাটে, এখানকার ইয়ে কাটে, আবার আমার পায়ের এগুলা মানে চিকিৎসা করতেছি, ওষুধ পানিও সব লাগে বেশি। তার মধ্যে যাকে যে মহাজন যেখানে কাজ করতাম, এই মহাজন আমাকে, কিরে বাবু তুই কি করবি? আমি কিচ্ছু করুম না, কি করুম, কাম করুম, আমি কাম জানি কাম করুম। তো তুই কাম করবি, তুই কাম করলে তো এত এত মানুষ, আমি কেউ আর এইব না ভাই, সব বাদ, তার সামনে করলাম যে ভাই বাদ। হ্যাঁ খুব ভালোবাসতো আমার, হ্যাঁ হ্যাঁ গুরু বাড়িতে অস্ট্রেলিয়া গুরু পালতো, ওনার বউ পানে আমার প্রত্যেকদিন ক্লাস দিয়ে দিত। হ্যাঁ দিত, কারণ এর মধ্যে যে কারখানা দিয়ে চালানো তো একমাত্র আমি পরিচালনা, শুধু মহাজন এসে ফিটিং করে দিয়েছি লাগাতো গা, আর বাকি যা আছে মার্কেটিং মার্কেটিং সব আমার করতে হয়। এইখানে একটা মহব্বত ভালোবাসে ছোট ভাই হিসেবে, যাক এরকম করে আবার কাজে বসলাম। কাজে বসার পর আমি প্রায় অনেকদিন গেল গা, বন্ধু বান্ধবের সাথে চলি, এর মধ্যে মাঝে মাঝে একটু বাইরে যাই ঘুরি ফিরি, মানে মনটা একটু ঘুরেতাছি, এর মধ্যে অনেক বড় ভাই আছে, তবু কথা আছে, আমি কাহা বাইতাছি কয়া, মানে যেদিন কইতেছি এদিন সেদিনকার আমি সারাদিনই নেই। আমি যে গা আরেক জায়গা যা থাকি চক্কর মক্ত মারি চা কারখানা ঘুমাই একা ঘুমে আমি কারখানার মধ্যে, তো এর মধ্যে আমাদের এলাকার যে চেয়ারম্যান তখন ইন্ডিয়ার থেকে উনি এসে চেয়ারম্যান আইসা বাংলাদেশের চেয়ারম্যান, তার নাম হলো মোহাম্মদ আলী চেয়ারম্যান। অচুখ আমি পড়ে গেলাম, অচুখে পড়ে গেলাম কিভাবে, ওইখানকার যে আমাদের মতন যারা চাংলা কিছু আছে না, তারা বলো ভাই এরাই যদি আপনি লিয়া পারেন, মানে আপনি আর কিছু লাগবো না, মানে এদিকে আর কারো দরকারই নাই,
মানে আপনার সম্পর্কে বলছি,
হ্যাঁ যদি আরো লিয়া পারেন কত তেহারে যে কি তেহারে দিয়ে যেতে হবো, আমি দুইশো দশ এলাকার মধ্যে তারে দেবো না, আর এর লগে আরেকজন আছে, ওটা আমি আমার বন্ধু যেটা মারা গেছে কিছুদিন আগে বাবুল, এরকম করলো তা আমারে একদিন ডাক দিল, দিছি সালাম দিছি, তো ওইদিনকে আমি তার প্রথম দেখছি, তো ডাক দিছে যে তোর নাম এটা আমি তো হ্যাঁ তুই কইছে না, মানে এটা আমার ভাই আমার ভাই একটু অন্য মতন লাগে, তুই মানে তুই আমার সবার মুখে ভাল লাগে না ভাই, ভালো কথা পেয়েছ তোর আমার লোকের থাক তোর যা লাগে আমি তো মনে
মানে আপনার সঙ্গে এভাবে পরিচয় হচ্ছে।
হ্যাঁ
ওকে, নামটা কি ছিল আরেকবার বলবেন?
মোহাম্মদ আলী চেয়ারম্যান, উনি এখন একদম মানে শেষ।
ওকে ঠিক আছে, হ্যাঁ বলুন।
শেষ বলতে মানে জীবিত আছে মানে শেষ আর কি। ওর মাঝে আমাদের এলাকার আদর সিনিয়র ভাই আছে, মানে ওদের শিষ্য আর কি, ওদের শিষ্য আমাদের অনেক সিনিয়র। তো তেমন কাদির ভাই আমার যেটা লইল কাজটা কি ভালো করলো, তখন আর অল্প আমার একটা টুফা পিস্তল, আমি তো এইরকম তো ভাই দিয়ে একটা তো ফ্যাক্টর না ভাই, মানে চেয়ারম্যানের সামনে আমি খুব রাগ হয়ে গেছি, আমি এটা ভাই একটা ফ্যাক্টর না দুই একটা ভাই, আপনার চেয়ারম্যান আনলো আপনি আমার কিছু করতেছেন, আমরা রোল পিঠেইলো আপনি কিছু করেন, আমার জীবনে চিন্তাই করছি না, আমার জীবনে চুরি করছি না, আমি আমার জীবনে বলছি না, আমার জীবনে কাজ থেকে উৎপাত করে লিছি না, আমি কি করছি, আমি শুধু এটা করছি, আর বরং যারা চিন্তা রূপা কথা একক বিরুদ্ধে আমি থাকছি ভাই, এটা সত্যি না মিথ্যা কথাটা সত্যি, ওরা আমাদের চেয়ারম্যান কথা থাকবি না আমি না, তখন আমাদের নামে আমি আরেকজন মাতেন আমার সিনিয়র ভাই, ও খুব খুব দুর্ধরান্ত একজন লোক, এখন আছে মাতেন গুন্ডা আলু বাজারে, হ্যাঁ ওই একবার সিনিয়র, ওর নামে আমার নামে মানে ড্রাগস বাজেট করলো, মানে আমরা তো তার কথাই করলাম না, তারপরে একদিন দেখা গেল যে আমি আমাদের এখানে পুরান টাউনে আগে রথখোলা একটা ই ছিল মানে পুতুতলায়
ড্রাগ ক্রস কোয়ার্টার, এগুলো দিয়ে আপনাদেরকে ম্যানেজ করার চেষ্টা করছে,
হ্যাঁ ম্যানেজ করার চেষ্টা, মানে তারা আমাকে আমাকে আর ওকে মানে যে কোনো কিনে হয় ওনারা নিবো, আর নাহলে আমাদের পুরো ধ্বংস করে দিব, এই অবস্থা। তো এরকম করতে করতে আমি মানে আমার যে বন্ধুটা মারা গেছে বাবু লক্ষণ ভালো না দোস্ত, আমি তো হ্যাঁ লক্ষণ ভালো না, তুই কেমনি কি করবি, কেমনি কি করবি, তোর মোহাম্মদ আলী মানে আমরা একটু খারাপ বাসা বাঁকা বাকি কেমন, তোর মোহাম্মদ আলী এটা করি মোহাম্মদ আলী ওইটা করি, ওরা ওই পারতেই পারে বাদু মনে, এই করে একবার দুইবার আমি বললো ঘর খেলে আল্লাহ এই হয়, আর আমরাই পারাই পারি না মানে বমির উপরে এখানে আই বাদু মনে, তোমার এদিকে তুমি চেয়ারম্যানকে লেগে তুমি প্রধানমন্ত্রী থাকো দুমন, এবার তুমি আমাকে ব্যবহার করবা আর তুমি বড় লোক হইবা, আমি ঘরে ই করবো, কারণ এর আগে তো আমি কিছু খাইছি, এইভাবে গেল। যার পর আপনার 91 আপনি এরশাদ সরকার ই হয় না পদত্যাগ করে, তখনই আমি যে গুলিস্তান ওই বন্ধু অবশ্যই ওই একজন ক্যারার হিসাবে ওই পার্টিগত অন্যমূলক ক্যারা ওই নাম করা একজন ছিল, ওই মানে ওই বোমা মধ্যে মানে আমি পরে ওই বোমা মধ্যে একজন, তো আমি কারখানা কাজ করতেছি, তো আর এক সার গীত আসলো আমি কারখানা মানে ব্রিড করতেছি, তখন তো আমার চোখ ভালো আল্লাহ রহমত আমি সবকিছু কমপ্লিট কাজ কাম করি, তো আমার এবার ওস্তাদ দিছে খুব বাইরে হান বাইরে সে মানে টিভিতে, তো আমার কানে কানে গেলো চারা ভাড়ে বট গাছে দিকে লিয়ে যা উসমান উদ্দিনে হারে তোমার আলেছে আলেছে মানে কেন মারি আলেছে আমার আলেছে সুলতান, ওই যে গুলিস্তান ইস্তানের যে মেন নেতা ঢাকা সিটি সুলতান, তার সাথে আরো আছে আবুল, তারপরে সাপ্তাহ মানে এগো নাম করা ওইখানে ইস্তানে এগো, যদি পুলিশ অ্যারেস্ট করে সাথে সাথে আধা ঘন্টার ভিতরে ছাড়তে হয়, তো আমি এই ক্যারারে আর মাইরা ফালানোর পর আমি ওই দিনকার যাই নি হসপিটাল, ওই ছাড়ারে আমি দুইটা ই দিছি যে ল তুই যদি পারস কিছু করে পার হয়ে যা, আর নাহলে আমি কালকে সকাল ছাড়া যাবো না, আমার তো বইরা গেছে তার কি করবো আমি এখানে, আমার করার কিছু নেই, পরে আপনার ওই ক্যারারে মাইরা ফালানোর পর আমরা পরের দিন লাস্ট আনতে যে ঢাকা মেডিকেল, আমাদের ইচ্ছা ছিল পোস্টমর্টম করতেছে লাস্ট, আমি একবার টিসিট দেখছি যে তখন যে এত গ্যাঞ্জাম হইবো আসার তো আমি এটা জানি না, তখন আমার লাগে আপনি কালালে কত নাম একজন ছিল ওনারে ওনার সাজি টিমেরে ফেলেছে গুলি করে, তো ওই কইল বাবু কি করবো আমি কি করবো মানে ভাই লাশ বেরোবে কই দাফন ই করবেন, জানাজার ওই গুলাব সমাজের লোকে উসমান উদ্দিন একটা মসজিদ আছে, এই মসজিদে জানাজার করে আমরা আজিমপুর নিয়ে যাবো গা, ভালো কথা ভাই, তো আমি আমার মতে আমি খালি আমি আমার শরীর কিছুই নেই, এইখানে যে আপনি যে ঢাকার যারা পার্টি অনেক পোলাপান প্রায় 300-400 পোলাপান তাদের সাথে অনেক আউন্স এবং বোম যে আমি আর জানি না, তো লাস্ট আপনি গিয়ে দিছে 12:00 সোয়া 12:00 এরকম দুপুর, সামান নিয়ে এসেছি নগর ভবন দিয়ে আমরা সামনে মসজিদটা ওখানে আমরা জানাজা করাবো। নগর ভবনের ঘুড়িটা আসে না মাঝখানে, এইখানে আসতে না আসতে আপনাকে একটা বোম ফুটানো হয়ে যাবে। একটা বোম ফুটানোর পর মানে তখন লাস্ট আমার কান্দে এবং আমার এক সিনিয়র ভাই মুকুল ভাই মুকুল ভাই আর কান্দে, আমরা দুজন উনি যাইন আমি বাম। আমার কথা হ্যাঁ বাবু ভাই কি করবেন, মানে উনি বড়লে আমার লগে আপনি ছাড়া কথা বলে না কি করবেন, আমি কি করুন একটা করেন দেখবেন ভুইয়া কুদ্দুসে এদিকে আনন্দবাজার একটা ওইও খুব নাম করা আগে স্যার ভুইয়া কুদ্দুসে পোলা পান্ডে দিয়ে দেন লাস্ট আবার কান্দে দিয়ে তাই আমার আবার একটা রাইফেল দিল বাবু ভাই আপনি
অস্ত্রপাতি কেন সাথে নিচ্ছেন?
অস্ত্রপাতি তো আমি নিয়ে নিছি যে পিডম পার্টির যারা।
আচ্ছা তো আপনাকে কেন অস্ত্র দিচ্ছে?
আমাকে তো কিছু তখন যে বোম মারা হয়ে গেছে লাস্টে আসার টাইমে মানে রোডের মধ্যে, তখন ওই বুঝে গেছে যে এখানে সুলতান রা আমাকে যে এবার দিব না লাশও রাখবো আমগো একটা কিছু কুড়া ফালেবো। তখন আমার একটা দিয়ে দিল আমি ভাই কি করো বাবা ভাই কোনো কথা না বড় জিনতে পারেন ভেন আপনি ডাইনে আমি বামে এবং আঙ্গলকে কিছু ক্লোজ ফ্রেন্ড আছে যেন আমার স্থানীয় যে আমগরে দেখলে আমার একটু পরিশান থাকে তারা। তো আমরা তখন সামনে গেছি কাউকে কিছু তোমরা লাস্ট দুই দিকটা নিয়ে আছে থাকো তো ওইখান থেকে বোম মনে করেন বৃষ্টির মতন বোম পড়তেছে একটা আপনাকে গোলাপটা মাঝের থেকে নিয়ে আপনার বিএটিসি বাস কাউন্টার ওই পর্যন্ত প্রায় 350 বোম এট এ টাইম আর এর মধ্যে গুলি প্রায় সবখানে না হলেও তো 100% গুলি করানো হয়েছে। তার মধ্যে লাশ আমরা মনে করেন আমার আনতে মানে একটা মিস্টেক করছি যে ভাই এটা আমার সবার থেকে বড় অপরাধ যে আমার বাড়ির বাড়িটা মধ্যে আমি লাশটা রাখছি মানে এখন এটা ক্লাব ওই জায়গায়। তো ওইখান থেকে আবার কালার লেখক সিনিয়র ভাই আর ফারুক ওনার তো বাড়ি তো ফোন করলো ওরে তখন তো আমার কাছে মোবাইল নেই তো তখন একজন ফোন লোক পাঠাইলো যে ভাই স্কুলে নিয়ে যান মেন রোডে নসদ রোড স্কুল নিলাম। তখন তো ভাই হাজার হাজার মানুষ মহিলারা বিশেষ করে ওরা দেখতে এসে গেলে ওই মানে একটু জুলুম করতো জুলুম করতো কিরকম ওই অরুস্তা ছিল কালু ভাই ওই বিয়া শাদী করার পর সন্তান হওয়ার পর ওই ওয়াদা করে সব ছেড়ে দিছে যে আজকাল থেকে আমি আর কিছু করুম না এলো আমার যা টাকা পয়সা গুলি সন্ধ্যে গুটে তুই করবি তুই লিবি তুই খাবি এই অবস্থা। তো কালু ভাই ওরা ছেড়ে দিয়ে সব ভালো হলো। তো এইভাবে মনে করেন আমাদের দাফন দেওয়া হইলো না ওই জায়গা আমাদের জানাজারও হইলো না। পরে কর্নেল ফারুক সাহেবের কোতালি থানা তখন এখন তো আমাদের বংশ তখন কোতালি তখন এখানে ফোন করলো যে দুই গাড়ির সোর্স আর কথা তো মানতে হবে দুই গাড়ির সোর্স হলো যে আমাদের এখান থেকে আপনি জুরেন কবরস্থানে আমাদের নিয়ে যাবো এখান থেকে আমাদের সবাইকে আবার নিয়ে আসবো। তো আমরা তিনটে রাখে আমাদের লোক অনেক পোলাপান তো বহুত পোলাপান ঢাকা শহরের মানে মোস্ট ক্রিমিনাল গুলো আর কি এখানে তখন তো আসা গেল। আমরা তখন ওই লাস্ট স্কুল থেকে বের করে আবার ওই গুলিস্তান দিয়ে নিয়ে গেছে যেখান দিয়ে আমাদের অ্যাটাক করা হয়েছিল যে আমার ভাই মল্ল কেনা মানে একটা মানে খামাকে একটা স্লোগান দিয়ে খনি সুলতানের জবাব চাই মানে এইভাবে করে আমার স্লোগান করে আমার লাস্ট নিয়ে গেছে জুরান কবরস্থান দাফন দফন দিয়ে আসি আসার টাইমে আমি বাড়িতে এলাম। তা আমার আমারে মানে খুব খুব একটা রাগারাগি করলো আমার বড় বোন যে কি তোর তো চিন্তা করি না তুই অগল আমি যাচ্ছি তোর তো তোর টাকা দেয় বা তোর লাভ আছে তুই কেন যাবি আমি তো মা মরে গেছে গে এখন ওই জিপিও খারাপ আসলে কোনো কথা নেই কেন এত দেয়া দেখাইস না এত দেয়া দেখাইস না তুই তো জেলখানা পুরা ছিল তোর কি গেছে তোরে কে গেছে দেখতে আমরা গেছি আমগো কষ্ট হয়েছে আমরা না একটা রয়েছি ঈদ গেছে আমি পাকাতে পারিনি তখন ভাই আমার কাছে অনেকটা কষ্ট লেগে গেছে যে হ্যাঁ কি কম পাতি নেই এটা কাহা ঈদ গেছে আমি পাকাইতে পারি নাই গেছে তোর দুদিন পর কালা লেখক আমাকে আবার মানে ই করে ছেড়ে পাঠায় আর আড্ডা হলে আপনার কাপ্তান বাজার মুরগি করতি আর আড্ডা ওই খুব বোঝাবি জিনিসটাকে দিছি যা পর বাবু ভালো আছো? হ্যাঁ ভাই ভালো আছি বাবু কথা আছে বহ তো বাবু এই ব্যাপার মাইয়া ফালিল পরে মাইয়া ফালাম পরে মাইয়া ভালো মানে বলতে ভাই ক সুলতান রাস্তা কোনো কথা নেই ভাই আমি সুলতান আপনি কিভাবে মারবেন তো তুমি থাকবা না লগে আমি তো আমি তো ভাই ওদিন চাই ঠাকুরের বাংলাদেশ লাস্ট আনলাম এটাই আমার নামে বহুত বড় বিপদ সংকেত যাওয়া গেল বা আপনার ওইখানে আমার চুল্লু মদ কয় মেশর রাখায় এটার মধ্যে আমার ট্যাবলেট মিলিয়ে দিচ্ছে দুইটা না তিনটা মিলিয়ে দিল ওই মদটা আমি খাওয়ার পর বুঝতে পারি না আমি মনে হচ্ছে যে মজা দুই এক সেট কি দিব খাই খানের পর আপনার আমার মাথাটা পুরা মানে হার্ড হয়ে এসে গেছে যে হ্যাঁ আরে মেরে ভালো না। তা আমার তখন আমার এলাকা আমার জুনিয়ার একটা ছোট বাসে আমার একটা বানানো জিনিস ছিল আপনার এটা একটা তখন একটা পাইপ ব্যান্ড তখন একটা চলছিল ওটা আপনার বারো বারো কাটিস দিয়ে ফুটানো হয় তো ওটা আমি ওর কাছে রাখছিলাম তো ওর কাছে রাখছিলাম মানে একটা পয়েন্ট সহ মানে একটা বারো বারো কাটিস সহ তো ওই যে একটা খরচ করছে আমার বলবো না পোকায় বলে নেই তো আমি জানি যে সব আপনি রেডি আমি টান দমো আর আমি কাম করে ভালো মানে আমার হিসাব এটে। আর তখন আমার উপরে একটা চাপ যে আমার বাড়িতে রাস্তা করছে আমার মানে ঠেক দিতেছে যে তোরা যে কোনটা আমি স্থান তোরা কিমা কিমা বাই না ভালো এই মদ মুখাকো আমার মানে মাথার গরম হলো মহল নিলাম আউন্স নিলাম লোয়া আমি এখন যেটা আমাদের ঢাকা গুলিস্তান টেস্ট সেন্টার এটা ছিল ভারী পাতিল মার্কেট আর অপরিচিত আপনাকে একটা ভাটার জুতার অভিজ্ঞতা দোকান ছিল আপনাকে বান্ধবগুলি মুখ কয়টা এটা সুমি মার্কেটের লগে তো ওইখান থেকে আমি বেরিয়ে আপনার বেরিয়ে তখন পুলিশের সাথে যে তখন তিনটা করে পুলিশ তখন আদার পার্টির সাথে আমার পার্টির সাথে বাড়ি খেয়ে গেছে তখন আর আমার তারা চেক করে না মানে তাদের ইয়ে করে তার চিন্তা আমার চেহারে নিজের দেখা চুলের মানে ঘেটা পাটার যে না আরে ই করা যাবো না ধরলে হয়তো বা কিছু আছে বা কিছু যেসব লোক এরাও কিছু কানে যা কিছু স্ক্যান ওভার করে দেয় ওই টাইমে ছোট ভাইয়া ছিল আর আমার এখানে বোমা বোমা মানে ফল পড়ছি পুরা টাস পুরা ভালে ধরা দশটা বোমা মারা তখন ওখানে বড় হলার পুলিশ গাড়ি থাকে সবসময় সবসময় দুই গাড়ি দুই সেট গেলো পুলিশ গাড়ি দুটা দুই সেট গেলো যাওয়ার পর আমি একলা পরে গেলাম ওই জায়গাটার মধ্যে আমার ওই যে যারা করা ল্যাপটপ নিয়ে আছে তো ওর সাথে গাড়ি তো গাড়ি ভালো কথা আমার এই যে পোলাপন অ্যাটাক করতে এসে যে তুই দেখবি না জিনিসটা তো ওই দেখা নেই উনি লক্ষ্য করেন অবশ্যই তখন তো আমি একটু অন্য অবস্থায় মানে আমার মাথা বুত হার্ড আসে আমি সুলতানে দেখবো ডাইরেক্ট আমি আরো গুলি করে দেবো তো হার মধ্যে আমি রুটুর উল্পার ওরা দেখি প্রায়
আপনার হাতে তখন কি ছিল
তখন আমার হাতে পাঁচজন হাত আসবে মানে হাতে লই নিয়ে এখন আমার ইয়ে ভিতরে তো আমি জানি এটা আমার কাটি আছে তো আপনার যা প্রায় 40-45 বছর আমি টান দেওয়া ভালাইছি টান দেওয়া মনে করে আমি আবার দিয়ে বসি দিছি পরে মানে একটা আওয়াজ এলো মানে পয়েন্ট নাই কাটিস মানে এটা থেকে ওই যে ফুটা ফালাইছে আমার তুলবো না পয়েন্ট নাই তো তখন ওই যে ওইখানকার স্থানের ছেলেরা তারা তো বুঝে আসে যে না তারা অস্ত্র আমাদের গুলি নেই তো আমি আমাকে পকেটে হাত দিতেছি মানে ভুং বাং মানে আমার মতলব যে কোনো মতো আমি চেপে দিতে পারি আমি লড়ুম একটা তারা প্রায় 20-25 জন লোক তাই না আমি পারলাম না ভাই এই মুহূর্তে কি করলো আমার ওই যে হারি পাতিল মার্কেট থেকে যেটা এখন আপনাকে সুন্দরবন স্কোয়ার কয় এইখান থেকে এটা আপনার এখন মার্কেট এসে তখন হারি পাতিল মার্কেট ওইখান থেকে প্রায় অনেক পোলাপান বেড়ে গেল প্রায় 20-25 জন ভাই স্টানে সব স্টানে এবং আমাদের আল্লু বাজারে ওরা তো আমাকে মানে ধরতর শ্বাস পাতে আমি আজকে একদম কোনো কথা নেই মানে একজন চিন্তা করে যে না এক কাছে নাই ফাপর মার কাছে আসলে তো ফাপর তো হ্যাঁ একজন তো আমার পিছিয়ে দেয় মানে এমন ভাবে ধরছে তো আমার চুল চুল বড় তখন আমার টেস্ট লাগানো মানে মানে স্টিলে টনো মতন আমি তো দেখ তুই যদি মরবার চাস তাহলে আমার ধরিস আর যদি মনে কর না ভালো থাকুন ফিরা দে না আমি মানে ফাপর দেওয়াও কাজ হইলো না তো আমাকে স্টার্ট মায়ের স্টার্ট গনার তুই টানি ভাইয়া মেন রোডে তখন দিন বাজে 11:30 এই গুলিস্তানে চার রাস্তার মোচরে একদম মানে এই অবস্থা লাচ্ছি উষ্টা ঘুষা ভাই এমন মার মার তাতে মানে আমার গেঞ্জি ইউ সব ছিঁড়া এমন আমার হাতে আ পড়লো তো এর মধ্যে একরিস্কালা ভাই যান জীবন আমি ছাড়ছি এটার জন্য একরিস্কালা মানে আমাকে চিন্তাই বাস করে আমার কাছে তারা ওই রিস্কালা গ্যারিস্কালা সাইড করে আমারে মানে একটা মানে লাক্ষি দেওয়া হলো আমার হ্যাঁ রিস্কালা কারণ রিস্কালা চান্সে যে চিনতে পারছে আসলে তো উই মানে চিনতে আসলে তো চিনতে পারছে না আর পরে যাই হোক আমার নিয়ে গেল ওই বিটিসি কাউন্টারের পিছনে ওইটা আপনার এখন অনেকটা মার্কেট হয়ে আসে ওটার ভিতরে নিয়ে যাওয়ার পর আমার ওই যে সুলতান যে স্ক্যালারে মার্ডার করছে ওই তো মনে করেন আমার এমন ভাবে 150 পোলাপন সাথে আছে কারণ ওর তো সবইও ঢাকা যত স্থানে যা আছে উই মেন লিডার তো প্রতিকারে বোম বানা হয়ে গেছে তুই পাঞ্চিং বাবু এই যে দুই দিন আগে যা করলি স্টানটা বাংলাদেশে আমাদের কি করা পারে নাই অত তুই আসলে আমি না ভাই আমি না ভাই আমি সত্যি কথা কই সুলতান ভাই আমি জানাদের দিয়ে আমি জামুগা ভাই বা মাটি দিয়ে জামুগা আমার কাছে কোনো অসুস্থ তোর হাতে তো রাইফেল ছিল আমি কত তখন ভাই আমার হাতে ছিল এটা আমার না বা যাই হোক কত কোথায় তারা চাপট হাতে নিয়ে নিচ্ছে আমার দুই হাত কেটে পারে মানে যখন ভাই দুই হাত মানে নিব মানে আমার অবস্থা আমার এলাকার বাংলাদেশের এক সিনিয়র ভাই আমাদের ঢাকা মেয়র সাহেবের দিয়েই বলা যায় তো বিরাট ভাই এই খারাপ সুলতান কি করস হাত দুই হাত কেটে আলাম কে ওই কারার উস্তাদ না কারা উস্তাদ হইবকে লেগা ওই আর আমি চিনি আমার ভাই আমার এলাকার ছোট ভাই আর ছেড়া দে আর নাই তো যদি আর হাত কাটবি মনে হয় সমস্যা হয়ে যেতে পারে তোর কারণ তুই জানো এর মধ্যে আল্লাহ কি মেহেরবান ভাই গাড়ি আয়া পড়ছে পুলিশের সাংবাদিক আয়া পড়ছে সাংবাদিক আয়া পড়ো না মানে আর পুলিশ আপনে মানে আল্লাহর মেহেরবান জানি আমার মানে আমি বাইছে জামুগা আমি বাইছে জামুগা হ্যালো পুলিশ আমার হ্যান্ডকাপ ফোনকাপ লাগা ফালিল হ্যান্ডকাপ লাগা সাংবাদিক তখন আমার কমরে অস্ত্র দিয়া আপনাকে ছিপি তুলে
কোমরে অস্ত্র চাপাই দিই
হ্যাঁ আমার কোমরে অস্ত্র দিয়া আমার একটা ছিপি তুলে তখন গেঞ্জি গঞ্জি ছিঁড়া চুলো লম্বা কেস কোস লাগানোর জিন্স প্যান্ট আমার ছবি তুলে আমি কিন্তু রেস্ট হয়েছি ভাইয়া আপনার রমনা থানায় কিন্তু আমার টাকার মাধ্যমে পাঠা দিল কোতালি থানায় সুলতানে। মানে আমি পরে জানা পেলাম যে 50,000 টাকা দিছে আমার মানে পুরুষত্বের জিনিস, এবং আমার চোখ টুঙ্গু করে দিতে পারবেন, হাত আমার মানে যে কোনো ভাবে অচল অনেক করে দিবি, তোরার পরে যা টাকা লাগে আমরা দিব। ঠিক আছে থানা আমি রাত্রে 3টার সময় আমার কল করে ফেলে আমার রিবেন্ট, রিবেন্ট কি মানে রিবেন্ট ওদিনকার টানে নেই, পরের দিন রিবেন্ট টানবো। এই মানে তখন ডবল ব্রেলের এলজি দেখাইতেছে আমার, আর আপনার থাটপাট একটা বন্ধু তখন বাংলাদেশ নতুন আহে থাটপাট বন্ধু গুলো ওইটা যা কিরোসেন কোনটা দিবি, এটা না এটা না এটা, মানে আমারটা তো অগর সামনে খুবই নর্মাল, আমি এটা বানিয়েছি আর এটা ওরা অরিজিনাল। তো আমি তো স্যার কি করতেছেন, আমার তো যা পানি বেড়েছে কি, আমি আমার তো অবস্থা খারাপ, মায়ের খেয়ে অবস্থা অনেক খারাপ। এর মধ্যে একটা কথা মিশেছি, দুদিন আগে একটা মারা রয়েছে ওই আপনার স্ট্যান্ডের লগে একটা টাঙ্কি আছে এইখানে, ওর নাম কালাবাবু, আমার নাম পাঞ্চি বাবু, ওর নাম কালাবাবু। ওই আবার আপনাকে একটা জুতার মালিক, ঠিক আছে আপনার মাল দিয়া পেটি কার্টুন সহ টাকা নিয়ে গেছে 72,000 টাকা। এই এইটা ওইখানে ওই টাঙ্কির ভিতরে ফ্যান্সি রেলের ভিতরে প্লাস একজন মহিলা থাকতো, দুজন দুটো রুম আছে আমাদের। তো ওইখানে মারার করে ফলানো পরে আমি ভাই জানি না, এটা আমি অ্যারেস্ট হওয়ার পর থানায় জানতে পারছি। আমি থানায় যখন আমার কেস লেখানো হয় মার্ডার এবং সন্দেহ মার্ডার দুমরা দিয়া, তা আমার তো অবস্থা খারাপ। এর মধ্যে ওই দিনকে আরো ওই মার্ডার কেস রে প্রায় যারে পারতেছে তারাই ধরতেছে, আমার এলাকায় আরো 7টা পোলাপান নিয়ে পড়লো। এর মধ্যে আমার ছোটবেলার বন্ধু আছে ওই আছে দুজন, তোর আবার হিরোইন খায়, তোর আবার হিরোইনের পানি আনতে গেছে না ওগুলো ধরে ফেলেছে। তো আর দেখা যায় আমার অবস্থা খারাপ, আমি মনে করেন লকাবে আমাদের তো অবস্থা, আমি মানে পুরা যাই যাই পুরা যাই যাই, আমার মনে করেন এতজন আমার গোনা পিটানি দিছে, আর আমার বারে বারে মেমোরি খালি একটাই করেছে, রেসকাল আমার এই গালিটা দিল, আজকার পর থেকে আমি বাবু মানে আর আর কিছু করুন না বা কোনো বড় ভাইয়ের কথা আমি শুনুন না, মানে নিজে নিজে একটা প্রতিজ্ঞা করে ফেলাম। প্রতিজ্ঞা করার পর যাই হোক এই করার পর আমি মানে অনেকটাই অনেকটাই কষ্ট করি, কষ্ট করার পর আমার মনে করেন পাঠা দিল কোটে রিবেন্ট 4 দিনের, 4 দিন রিবেন্ট আনলাম। রিবেন্ট আমার মারবো কই ভাই, আমাদের জায়গা থাকতে পারবো মারা, আমাদের জায়গাই নাই কই মারবো, আমার আমার 30-40 জন আমার রাত্রি উষ্টা ঘুষা মানে যে জেন্দে পারছে লাস্ট একটা রেসকাল আমাকে মানে এমন একটা গেল দিছে, এই গেলের থেকে আমি মানে মনে মনে করছি না আর আমার চলবো না, আমার চলবো না কি চলবো না। আমি তখন আমি খাড়া খাড়া আমার চোখ পানি বেড়েছে গা, তো আমি থানার থেকে রিবেন্ট আনলো, তো দারোগ আমার রাত্রে 3টার সময় যা খেয়ে কি করবি কি করুম, টাকাটুকু আছে আমি টাকাটুকু কই পাবো, তোরা তো কালকে খাউন দিয়ে গেলো লেখ দে, লেখ তো তো বড় হয় না, লেখ বড় হয়ে গেলে ওই আমার এলাকা নবপুর উল্টা দিঘর বাড়ি, আমি টাকা রাতে এদিক তো বড় ছোট ওই না তোর বড় ভাই ওর কই টাকা দিত তোর মামলা শর্ট করে দিন। তো আমার প্রথম দিন কপি করে যে আমার বামচারিটা প্লাস
রিমান্ডে
বুটটা পাড়া দিল। আমি তখন বললাম যে ভাই আমি তো এরকম কোনো অপরাধ করি নাই, এই অস্ত্রটা যে আমার কাছে তখন তার সাথে আমি যার কথা দিন যে অস্ত্রটা আমার কাছে এই অস্ত্র সুলতান দিচ্ছে আমার ভাই, আমি গুলিস্তানের দোকানদারি করি জুতা, আমার থেকে তারা টাকা দিচ্ছে আমি দিই নিয়ে বুঝাই আমার তারা মাইরা দিলে এই জিনিসটা করছে, মানে আমি মিশা কত করছি সেখানে তারা এবং সুলতানের দুজনের কাছে মিশা কত করছি, তারা আমাকে তারা মাইরা দুই জিনিসটা দিচ্ছে স্যার, আপনি বিশ্বাস করেন আপনি আমার এলাকায় জাস্টিফাই করেন যে আমি কি আমি একজন জুতার কারিগর, আমি এখানে মাল বেশি দিয়ে এক জোড়া করে বানাই অনেক টাইমে কাম না থাকলে, আর আমার থেকে টাকা সার দিই নি বলে আমার এই জিনিসটা করছে আর আমার অনেক মার্জিন করছে এইভাবে, আর আমার অস্ত্র দেওয়া আমার ধরা দিছে। তো এইরকম করে আমার মাইটটা একটু কমাইলো, যে জায়গায় আমার রাতে 3টার সময় নিয়ে যে আমার 1 ঘন্টা খানি পরে আমার গরম পানিতে তখন আসতে গিয়ে আমার এই এই সব আমার মনে করেন উড়িষ্যার গরম পানি দিলাম
রিমান্ডে নেওয়া অবস্থায় আপনার চোখের উপরে গরম পানি,
হ্যাঁ গরম পানি আর মরিচ আমার এরকম কোন যার সন্তান নেই যে এইভাবে এরকম করবো। যাক একটা দারোগা সেকেন্ড অফিসার অভিজ্ঞ একটা মায়া লাগছে, তো যাকে একটি ইন্ডিয়ান স্যাক্রিফাইস তো হইব না, কিছু কমা দেওয়া পারুন এটা, তুই একটা কিছু কর আমি তো কি করুন, আমরা জানি তোর বস উমুকে আমি কই আমি তার কাছে কইলে আমার অবস্থা আমার খারাপ করে দিবে।
ওকে প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় আরো একবার বিরতির ঘন্টা শুনতে পেরেছি, আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই। আজকে আমরা যার জীবনের অপ্রিয় সত্য এখানে রিভিল করছি, তিনি হচ্ছেন জাকির হোসেন ওরফে পাঞ্চিং বাবু, নবাবপুরের যাকে এক নামে সবাই চেনেন, সেই মানুষটি এসে তার জীবনের অপ্রিয় সত্যগুলো লাখো মানুষের কাছে আজকে এখানে স্বীকার করছে, এবং একই সাথে কেন স্বীকার করছে, কি তার শেষ পরিণতি, সবকিছু অপেক্ষা করছে এই সামনে। আমরা এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিতে চাই। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব। 4 মিনিট পর আমরা আবারও ফিরে আসছি ঠিক এখান থেকেই, আর আপনি যদি
আমাদের জেডিএসবি তে আসতে চান তাহলে ফোন করুন 09613 892 892 এই নম্বরে।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিং জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিং, রিচার্জ ইয়োরসেলফ।
প্রিয় শ্রোতা, 4 মিনিট পর আমরা আবারও ফিরে এসেছি রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিবতে। আজকে পাঞ্চিং বাবু তার জীবনের অপ্রিয় সত্যগুলো এখানে স্বীকার করছে। তাকে যদি আপনি দেখতে চান, চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/ADC Radio FM 89.2। আর আপনি যদি মনে করেন যে তার মতো করে আপনার জীবনের অপরাধগুলো আজকে আপনি লাখো মানুষের সামনে কনফেস করে বলবেন, কেন অপরাধী হয়েছিলেন, কি অপরাধ করেছিলেন এবং তার পরিণতি আপনার জীবনে কি হয়েছিল মানুষকে সচেতন করার অর্থে, আপনি আসতে পারেন আমাদের এখানে। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613 892 892। আমি আবারও বলছি 09613 892 892। ওকে, আমরা ফিরছি আবারও পাঞ্চিং বাবুর কাছে। তারপর
তারপর কিছু টাকা দিয়া রিভাইন একটু কমানো হলো রিভাইনের ম্যাচ। তো এইভাবে কত তো আমার 4 দিন পুরা, তখন আমাকে চালান করে দিব জেলখানায়। চালান করে দিব তো পিক আপ ব্যান্ড কোথায় লেখানার ঠিক আছে, তো করতো সামনে। তো তখন আপনার কাজ থেকে তো আপনার পুলিশ গো হাতে থাকে আসামিদের, তো সব কাজ থেকে দেখা আছে আমার কাজ থেকে মানে ওই জাকির হোসেন পাঞ্চিং বাবু কে। তো দেখতেছে আমার ও তুই কো ভাই রে, তুই কি পাপ করছো? আমি তো মানে কতরবাদি যে ওই তো একটা মানে ডাকাতি যে নির্দিষ্ট একটা সন্ত্রাস থেকে রিজাবল সন্ত্রাস, তুই ওর লোক কিভাবে ঝুলাইলি? আমি কোনো আমি ঝুলাই নেই কইলে আমি কেবল হয়ে গেছে গা কহ লিডার তো ওর যেমন সে করতে পারে। তো ভাই তোর যে মামলাটা দিছে মানে রিকোভারি আউন্স, আমার বাড়ির থেকে রিকোভারি পাওয়া হয়েছে, এই ধারাটা দেওয়া হয়েছে মারার একটা। রিজার্ট জেলখানা গেলাম, জেলখানা গিয়া 2 দিন পরে আমার ডিটেনশন পেয়ার আয়া পড়লো। 2 দিন পর আমার ডিটেনশন পেয়ার মানে রাজবন্দি, আমার রাজবন্দি 1 মাসের মানে 30 দিনের ডিটেনশন আসলো প্রথম। তো 30 দিন আমি তো ডিটেনশন তখন একটু খুব কম বুঝতাম, তাই আমি কয়েকদিন ভাই এটা কি এটা তুমি টিপ দাও কে বুঝবা। অফিস রুমে গেলাম, আবার জেলা রুমে গিয়ে টিপ দিলাম, জাকির হোসেন তোমার নামে তোমার ঘুমের থেকে তোমার ডিটেনশন লাগা হয়েছে, তুমি 30 দিনে তোমার ডিটেনশন লাগা হয়েছে। তা আমি ভাই আমি কি করতে পারি? তোমার কিছু করতে হবে না, তুমি এইসি মানে তোমার লক আপ এই জায়গা, মানে এর বাইরে আমি বেরোতে পারবো না, আর এখানে হাজিতি নেই সব ডিটেনশন হলো নর্মাল কোনো আসামি মানে এখানে। তো যাই হোক, এবং 1 মাস যাওয়ার পর আইসা পড়লো ভাই 2 মাস, আবার তারপরে 2 মাসের পর আবার আইসা পড়লো মানে 90 দিন মানে 3 মাস ডিটেনশন চালু, মানে এর মধ্যে আমার কোর্ট আনকোর্ট ওই যে টাকা দিয়ে আমার বাদী আনকোর্ট ফালা রাখছে যে যেমন কোর্টে নাইতে পারে। তো এর মধ্যে আমার বোন ওই একটা উকিল ছিল আমাদের শাহ আলম ভাই, ওই হাইকোর্টের একজন 12 জন, তো আল্লাহ ভাই যোগাযোগ করলো কানেকশন হলো, তো বললো আর সবকিছু ভেঙে বলো ডিটেনশন দিছে কহ কোতেলে এখন আর যা দিনের দরকার নেই, আর এখন কেস তুক বের করো না, আর ডিটেনশন ব্যাপারে যদি পারো হোমে যাও, ওর লগে হোমে পারমিশন ওর লগে দেখা করে হো, কারণ ওর লগে দেখা করা পারবা না হোম পারমিশন ছাড়া। তা আমার বড় বোন একদিন যা হোমে পারমিশন, বড় বোনলে দেয় মানে ওইখান থেকে পারমিশন, আর একমাত্র মা একমাত্র পরিবার আর না লেখাও পারমিশন পায় না, যারা ডিটেনশন আসান তার পারমিশন পায় না। যাকে একদিন এলো কইলো যে ভাই তুই চিন্তা করিস না ডিটেনশন, এটা উঠতে অনেক সময় লাগবো। তো এরকম করতে করতে ভাই আমি মনে করেন আবার আপো লাগবে 240 দিনের মানে 8 মাস একসাথে, এরকম করতে করতে আমি আপনার 28 মাস আমি ডিটেনশন থাকতেছি। হ্যাঁ, এর মধ্যে কোর্ট চালু হয়ে গেছে, আমার প্রোটেকশন কোর্ট ফলে কোর্ট চালু হয়েছে, আমার বিচার মানে ফুললি ফুল চালু হয় না মানে রালিং হপায় কোর্টে জজ কোর্টে এটা শিখাতেছি এটা শিখাতেছি। তো আমার এরকম করতে করতে আরো 120 দিনে ডিটেনশন লাগলো মানে 4 মাস লাগার পর এরকম 34 মাস হয়ে গেল গা ভাই। হওয়ার পর আমি হাইকোর্ট বোর্ডে পড়লাম, ডিটেনশন আসামিদের তাদের হাইকোর্ট থেকে মাফ পাওয়া হয় এটা। তো হাইকোর্ট বোর্ডে পড়লাম, হাইকোর্ট বোর্ডে পড়ার ভাগ্য আমার আরো সিরিয়াস হয়ে
This track was downloaded from FusionBD.com.
Hello, bhai. Mani 34 mas to jaloi. Ekhan theke amare abar ki korlo 6 mas. 180 din ha. 180 din da dilo amar. Emne kore ami apnar 34 mas division khete phalechi bhai. To 34 mas dilo. To er modhe amar 34 mas er modhe ami gote kintu porchi ami high court gechi. High court ja mane khub careful bhabe leya ja standing thake ya. Leya ja hoy jodi na pala jay.
Okay.
Kon pabe? To high court abar niyom ache je apnar asamire কাট করা হ্যান্ডকাপ ফুনকাপ এভাবে ই করা হয় না, খুব ফ্রি ভাবে রাখতে হয়, খালি দূরত্ব স্ট্যান্ড গেম ঠিক করা থাকে। তো যাক গেলাম, তা আমার চেয়ার রাখলো আপনি কুখ্যাত বিখ্যাত বাংলাদেশের একজন জাকির হোসেন ওরফে পাঞ্চিং বাবু বোমা বিস্ফোরণ এবং আউন্সের বানানো মানে বহুত রকম ওই প্রিয় কথাবার্তিগুলো আমি জিনিস আর বলতেই পারে। এখন সাজানোর জন্য অনেক কিছুই যেটা আমার উকিল আমার কিছু কথা শিখিয়ে দিছে আমার আবার। ঠিক আছে আপনি কতদিন খাটছেন? আমি কেলাম 34 মাস 7 দিন ওই দিনকার 34 মাস 7 দিন। ঠিক আছে লেখা লেখা আমার যে আরেকজন উঠেলো তা আমি এর মধ্যে আইসা করছি জেলখানে। তখন শীতের দিন শীতের পিঠা খেলে আমাদের জেলার সব মানে সরকারি পক্ষে তো 5 টাকার গুলগুলা তাই শীতের পিঠা আর কি আপনার গুড় দেয়া চাল দেয়া নারিকেল জেলখানার নারিকেল দেয়া আমাদের পাকা ভাইজা দেয় 5 টাকার পিঠা জন প্রতি যাই। তার মধ্যে আমার ডিটেনশন উত্তর কাগজ হইলো আমার হাইকোর্ট থেকে মাত্র দিচ্ছে থেকে আমাকে 36 মাস 1 দিন পরে আমার সাধারণ ক্ষমা দিল মাফ করে দিল। মাফ করে দেওয়ার পর আমার আবার অফিস কল জেলার রুমে গেলাম তোমার এই ব্যাপারে সই করো তুমি এই মুহূর্তে থেকে আমি হাজিতে তুমি এখন তোমার বাড়ির থেকে বা যে কোনো মানুষ তোমার স্লিপ করলে তুমি জিকে যেতে পারবা। আমি ঠিক আছে ভাই গেলাম আবার আমদানি মানে ডিটেনশন হচ্ছিল আবার নতুন হয়ে যেতে হয় আমার আমদানির থেকে আবার ক্যাশটি ফেলিলাম ওইখান থেকে আবার আপনার নিউ বিল্ডিং গেলাম গা হাজিতি ওয়াটে ওইখানে টাকা দিয়ে গেলাম 200 টাকা দিয়ে টাকা ঘুষ দিতেই নালে যাওয়া পারব না। ওইখানে যাওয়ার পর প্রায় অনেকদিন বলতে প্রায় হাজিতে আপনার 8 মাস 9 মাস কাটার পর আমার কেসটা আলু উঠে গেল গা কেসটা আলু উঠে গেল গা আপনার মানে বিচার রালিং এটা আপনার 5 বছর হয়ে গেল আমার কেস ফুল চালু উঠে গেছে আমার ওই যে দারোগা যে আমার থেকে আউন্স পাইছে ওই আউন্স কোর্টে শো করব মানে এগ্রিমেন্টে এটা
আউন্স মানে আমি যেটাকে আর্মস বলছি
হ্যাঁ 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 অস্ত্র হয় 5 ঘন্টা
জি
হ্যাঁ ওটা ওটা নিয়ে আসলো নিয়ে আসার পর আমার উকিল বললো যে জাকি কি তোমার কিচ্ছু কইতে না তুমি শুধু একটাই কথা বলবা মহামান্য আদালত আমি ন্যায্য বিচার চাই আমি আর কিছু চাই না আমি আপনার থেকে ন্যায্য বিচার চাই আপনার বিচারে যা হবে আপনি আমাকে ট্রাই করবেন যদি আমি সাজা পাইবো সাজা দিবেন যা আপনার মনে হয় তাই এর মধ্যে আমার বড় বোন আমার জন্য আমার খুব অবদান আমার বড় বোনের ওনার খুব অবদান আমার এইসব ইয়ের মধ্যে দোনো টাইমে বোমে বা এতে যাই হোক আপনার দারোগা আউন্স কথা সে একটা সে পাইছি এই পাইছি এই পাইছি এই এত বড় এইরকম ওই উমুকে এই ফ্যান 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 মানে নানান যারা না আর উকিল দরে পায়ে গেছে গা উকিল পায়ে গেছে গা ঠিক আছে ভালো কথা আপনি জাকির হোসেন বাবু থেকে কষ্ট পাচ্ছেন না ওকে কটার সময় একটা পেয়েছে দারোগা জিজ্ঞেস করেছে যে ওকে আপনি কটার সময় রেস্ট করছেন কি পিন্ডা কিভাবে কোন অবস্থায় প্রত্যেক আপনি করছেন গুলিস্তান ফলপট্টি বিআরটিসি বাস স্ট্যান্ড তার থেকে অস্ত্র পাকাশি অনেক বোম ফুটেছে অরলগের লোক ঠিক আছে কটার সময় তখন দারোগা বলে যে 13:50 কি পরান ছিল জাকির হোসেন একটা শার্ট পরা ছিল আর একটা নর্মাল প্যান্ট পরা ছিল আর কি খালি পা মহামান্য আদালত নোট করা হোক মানে এটা যশোরকে বলতেছে মহামান্য আদালত কথাগুলো নোট করা হোক তো সারিটা নোট করছে নোট করার পর ওই যে আমার যে মেন ফাইলটা ওই ফাইলটা আবার মহামান্য আদালতের কাছে পেশ করছে মহামান্য আদালত জাকির হোসেন বাবু 11:55 তাকে এরেস্ট করা হয়েছে আর তখন সে পরানো ছিল একটা জিন্স প্যান্ট এবং একটা ওয়েস্টার্ন গেঞ্জি এবং কেস তারপর যা বলছে একটা বানোয়াট মানে বলে এটা প্রায় চেষ্টা দিনটা আমার মানে দারোগারে ফলাপ করে দিল আর রাইডেটে দিতে দিল আমার এক বছর রাইডে দিল রাইডেটে আমি জেলখানা থাকি আমার অনেকে টেনশন আছে ভাই তোমার যে ধারাটা আর যে বাড়িটা এটা সালা বাসা অনেক ডেঞ্জার সবাই চিনে ওরে অনেকে জেল কাটেছে অনেকের অনেক কষ্ট দিছে আমি তো প্রবলেম নাই আর যা করার করবো না কোটি করবো না তো প্রথম রাডেট মিস্টেক দশাবের শরীর খারাপ আছে নেই আবার 1 মাস পর দিল রাডেট হ্যাঁ তখন রাডেট কমপ্লিট রাডেটে দিন এলাম আমার বড় বোন আমি তখন আমি জেলখানা থেকে একটা চিঠি পাঠাই আমার মার কাছে মা মানে মার আমি কী করে ছোটবেলার থেকে যে মা তুই তো মা আমি বমে এতদিন জেল খাটলাম এত কষ্ট করলাম তুই আসছি মা হয়তো আমার 17 বছর সাজার যে কোনো টাইমে হয়ে যাবো কালটা মা পরে মা আমি এক পুজোর দেখতে চাই এখান থেকে একটা চিঠি পাঠাইলাম মিয়া সাহেবের মাধ্যমে তো ইয়া গেছে মিয়া স্যার মিয়া সাহেব দিয়েছে মিয়া সাহেব চা পানি খেলে 100 টাকা দিয়ে দিছে করছে কোথে যাকে তুই চিন্তা করিস না দিব তোমার পরে আমার মা কোর্টে জানে পরের দিন আমি আইলাম তো তখন আমার কোর্টে এলে আমার কাছে কোর্টটা লজ্জা লাগতে পারি অনেকটা লজ্জা লাগতো যে লজ্জা মনে করে আমি মানে আমি কল্পনা করি যে আমার পায়ে ডান্ডা বেরি আমার হাতে হ্যান্ডকাপ আমার কোমরে রশি আমার বোন অধিকার থেকে আমার চাকা দেখবো আমার ছোট বোন দেখবো প্লাস আমার ছোট ভাই আমার এলাকার অনেক মানুষ আমার দেখে মানে আমার কাছে একটা খুব লজ্জা এবং খুব খারাপ লাগে তখন আল্লাহ কাল্লা মাটি ফাঁক করে না ভিতরে যামগা আজকে আমার এই নীতি এই দুর্নীতি আমার কেন আস্তে আস্তে এই বড় ভাইয়ের কথা পাচ্ছি গিয়া এটাই পরিণীতি কিরকম করে গেল রাডেট উঠলো রাডেটের মধ্যে স্টার্ট আমার বিচার শুরু রাডেট শুরু তো আমার উকিল প্রায় অনেক ইংলিশ কথা তো আমি বুঝি না, তো ও সরকার পক্ষে উকিলে পুরা পুরা র্যাঞ্চে নিয়ে নিছে আমার উকিল পুরাপুরি মানে গিয়ারে চেয়ার চুয়ার বাইরা বুড়াইয়া ইংলিশে কুয়া। তো মহামান্য আদালত এই যে পাইপ দেন এটা একটা জিআই পাইপ, এটা আপনার ঘরের বাড়িতে ঠিক কলের মধ্যে লাগানো আছে স্যার, এটা নাকি পাইপ দেন, এটা নাকি অস্ত্র মহামান্য আদালত, এটা জিআই পাইপ, এটা ওই যে দারোগা সে একটা বানানো গেম এবং রেজা সুলতানের থেকে টাকা খায় জিনিসটা করছে মহামান্য আদালত। আমি কোনো কিছু কথা চাই না, কিছু কথা বলতে চাই না, আমার এই কেস খারিজ হয়ে আছে অনেকদিন আগে, যে তো 300 কত দিন পরে আপনার জজ করে কেস যদি বিচার না করে এটা খারিজ হয়ে যায়গা, এটা আগেটা এটা লয় ছিল এখন এই এটা আছে কিনা আমি জানি না। তো জজে আমার দিকে টাকা রয়েছে, তখন আমার 5 বছর 3 মাসের দাঁড়িয়ে ভাই আমি দাঁড়িয়ে ফালিয়ে নিয়ে নিই এত বড় বড়
দাঁড়িয়ে।
যাক আমার পিপি জিজ্ঞেস করে মোহাম্মদ জাকির হোসেন পানসিং বাবু আপনার কিছু বলা থাকলে স্যার আপনাকে অনুমতি দিচ্ছি আপনি বলতে পারেন। আমি তখন হাত জোর করে তো কাঠ করে দাঁড়াইতে হয়, হাত জোর করে আমি মহামান্য আদালত আমার কোনো কিছু বলার নাই, আমি জুতা বেচতাম গুলিস্তানে, আমি তাদের এখানে ফুটপাতে আমার থেকে টাকা চাইতো, মানে তখন আমি একটু মানে প্রদেশের ইয়ের সাথে জেসরের সামনে যে আমাকে টাকা দিত আমি দিতাম না বললে আমার আমি তো রাগারি করতাম, আমার মায়ের দুধ করে এই জিনিস করছে মহামান্য আদালত আমি আপনার কাছে ন্যায্য বিচার চাই। এই কথা পর পর মানে প্রায় 5-7 মিনিট আমার দিকে মানে তাকে এইভাবে কলমটা নিয়ে মানে খুব মানে অন্য মতন আমার চোখ দিয়ে আমার পানি পড়তেছে, তখন তখন আমার চোখ কিন্তু এটা অনেকটা ফ্রেশ মতন ছিল এটা আমার, আর এটা তো আল্লাহর মতে তখন মোটা অনেকটাই ভালো একদম ভালো মানে আমি কাজ করে ছিল। তো আল্লাহ কি মেহরবান আমার উপরে, আল্লাহ অশেষ মেহরবান করলো আমার উপরে, আমি খালাস পেয়ে গেলাম দাঁড়িয়ে 5 বছর 3 মাস পর মানে একদম খালাস, আমি আমি খালাস পাওয়ার পর আমার ওইখান থেকে কোর্ট থেকে যশোর থেকে আনলো গারোতে, ওইখান থেকে আমাকে পাঠা দিল কেন্দ্রীয় কারাগার, কেন্দ্রীয় কারাগার পাঠা দিল যে আমার নামে আরো কোনো মামলা বা কোনো একটা রিপোর্ট আছে কিনা। ও এর মধ্যে একটা কথা, যে মার্ডার কেস যে আমি একটা কাছে স্ট্যান্ডে পেন্ডিং এ, এটা কিন্তু ওই যে আমার ওই কেস চলার কালানে এটা এমবিএমবি খালাস হয়ে গেছে, এটা যেটা কেটে নাম আপনাকে দারোগা থানা ওরা জাস্টিফাই করে আসামি পাইছে, আসামি পাইছে তো এটা আমার 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 বলে না প্রায় 250 জনের নাম কাটা হয়েছে তখন। তো চলো আমি জেলখানা গেলাম, জেলখানা যাওয়ার পর আমাদের জেলা সাদা গেলো জাকির অনেকদিন খাটলা, মানে আমার ওখানে তুমি কোনো মারামারি কোনো কিছু করছো, জেলখানা মারামারি করলে আবার একটু বেজাকট এবং তাদের শাস্তিও আছে জেলখানার ভিতরে, আমি এসব করতাম না, আমার খুব জেলা সাহেব এবং ডিআইজি প্রত্যেক সপ্তাহে তো দেখতো সিলেট দিতাম খুব ভালো জানতো আমার এইভাবে পুরা যাকে মানে আমাকে ভয় দিয়ে দিল যাকে তোর নামে তো একটা পেল্ডিং এ আবার মানে তখন আমি জেলারের রুমের মধ্যে আমি ওই ওইখান থেকে মানে বসার মধ্যে আমি আমি নিচে মানে লগড়া গেলাম আমি আমার উপর পাহাড় ভাঙ্গা পড়ে গেল এটা কি কয় 5 বছর 3 মাস পর আমি মাটি পাড়া দেবো ওদিকে আমার বাবা যেটা খবর পাঠাতেছে আহে নাকি আহে নাকি পরে জেলা তো না 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 তোর সাথে পাই আমি বললাম কি আর আসিস না ভাই ভালো হাজার চেষ্টা করিস খুব ভালো জেলার সব ভালো সাড়ে 8টার দিকে আমার ছাড়লো বেড়া দিয়ে বাবা আমার দেখে মানে অন্য মতন বুকে লেলো আমি বললাম তুমি এসো কে সত্যি কথা বলতে কি ভাই তখন আমার মানে একটু মত ই করতো মত খেত তারপর মুখে আমি করি মানে তুমি থেকে আপনি গেছি আমি আপনি এটা খেলেন বেটা তুই তো নাই কি করুন তুই নাই আমি কি করবো আমার ঘর খালি আর তোর কেটা কইছে এইগুলো করতে তুই চলা মানে মিশে না মানে অনেকজনের নাম নাম লেয়া লেছে যে এটা করো মরে এটা করো আমি গাছের দিকে সাপে চলেন আন রেস্টে ওঠে রেস্টে উঠছি বাড়িতে আমি ঢুকে নিয়ে আব্বারে পাঠা দিছি যে আপনি যান মারে কেন আমি একটু পরে এসেছি আমি চুল চুল ফালামো তখন আমার একটা নেগেটিভ মাইন্ড ঢুকে আসছে জেলখানা গেটের থেকে বেরিয়ে যে আমি ওই যে আমাকে যারা মারধর করছে আমি ও ঘরে একটা কিছু করে ফেলাম যে অ্যাকচুয়ালি তো ভাই সত্যি কথা এটা আমি তো ওই মার্ডারে জড়িত না বা মার্ডারের লাস্ট আনার টাইমে আমার হয় একটু অপরাধ আমি তাদের লাস্ট আনার টাইমে একটু উশৃঙ্খলা করছি কিন্তু এটা তো আমি মনে করি লাস্ট আমার নিয়ে যাওয়ার জন্য কিন্তু ওখানে তো আমাদের আসতে দিয়ে দিতেছে না তো যাই হোক তখন দুধটা গোসল করাইতেছে আমার দুধটা গোসল করে আমি তো হ্যাঁ মা আমি আইতেছি কি রে তোরা তো চাষের মতন দেখা যায় তোর বাপের তো দাঁড়িয়ে বড় আমি হ্যাঁ মা হাইসা দিছি বেড়ে গেছি গা বেড়ে গিয়ে আমি মনে করেন তখন একটা জিনিস আমি একটা রেডি করি আনন্দবাজার থেকে আনন্দবাজার থেকে একটা জিনিস রেডি করে খুইয়া কুদ্দুস করে নাম মারা গেছে কুদ্দুস কুদ্দুস আমি হ্যাঁ আমি আসি চল ওরা সিস্টেম করে দেবো, আমি তেল লাগবো না আমার জিনিস দেখি আগে। আমার
কি জিনিস এটা?
মানে পিস্তল।
আবার আপনি পিস্তল নিচ্ছেন?
হ্যাঁ, মানে আমার তখন
এতদিন পরে জেল খেটে জেল থেকে ছাড়া পাওয়ার পর আপনি আবারও সেই কাজে যাচ্ছেন?
কারণ আছে তো, ওখানে আমার জেলখানা আমার ইদি আছে, ছেদ দেওয়া হইতে আছে তো।
ওকে,
জেলখানা আমার ছেদ দেওয়া। তুই যেদিন যাবি পানসিং বাবু, তোরে পুলিশের মধ্যে পাইলে তোরে ওই তো চাপাটটা উঠেছিলাম না, তোরা পরে আর সময় পাবি না। আমি ওরে মানে কইলাম, সুলতানা সুলতান তুই আজকের পর থেকে তোর জিন্দগি সাধন করে ফেলাবি, তুই আমার সামনে খারাপ পারবি না। আর যেদিন তুই আমার সামনে খারাপ হয় তুই ডেট না আমি ডেট মানে আমার তখন তো মাকুন দায়িত্ব লেগে গেলাম আমি, এতদিনকার দাড়ি মোসমোস সব ফালা দিয়ে চুল চলে এসে তখন যাক আমার কেউ চিন্তা আসে না এই অবস্থা সেন্টু আর পাইতেছি না, যেটা মেন আমার কিসেদা দোষ ছিল আর পাইতেছি না আমার ঘরে বসা বুঝেলো, দেখ বাবা আমরা গরিব মানুষ, আমরা এটা মানে না। দেখ তুই দিতে আসলি বাবা, আমরাই করছি যা করার, আমরাই এইরকম অনেক যা কষ্ট করে করছি, না খায়া খায়া তোরা আনছি, এই তুই বোমে অ্যাক্সিডেন্ট হইলি, এত মানে আমার ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু গুলো প্রবলেম কেন আমার, ঠিক আছে আসতে ভালো যা মাথা মতো আছে ঠিক আছে মা ভালো হয়ে তো ভাই ভালো হয় গেলাম চলতেছি চলতেছি। এর মধ্যে আমি কাজে ঢেকে গেলাম বাবা, ওই আমার পুরানা মহাজন, ওই বাবু কাম কর, আমি তো কাম করুন না ভাই, হ্যাঁ কাম কর, পুরা করে কামে বললাম। কামে বলার পরে এইভাবে আসতে গিয়া প্রায় অনেকদিন জায়গা, তার মধ্যে আমার একটা সম্পর্ক হয় আমার জেঠাতো বোনের সাথে, মানে ওই আমার ইচ্ছায় আমি ওরে চাই না, মানে আবার আমি জানি না যে আমার ইচ্ছায়। তো তখন ওই আর ভাবির কাজে আমি ছোট দিয়ে গেলাম আর উপরে আমার একটা ফ্লোর, কারণ ভাবি আমার কটা পাটায় মানে একটা কি করে বলেছে, আবার চিন্তা করে তখন তো আমার সাথে আমার আগের যে যারা আমি মন্ত্রে যেতাম ওই একটা ছাড়া ছোট্ট হয়ে গেছে। তো ওকে আমি আর ই করুন অ্যাকসেপ্ট করি মা করলাম, করার পর পরে সাত আট বছর চললো। তো এর মধ্যে আমি চাই ওদের বাসা প্রত্যেক সপ্তাহে নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ বিনোবা বাবুরাই, আমি প্রত্যেক সপ্তাহে সাপ্তাহিক কাজ শেষের পর আমি যাই, যা আমার সাথে কথাবার্তি আর বাপ মা আমার গোষ্ঠী এবং ওর চোদ্দ গোষ্ঠীর সবটাই জানে, আমরা মানে বিয়া হইব বিয়া হইব এটা কোনো মিস নেই। তো এরকম করে আর একবার ইতিমধ্যে আমি জামার টাকা দিলাম, তখন টেলারি কাজ করে আবার টেলারিং কাজ জানে, তো খুব সুন্দর একটা কাপড় কিনছে এস কালারের মধ্যে আপনার দামি কাপড় আপনার 350 ড্রাইভার্স কাপড়টা এটা কেনার পর আমি টাকা দিয়েছিলাম ওই টাকাটা দিয়ে কাপড় কিনা, তখন আইসা আমি কাজকাম করতে করতে আমার বাড়িতে আবার আমি কারখানা দিয়ে দিলাম ভাই।
মানে আপনি ওই জগৎ থেকে ধীরে ধীরে নিজেকে সরিয়ে নিচ্ছেন?
হ্যাঁ, সরা হিসেবে আমার কাছে পছন্দ লাগে না সত্যি কথা, যেটা আমার মানে অনেক 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 জনের কথা পাতিছি না, আমি দেখে একে আমি যারা খুব মনে থেকে পছন্দ করতাম ওরা সুদা দিতে আছে এবং সুদা গেছে গা, তো এইভাবে চিন্তা করে আর ওই যে আমার জানা পরে ওই আমার একটা ই করতেছে যা আমার ভালো বললো, তোমার আমি টাকা পয়সা দিলাম সুদ বানাইলো পূজার মধ্যে, তোমার ঈদ আমি ঈদ দিলাম, ঈদের দিন আমি গেলাম নামাজ পড়া, ইয়া পর অনেক গেলাম হরমা করলো কি আইছ আমার চিঠি লাগে ব সালাম সালাম জি কিল্লি গাইছ, আমি কিল্লি গাইছি আমি নাদিরুল্লাহ যেমন ওই দুই দিন থাকবো আমার ভাই, তোমার যে গেলে তুই থাকবি কহ কহ ঠিক আছে, আমার বাবির কোনো বাবির জায়গা তো বাবি আমার একটু সত্যি করে ভাই কিছু করে করো না এই আমি ধরে নিয়া কি কর তুমি বাবিলে খুব ভালো ফ্রি আর কি। তো যাই হোক, ঈদে এরকম থাকা সারাদিন পার করলাম, পার্কের পুকুর ঘোরার পর বাড়িতে এসি, বাড়িতে আসার পর মনে করেন ওই যে আমার কারখানা যে করলাম কারখানা দিছি আমি থাইল্যান্ডের মাল নকল বানাই স্যান্ডেল, আপনার থাইল্যান্ড করে বিক্রি হয় কেটু মাল আর কি, তো ওটা আপনাকে আমি করে মোটামুটি 1700 টাকা পুঁজিতে আমি 95,000 টাকা করছি ভাই ছয় মাসে, এক ডজন মালে আপনাকে খরচ হয় 1300 টাকা, এটা বিক্রি হয় 2800 টাকা, এক ডজন মালে খরচ হয় আপনাকে 2200 থেকে 2250 টাকা, ওই মাল বিক্রি হয় আপনাকে 4800 টাকা, আর এই মাল খুব কম মানুষ মানে ঢাকা ফোরা বানাতে পারে না, মানে ফিনিশিংটা আসে না ওয়াতে ফিনিশিংটা আসে না, সেটা আমি বানাই যাক এরকম কথাতে। ওই যে আমার ভাই বলছিলাম যে রানীর সাথে আমার একটা সম্পর্ক, ওই আমার কাটিং পেপারটা যে ছেলেটা দেখাইছিল ওর মায়ের, ওর আমার কারখানা আমার দেখে চোখ পড়ে গেল গা, যে বাবু এই অল্প দিনে এত উঠা গেল গা উপরে। তো ঈদের দিন আমরা দুজন ঘুমাই মানে আমার কারখানার মধ্যে ঘুমাই, তখন একটু মানে একটু অন্য মতন কথাবার্তি মানে ভালো কথাবার্তি চলতেছে, মানে খুব সুন্দর মানে খুব আনন্দ কথাবার্তি চলতেছে, তার মধ্যে মানে একটা ইয়ে গেলো এরকম একটা অন্য মতন একটা মানে ইয়ে পড়লাম মানে মানে যেটা বলে মানে ফ্যামিলি ছোট আছি, তো আমি আসলে যাই ই করে ফেলে করার পর ওই ঠিক করলো আমি কই আমার দোষটা তো তুমি আমার শুধু কৃষক বা আমার ইচ্ছা ছিল যাও অসুবিধা নেই, এটা ঠিক হয়ে যাবে, বিয়ে শাদী করুন তো তোমার তো করুন, আর তুমি তো আমাকে বিয়ে হবে, এটা সত্যি
মানে আমি বিয়ের আগে এক ধরনের শারীরিক সম্পর্কে গেলেন তাই তো,
মানে এটা দুজনের জন্য ইচ্ছা
ভাবে ইচ্ছা ভাবে আপনি মেয়েটিকে কি বিয়ে করেছিলেন আপনি পরবর্তীতে?
হ্যাঁ
এই মেয়েটিকে আপনি বিয়ে করেন?
আমার সাথে এখানে কথা আছে ভাই।
জি বলেন।
হ্যাঁ বিয়ে করি নাই।
আপনি বিয়ে করেন নাই? প্রিয় শ্রোতা আমরা আরেকটা বিরতির ঘন্টা শুনতে পেলাম এখানে, আমরা ছোট্ট একটা বিরতির পর ঠিক রাত একটার টাইম সে খাবার সঙ্গে সঙ্গে আমরা ফিরে আসবো রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। আজকে এখানে জাকির হোসেন ওরফে পাঞ্চিং বাবু তার জীবনের সমস্ত অপরাধগুলি এখানে স্বীকার করছেন এবং তার শেষ পরিণতি কি হয়েছে ঠিক রাত একটার টাইম চেক হওয়ার সঙ্গে সঙ্গে আমরা সেই পার্টিতে নক করতে চাই। আপনারা যদি আপনাদের জীবনের অপরাধগুলো নিয়ে ভুলগুলো নিয়ে লাখো মানুষের সামনে কনফেস করতে চান এই অর্থে যে আপনার মতো করে ভুল সমাজের আর কেউ কখনো না করুক, কারণ কোনো অপরাধী আসলে শেষ পর্যন্ত শান্তিপূর্ণ জীবন যাপন করতে পারে না, সে হতে পারে বিলিয়ন বিলিয়ন টাকার মালিক কিংবা ডলারের মালিক, যাই হোক না কেন শেষ পর্যন্ত তাকে ধরা পড়তেই হয়, কিংবা মানুষের মধ্যে সৃষ্টিকর্তা যে বিবেকটা দিয়ে দিয়েছেন যদি কারো কাছে ধরা না পড়ে তো বিবেকের কাছে যখন ধরা পড়ে সেখানে যে পরাজয় এবং যে শাস্তি সেই শাস্তির ভয়াবহতা তীব্র থেকে তীব্রতর। আমরা ফিরে আসতে চাই ঠিক রাত একটা টাইম চেক হবার সঙ্গে সঙ্গে, আপনি যদি আসতে চান আমাদের জেবিএসবিতে আমাদেরকে ফোন করবেন, ফোন নাম্বারটি হচ্ছে 09613 89 2 8 9 2, আমি আবারও বলছি 09613 89 2 8 9 2। ফিরছি ঠিক রাত একটায়। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। সময় এখন রাত একটা, সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব এবিসি রেডিও এফএম 89.2 এ। আমি আর জি কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে এবং শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আমি স্পেশালি থ্যাঙ্কস জানাতে চাই আর জি রাজুকে, ধন্যবাদ জানাতে চাই আমার আরেক টিম মেম্বার সাউন্ড এডিটর মঞ্জুকে এবং সর্বোপরি আজকে যিনি জেবিএসবিতে আছেন, লাখো শ্রোতা যারা এই মুহূর্তে শুনছেন সবাইকে এবং আপনাদের সবার ওই কান্তিক প্রচেষ্টায় আপনারা শুনে থাকেন প্রতি রবিবার রাত 11:20 এ রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব। আমরা বলে থাকি বাংলাদেশের রেডিওর ইতিহাসে সবচাইতে চ্যালেঞ্জিং রিয়েলিটি শো। এবং প্রিয় শ্রোতা আমরা ফিরতে চাই পাঞ্চিং বাবুর কাছে, তার আগে আপনাদেরকে যেটা বলতে চাই আপনারা নিশ্চয়ই জানেন আরো একটি অনুষ্ঠান আমার প্রচারিত হয় প্রতি বুধবার রাত 11:20 হ্যালো 8920 এবং প্রতি বৃহস্পতিবার রাত 11:20 প্রচারিত হয় বাংলাদেশের প্রথম হন্টেড প্লেস ভিত্তিক অনুষ্ঠান ডন। ওকে আমরা ফিরে যাচ্ছি আবারও পাঞ্চিং বাবু আপনার কাছে। তারপর
আমি ঈদের মধ্যে যাই করা করি, করার পর বাসা দিয়ে আসি বিকালে, যাওয়ার পর অনেকদিন অনেকদিন ভালো চলে, চলার পর আমার প্রায় 6-7 মাস পর একদিন আমার কাছে আসে, আইসা মানে তখন মানে তার ইচ্ছাতে আমার সাথে মানে একটা মেয়ে একটা ছেলে কিভাবে কাবু করতে হয় সেটা একটা মেয়েদের জানা আছে, তুই আমাকে মানে এভাবেই করতে সেটা আমার কাকারে আমি তবে পারতাসি না। তো তারপরও কিছুটা আর মনি করার জন্য আমি ব্যাক সাইডে কাহানা আছে খালি জায়গা মেয়ের সাথে ঠিক করে, তো আমি বললাম যে না তুমি যাওয়ার নিচে আমি এটা আমার কারখানা বা আমি কাজ করি আমার ব্যবসার জায়গা আমি ঠিক হইবো না, তা আমার রাগারাগি করে যাইছে। আর পর মনে করেন আরেকটা ছেলে ওর সাথে যে ভালোবাসা যে আছে আমি আর জানি না নারায়ণগঞ্জে আমাদের, তো একদিন শুনি তার বিয়ে আগে থেকে, তা আমি মানে মানে মাইন্ড খারাপ বিয়ে আছে যে গেছে 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 গেছে, কারণ আমার তো ভাগ্য ভালো না। তো একদিন গেলাম ওর বাড়িতে নারায়ণগঞ্জ আমার এক ফ্রেন্ড এরিয়া, তো ওই জায়গা চুপচাপ আমার চোখে জায়গা তাকা দিয়েছে, আমার একটু রাগ উঠলো আমার সত্য লাল এগা তো গরম, তো ওই কাহিনী আমার কাছে বাড়ি যাওয়ার আগে ওর হাজবেন্ড যে ঘরে আমি জানি না, তো যেরকম ঘরে ঢোকার আগে বাড়িটা ওখানে আমার পা ধরা ফেলেছে আপনি আমার আগে তো মানে আছিল আমার জ্যাঠাতো ভাই, তাছাড়া আপনার সাথে আমার সাথে এতদিন এই সম্পর্ক হয়েছে ভাই, আপনার লোক ঈদের দিনের থেকে মানে পর্যন্ত যা হয়েছে ভাই আমার আল্লাহর রস্ত মাফ করে দেন, আমার ভুলে আছে গা আমি আপনার থেকে মাফ চাই, আমার কিছু কেন না আপনি বা আরেকটু কিছু জানবার দিন না আরে। আমি আর আমার ঘরে ডাকে ওর স্বামী, স্বামী শুনছি আমি আর জ্যাঠাতো ভাই ভাই আসেন, তো আরে আমি চিনি দেখে আমি চিনে সে করি একটু ফ্যানফিরিল গেছে
ছেলেটা,
হ্যাঁ আমার একটা পরিবার আছে এটা লুকিয়ে পরিবার, আমি আইসা পড়লাম যা মাফ করে দিলাম, আমি আইসা বললাম পর পর এরকম কাজকাম করি, তখন অনেক মনটা খারাপ হলো। ওইখান থেকে একটা আপনাকে পোস্ট করার আছে নারায়ণগঞ্জ, এটা টান বাজার করে, ওইখানে আমি ওই আমার হলের বাইরে রাখি রাখি, কোনো খারাপ সিগারেট ওখানে ওই, তা আমি ওখানে গিয়ে আমি মানে একটু ড্রিঙ্কস করি এখানে, ওখানে সবই পাওয়া যায় মানে সবকিছুই, ওইখানে খাওয়া খেয়ে মানে মনটা ভালো লাগে না। তখন করাতেও গাড়ি চলে 8 টাকা ভাড়া, গুলিস্তান 2 টাকা, 20 রুট 2 ঘরের রুট হয়নি, তো গেলাম এলাম আয়া মানে আমার মাকে কিছু মানে কিছু অনেক কিছু অনেক তোমার আত্মীয় স্বজন অনেক ভালো অনেক ভালো কথা কেবেন আমাকে। সেরকম করতে করতে প্রায় আপনার অনেকদিন যায়, অনেকদিন কয়েক বছর যায় গা, কয়েক বছর যাওয়ার পর আমার ছোট বোনের আছে নাগিনা আরজানা ফ্যান্সি বা তাইবা আমার ভাগ্নিয়ারা নয় ভাই তুমি কি বিয়া করবো না, বিয়া করুন ভাই কারি বিয়া করুন, ছোট টিকা বানাইলাম আরেকজনের কাছে গেল, পাদের মাপ ছিল মাপ করে দিলাম, নিজের টিকা যারে ছিলাম পাইলাম না, আমি ভাই বিয়া করুন না, আর আমি যদি বিয়া করি গানের মতন একটা মেয়া দিয়ে তো হবে আমি তুমি, আমার ছোট বোন আমার কিল, তখন গেল আমার ছোট বোন ওই যে আমার যে বোনটা জ্যাঠাতো বোন ওদের দেশে দেখতেও গোনা আমার সাথে বেড়াতে গেছে, বেড়াতে গিয়ে এই যে আমার এই যারে বিয়ে করছি অরে পছন্দ করলো, তার বয়স একটু অনেকটাই কম মানে আপনার 14 বছর, তখন তার নিয়ে আসে, নিয়ে আসার পর এক সপ্তাহ পর আমার লগে দেখা করে, আমার দেখায় আমি দেখি মানে তারে দেখে আমার খুব পছন্দ, বলতে পছন্দ আমার রানীর যে জিনিসটা ছিল যে তার চোখটা মানে এই জিনিসটা তার সাথে একটা 100 এর মধ্যে 80% মানে সেম সেম মানে আমার কাছে লাগলো যে না যাক আমি যদি একটা হারিয়েছি একটা পাইছি, তারে আমি করলাম যে লুডু শুলে এসে আমি টাকা দিয়েছিলাম যে আমার ভাবিকে পাকেতে আমার পছন্দ হয়েছে তোমার কহ আমি দেখো কহ আমি দেখো, আমি করলাম আগে খারাপ আসলাম খারাপ গুন্ডা আমি করলাম মানুষ খারাপ, তখন আমি হাত দেখলাম আমার চোখটা একটু বেঁকা বসন্ত মুখে যাক মানে অনেক কথা কিছু সব কিছু থাক সব কিছু আপনার আছে, আপনি মানুষ তো আপনি এখন কাজ করেন না, আমি কহ আমি আপনার কাছে দিয়ে দেবো আপনার আমার পছন্দ হয়, আমি হ্যাঁ আমারও হয়, তখন আসলে গেট লাগানো ছিল তখন আর আমি একটা মানে লাইফে মানে ফার্স্ট থেকে আমি আর একটা কিস্তিরা ফালে আছি ওখানে আমি সেটা আবার আমার ভাত দিয়ে দেখে না আমার হাসাহাসি করে দূরের থেকে জানলাতে না আজকে খাবার সেটা কেছে গে, তো এটা আপনার বাপ মা জানছে যে পছন্দের জন্য এরকম জনজন হয়েছে, তো বাপ মা এসে দেশের থেকে আইসা তখন ওদের দেশে আপনার ক্ষেতি খোলার সময় ধানের আইসে ওরা পানি দিতে পারতেছেন, তখন আকর্ষণ ঢাকা দিয়া দিয়ে দিবো আমার সাথে বিয়ারি দেবো আমার দেখতো আমার দেখলো গেলাম শ্বশুর এলো শাশুড়ি এলো মামা শ্বশুর এলো দেখলো কথা বাতি করলাম, তারা বললো বাবা মা মেরে দিয়েছে, আমি কই জি আমার আপনাদের পছন্দ হয়েছে, তখন তো আমি চশমা পড়ি না, তখন তো আমার চোখ বললাম কাজ করি সব আমরা দেখেন আমার দেখতেছেন আমি যাচ্ছি তাই যদি পছন্দ হয় বিয়া দিবেন আর নাহলে এখনই আপনারা আমার বলে দিতে পারেন, কয় না বাবা আমার পছন্দ হয়েছে আমরা বিয়া দেবো যেটা তুমি আমার বোনের দেওয়ারের ছেলে, এরকম করে দুদিনে দিনে বিয়ে হয়ে গেল ভাই, তো বিয়ে হয়ে গেল বিয়ার পর আমার 2000 টাকা দিয়েছে আমার মার্কেটিং করার জন্য আমার শ্বশুর, তার মধ্যে আমার ছোট বোন আমার নানির থেকে আবদার করছিল আর কি, নানি বাবুর বিয়ে আমাদের শাড়ি দিবা ভাইয়ের কাছে ঠিক আছে, তা আমার নানির আমি পোশাক আর বানারসে একটা শাড়ি দিছে যে ঠিক আছে তুই 600 টাকা দিস আর কিছু লাগবো না, তা আমার ছোট বোন 4000 না 4200 টাকা দিয়েছিল একটা শাড়ি, ওইটা আপনাকে কিনতে গেলে যে কোনো মানুষ 8000-7000 টাকা পরে বানারসি শাড়ি, তো যা মার্কেটিং মার্কেটিং করলো আমার ছোট বোন সব কিছু করলো করে আমরা হলুদ আমার আমার সব বোনেরা তো আছে, আমার মা আর আমার এই বড় বোন মানে বড় বোন করলাম যে ভাই তুই যাবি না কোনো কথা বলে না, তো আমি ঠিক আছে বুঝে গেছি যে মানে আমি তোর মাই আগে পাঠাইছি আমার ভাগ্নিকে অগজিয়া বাজি আমার বাবা, আমি আমার ফ্রেন্ড সার্কেল এবং অনেক বিয়া আমি করেছি বা করছি এবার দেখছি যাওয়ার সময় চলন যখন যায় একটা ছেলে শেরওয়ানি পিন্ডা তার ভিতরে একটা খুব বড় একটা আশা থাকে যেটা নাকি সারা পৃথিবী মুসলমান ছেলেদের একটা আশা থাকে, তার মা তার মাথায় একটা তেল দেওয়া দোয়া দিয়ে দিব, তো এই জিনিসটার আশা আমি প্রায় 15 মিনিট খারাইছি মা রেখে মা আমি ওই বার যাত কাপড় ছিল কিন্তু মা চল গেল না, আমি যখন জানি তো আমাকে মাথা তেল দিয়ে একটা দোয়া দিয়ে দিবো আমার হিসাবে তো এটা করলো না, তো আমি ঘরের থেকে বিস্ফোরণ নামলে বেড়ে গেলাম, তা আমার সামনে আমার চাচি আছে ওই কল বাবু এদিকে তো আমার মাথা তেল দিয়ে দিল যা বাবা আল্লাহ নাম রেজা বিয়া করে যা, ওই গেলাম চলন চলন রে গেলাম গা বিয়া করতে গেলাম, জানার পর ওই নারায়ণগঞ্জ গেলাম যাওয়ার পর থাকলাম উঠলাম আমরা যে আমি বজাচ্ছি কাজে আসলো কাজে এসে তখন আমার নাম নম সব তখন আমার বয়স দিয়েছিলাম 32 বছর আর কি, আর আমার পরিবার তার নাম রুনা আমি তাকে কি রনি করে রাখতাম 2003 থেকে রনি করে রাখতাম, তার নাম আর বয়স দিলাম 18 বছর 2 মাস, তো আমার কাগজপত্র লেখা যে যখন কাজী মেয়ের কাছে গেছে এখন মানে অর্থ মানে শরীর দেখে এখন বুঝে আছে যে তো 18 বছর 2 মাস মেয়ে না কাজী বিয়া করাইব না, হ্যাঁ মহামস্তি কাজী বিয়া করাইব মানে মানে আমার লোকের যে ছেয়াজনী ছেয়াজন তো তোমার মতো চিন্তা করিস না, আমাদের আমার বন্ধু ছিল শ্যামহল্লা দিলু ভাই, একটা ছোট ভাই বাপন, আর এই যে আমার মানে ব্যাগটা করে আমার মাম্মা যশ ঢাকার মানুষ তো ছিল, আর মামু তুই চিন্তা করস কাজে কেমনি কি করতে জানা সে যাবো মানে ঠিক আছে মাস্ত ফুফাতে একটা মানে বগল তোলা ধরে পড়ে যাবে ভাই নিজেরা নিজের একটা আত্মীয় স্বজনের বিয়া আপনার সমস্যা কি আপনি টাকা কিছু বাড়া দেবো লাগে কিছু বাড়া দেবো কয়া কয়া হ্যাঁ আমার বিয়ে গেল বিয়া করে আমি করলাম গাড়ি দিয়া মাইকুন নিয়ে গেছিলাম আসার পর বাড়িতে ঢুকলাম তো বাড়িতে ঢুকার পর আমার বাসুকর আমার ছোট বোনেরই সাজেছে সে খুব সুন্দর করে আমার রুমের পার্টিশন দেওয়া তো আমার ওই সাথে রুমে ফুল ফুল দিয়ে সাজেছে আমি যা বাসক ওই যে আমার জ্যাঠাতো বোন যেটা আমার সাথেই করলো ওই ছেলের সাথে বিয়া হলো তুই আমার কয়েকদিনকে আমার যে বাবু ভাই আমি তার থেকে বিয়া পাই নাই আমার একটা মামাতো বোন দিলাম মনে করেন আমি আমি কই হ্যাঁ হ্যাঁ তুমি তো কালকে মেহেন্দি লাগা দিছো তো তুমি না মানে ওরা আমি একটু টিকটারি করলাম ওর সাথে করার পরে বুঝে আসে যে আমি ওর কখনো মন খারাপ ঠিক আছে যাক যাক রাতটা আল্লাহ রহমত মোটামুটি খুব খুব মানে মহাসুখে বলতে যেটা মানে বাসুরাত্রে হয় এটাই আমরা খুব আনন্দিত ভাবে পার করছি আমি একটা পার করার পর ওই যে আমার ছোট বোন এবার সকালে তো আমি ঘুমারিছি ঘুমের তুইঠা যে কথাটা বলবো ভাই আমার মা যে তুই বিয়া করছে তো এখন ঘর গুলো ঠিক করতে গো বা একটা ঘর নিয়ে থাক আমরা এখানে আছি এটা মা কইব না বড় বোন কইব এইখানে আমার বড় বোন কি করছে আরেকজন রে হাই করে লইছে যেটা আমার চাচি এটা আমার বাবার ছোট ভাই বউ মানে একটু অন্য মতনই আয়ারে তুমি বিয়া করছো কারে জিগা বিয়া করছো তুমি কই থাকবো আমি কারে জিগা আমি তো আপনার বিয়া দাও দেন আপনার কাছে আপনার কন এলাকা কে আমি জানি তার কথাবার্তি একটু অন্য মতন আমাকে আপনি কন এলাকা কে আপনি কোনো কথা পাবেন না যা করবো আমার মা কইব বা আমার বড় বোন কইব আপনি কইবেন না একটু তক্কর থেকে করার পর এটা আমার বৌবাতের দিন চাবা ওই জন্য আমার বৌবা তো আমি আমার ছোট বোনের ভাই জায়গা অনেক মানে মাথা গরম হয়েছে আমার ফুল ফুলও শিরা ফালাইছি খাটের শিরা ফালানোর পর আমি যাই যাওয়ানোর পর আমার ছোট বোন দিয়ে আমার মন একটু খারাপ তো মন খারাপ আমাদের কাপড় শিপত্র একটু ভালো মতন পরে মানে তো তারপর বুঝে আছে যে মন খারাপ কিছু ভাই আমি কি ব্যাপার এই ব্যাপার আনারে মায় এই কথা কইছে তো ওই কইছে খুব ওর কথা কি হয়ে যায় আমি তো তোর বোনে আর ফিট করে লেছি আমার পাওয়ার জন্য যাক এরকম গেল ভাই আল্লাহর রহমত মোটামুটি খুব ভালোই চলতেছে আপনার এইভাবে চলতে চলতে খুব সুন্দর আমাদের সংসার চলতেছে আমার মার সাথে একসাথে মিলে তো আমরা ফ্যামিলি মানে খাওয়া দাওয়া তো আপনার আমিও টাকা দেয় আমার ছোট বাবা টাকা দেয় যে সংসার ভালো চলে তিন মাসের মতন হয়ে গেছে তো একদিন আমার কয় দেশে যাম অনেকদিন হয়ে আছে গা অবশ্য আমি বিয়ার অনেক আগে ওরা ডাকানছি ডাকার সিস্টেম বোঝানোর জন্য তো এর মধ্যে ওই যে ওই 14 বছরের মেয়ে ওরা বোঝা গেছে সেই 18 বছরের মেয়ে হয়ে গেছে গা বুঝে গেলাম দেশে যাওয়ার পর যাচ্ছে এমন জায়গাতে আসছে আমার ছোট বোন বলে যে ভাই আপনি গাড়িতে উঠবেন নামবেন লঞ্চে উঠবেন নামবেন ওকে ভাই গেলাম ভৈরবের থেকে লঞ্চে উঠছি ঢাকার থেকে ভৈরব গেছি ভৈরবের থেকে লঞ্চ ছাড়ে এটা নেত্রকোনা এটা হলো আপনাকে ইন্ডিয়ার কাছাকাছি পড়ে নেত্রকোনা তো গেলাম খুব ওইখানে যে লঞ্চ ঘাটে অনেকজন আছে তো দুলাবে দুলাবে অনেক করলে আমি গ্রামের ভাষা বুঝতেছি না খুব কম যাওয়ার পর ওই থাকলাম খুব আপ্যায়ন করলো আর এখানে রাজ আত্মীয় স্বজন এসে তো আবার পর ওইখানকার নিয়ম হলো ভাই জামাই গেলে গ্রামের প্রতি মানুষের সাথে হাত মিলে মানে সালাম দিতে হবো আর বা ওই মহিলা বা পুরুষ হোক বা যেই হোক তো আমি তো এটা পারব না আমি আম্মা আমার যেটা হইব না আবার একটা মূল্য টুপি লাগাইতে হবে একটা নোমাল রাখতেই হবো আমি ডাকার ফলে আমি পারব না কি আমি পারব না আমার এটা দরকার নেই আমার মিলানো দরকার কারণ পরিচয় তো লাগবো না কারণ বাবা যেতে হবো তো ঠিক আছে অনেকেই করলো আমি টুপিও লাগাবো না নোমালও রাখবো না আর যে পাঞ্জাবি আমি এটা কিনব না আমার যা ড্রেস আমি এটাই কিনতাম ঠিক আছে বাবা কিন্তু গেলাম তো বেরলাম তখন গ্রামের নিয়ম পান নিতে হয় সুপারি নিতে হয় যে আমার টাকা দিয়া পান আর সুপারি নিলাম নেওয়ার পর যাতা সে করতে পারে আপনি এটা তোমার অমুক শাশুড়ি অমুক এ মানে পরিস্থিতি সালাম দিতেছি হ্যাঁ আমার হাত মিলে আমি আমি তো পারি না আমার লজ্জা লাগে আমার পাতাসি না তার মধ্যে ওইখানে আবার সালামি দিতেছে আমার কেউ 20 টাকা কেউ 10 টাকা বা কেউ 5 টাকা আমার সালামি দিতেছে যে যে বাড়িতে গেতাছি এরকম গেতে গেতে আমার ফুফু শাশুড়ি বাড়িতে গেলাম প্রায় 50টা বাড়ির পরে যাওয়ার পর এখানে আমার দুধ পানিতে ছিল আমার দুধ দিল দুধ দেওয়ার পর ওইখানে মনে করেন যে আমার ফুফু শাশুড়ি মানে এমনভাবে একটা কথা কইছে আমি মানে খেয়াল খেয়াল করে আমি কলে ইচ্ছা করে খেয়াল করি যে এই কথাটা কইছে তো আমার পরিবার শুনলে খারাপ লাগবো মানে আমি চুপ লিয়া যে জামাই তো জামাই দু কানা লাগে জামাই রে ইটা কি দিয়ে ওর এসে মায়ের গ্রামের ভাষা আমি কাছে যাক আমি গেলাম রনি আমি চলো হ্যাঁ ফুবু কি কইছে তুমি মনে কষ্ট করি ও বুঝে গেছে আমি কো না না চলো চলো গ্রামে পুরো ঘুরে ঘুরে 2220 টাকা পেলাম পুরা গ্রামে আমি পুরাটা গ্রামে 20 টাকা 10 টাকা 5 টাকা দিয়ে 2220 টাকা পেলাম আমি তো আমার শ্বশুর গেল বাজান শ্বশুর খুব ভালো মানুষ খুব ভালো তো আমার শ্বশুর আমার বোনের বাড়ি যাই মানে শ্বশুর আপনাদের কথা কয়ে আমি তো আচ্ছা আব্বা যাবো আমি আমি আর হরেক কোনে যে আমার এইভাবে কথা কইছে যাই হোক পরের দিন গেলাম তো বড় ফুফু শাশুড়ি একা জামাই দু হুদা কানা কানা তো কানা স্যার আমাদের ফুটা ফুটা ইটা কি ইটা কি জামাই দিয়ে বিয়ে করা দিছে চুকিতে ফালাচ্ছে আমি থাকবো না তার পোলা তো রাখা আমার দরকার নেই সম্মানে আইসা ওখানে একজন বৃদ্ধ মহিলা ও মেয়ের গরিব মিষ্টি অর্ডার দিয়ে দিলাম আমি আমি খানা পেলা আমি আপসি বাড়ির মধ্যে আমার শাশুড়ি কি ব্যাপার বাবা তুমি জামাই আপসিন করে কেসি করে মা বুঝতেন না যাইন যাইলে বুঝবাইন মানে আমি তো আগো ভাষার কথা জানি আপনি যাইন যাইলে বুঝবাইন কেরাইলাম আর কি তা কইছে এরা আলাবালা করছে আমি কই যাইন যাইলে শুনবাইন আলাবালা মানে বিতলামি করছে ঠিক আছে তো হার লোক ঝগাই লেগে আছে আমার জামাই যাই আছে তাই আছে তোমার তো জামাই না এইভাবে কইরা গেল আইলাম দশ দিন রাখলাম দশ দিন আমার রাখলো রাখার পর আমি ঢাকায় পড়ুন আইবার দিব না ভাই আমার বুঝাতে সেদিন খারাপ মানে গত নদী নদীতে আমার এটাইব ভৈরবের থেকে আমার আমার দেশের বাড়ি শ্বশুর বাড়ি যেতে বারো ঘন্টা লঞ্চে থাকতে হয় আমার চাইতে আমার নদী পথে আর নালে যদি গাড়ি দেয় তার থেকে মদন দেয়তেইব নেত্রকোনা শহর দিয়ে এভাবে দিন বালা না যে আমার আজকে যাই না আমি আচ্ছা ঠিক আছে যাবো না কালকে যাবো না তুই যে বাইশশো টাকা দিছে আমার এই টাকাটা আমি একদিনে মিষ্টি মিষ্টি কিনো ওই বাজারের থেকে অনেক গুল্লা কয় মিষ্টিতে গুল্লা কয় মিষ্টি মিষ্টি কিনা ওকে সব খিলা মানে করে মানে পুরা প্রায় পনেরো ত্রিশটা বাড়িয়ে ই করে ওরা আমি দিয়ে দিছি আমার তো এই টাকা দরকার নেই আমার যোগ্যা তারপরে আমার বিশ টাকা দেওয়ার কথা ছিল আমার শ্বশুরি আমার কথা বাজান টেহা দিতে দেওয়ার কথা ছিল আমার ডানো বেশি টেহাটা লোক বেন না আমি ছিল বিশ হাজার টাকাতে আমার কি হইব বিশ হাজার টাকাতে আমার কিছু হইব না তা আমি করলাম যে এই টাকাটা দিয়ে আপনি রনির নামে হ্যাক করে লন এখানে বছর বয়সে যা দান উঠে আপনি রাখলেন আমি ঘরে কিছু দিয়ান তো আমার শাশুড়ি অনেক খুব 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 খুশি হয়েছে আর পড়লাম ঢাকা আর পর আবার এক মাস পর আর ভাল লাগে না যেতে হইব চল যাই এরকম কখন করতে করতে ভাই মনে করেন প্রায় আট মাস পর আবার গেলাম যাওয়ার পর ওই আড়াই বোনা ঢাকা ঢাকা ভাল লাগে না যেতাম না আমার মানে ওইখানে আবার একটি সিস্টেম আছে আমার মানে এই জুতা খোর ঘরে জুতা খোর তোরা ডাহা যেতাম না থাকতাম না ডাহা এই ভালো কথা ভাই কোনো থেকে কোনো যাও আমি আপসি ঢাকা আগে আমি থাকি তো আমার ফোন করছে আহ ভাল লাগে না হ্যান তার মানে খুব ফুফা দিয়ে লিয়া গেছে লিয়া যাওয়ার পর আমি থাকলাম তো তখন আমার সালি আমার প্রতি একটা ইয়ে আছে গেছি আর ছোট বোন যাওয়ার বোন আমার সাথে খারাপ ব্যবহার করতেছে যাওয়ার ইচ্ছা আমার সাথে বিয়ে হইব তো তখন আমার সালি মানে বউ সাইজে আর ছবি সাপি উঠে অনেক কি মানে একটা রুমের মধ্যে অনেক প্রণাম করে দিছে তো তখন আমার সালি দেখলাম যে দেখ বোন কিছু মনে করিস না আমরা ঢাকার মানুষ ঢাকার নিয়ম আছে সালি মানে ছোট বোন এটা আমরা পারুম না কোনোতে পারুম না যদি তখন দেশে নিয়ম থাকতে থাকতে পারে আমার ঢাকা নাই বা আমার ধর্মেতে এটা নাই আমি পারুম না আমার মাত্রা দেবেন ওই আমি ওই দিনকে সাথে সাথে আমি ঢাকা দেখ এই যে আইছি আমি ভাই আয়া ওর পরে যে আমার চোখে ব্যাপারে আমি এলাস চেষ্টা করলাম চেষ্টা করার পর আমার বন্ধু বান্ধবরা বলে যে দোষ আগেবার আছি আমরা তো আগেবার অপ্রসঙ্গে গেলাম জাতীয় চক্ষুর দিকে হাসপাতাল শ্যামলি তো এখানে টিকিট টাকিট করা দুই সপ্তাহ আড়াই সপ্তাহ ভিতরে আমার অপারেশন ডেট দিল তো অপারেশন ডেটের মধ্যে আমার এসিজি করছে চোখটা ফুল এসিজি করছে করার টাইমে করছে আপনি বললাম আপনি তিন ঘন্টা চোখে দেখতে পারবেন না আপনার সাথে কি হয়েছে আমি না স্যার আমি একা এসি তো কেন আমি আমার এখন তো না প্রশ্ন শোনা আসবে আচ্ছা ঠিক আছে আপনি তিন ঘন্টা আপনার দেখতে পারবেন বলে ভালো তো আসলে তিন ঘন্টা না প্রায় দেড় ঘন্টা পর আমার চোখের আলো আবার পড়ছে যে এসিজি করার টাইম অনেক পাওয়ার লেন্স দিয়ে করো তো গেল আমার অপারেশন ডেট দিল পরের দিন ওইখানে অবশ্য অপারেশন টাকা লাগে না ভাই অপারেশন রুমে ওটিতে গেলাম তো অপারেশন চুপ কাটলো অপারেশন করলো ইঞ্জেকশন ইঞ্জেকশন দিল তো কথাবার্তা গেলো প্রায় তিন ঘন্টা লাগে অপারেশন করলো তো আমার এগুলো দেখে দিয়েছেন আপনি এখন বাসা যাবেন আপনি কোনো লড়াচড়া করবেন না কিছু করবেন না এই সব লেখে দিলাম আপনি শুধু ওষুধ খাবেন রাত্রে আপনি সকালে এসে পাবেন আপনার ব্যান্ডেজ খুলে নেবো ঠিক আছে তো রাত্রে থাকলাম ওষুধ পানি ক্যাপসুল দিল পাঁচশো পাড়া দিটা খেলাম সকালে এলাম ব্যান্ডেজ খুললো দেখতে পারি দেখতে পারি এখানটা ঝুলে আছে গা তারা যে ওই আপনার এখান থেকে যে স্কুলে এটা করছে না ঝুলে দিছে এখানে মানে এখানকার কিছু জিনিস ঝুলে দিয়েছে ওরা যে মেশিনে দেখতেছে তখনই মানে ডাক্তার আপনার ম্যাডাম বলেছে সাতেরটারে স্যার এখানে তো ঝুলে দিছে দেখি চাপো ওই চাপলো তো আমার দেখলো তো প্রবলেম নেই ঠিক হয়ে যাবো মানে আমরা বুঝবার দিল না এই জিনিসটা যে একটু সমস্যা আছে ড্রপ ড্রপ লাগান ঠিক হয়ে যাবো তো ড্রপ ড্রপ দিল ড্রপ লাগে না কোনো সমস্যা না আস্তে 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 দেখা গেলো দশ দিনের দিনে আমার চোখ আস্তে আস্তে ডিপে গেল গা
মানে আপনার দেখার ক্ষমতা কমে গেল
হ্যাঁ কমে গেল বলতে মনে করেন আমি একা হাঁটতে পারি তিন হাতে চার হাতের মানুষ দেখতে পারি আর বেশি না তারপর খুব শক্তি লাগে চোখে তো এটা করতে করতে গেল আমি আবার ডাক্তার দেখলাম যে কি ব্যাপার বা এরকম তো এটা আচ্ছা ঠিক আছে যান আপনি অমুক ওয়ার্ডে যান বিশ নাম্বার গেলাম আবার ঠিক করলাম পরে পরশুদ্ধায় আমার একটা ফলস মানে ওয়ান টাইম লেন্স লাগা যায় হয় না কাজ, এরকম কথা তো তিন মাস জায়গা ভাই, তিন মাস যাওয়ার পর আবার বলো অপারেশন করতে হবে। এই সালে আমার স্যার বললো অপারেশন করো, আমি স্যার আপনি কিছুদিন আগে অপারেশন করে কেন এইবার করেন ঠিক হয়ে যাবে বা। ঠিক আছে ভাই অপারেশন করুন, কি করতে হবে আপনার এবার ভর্তি, ভর্তি আপনার টাকা লাগবে না, ঠিক আছে আপনি যা ওষুধ পানি কিনবেন। হ্যাঁ কিনুন, তো ভর্তি রাখলো, এর মধ্যে একটা কথা বলতে হয় যে আমরা কাগজটা নিয়ে যখন আমি বাসার থেকে যাই, কাগজটা আমি আসার টাইমে গাড়িতে মিলা ফালা দিই আমার ফাইলটা, তো এই ফাইলের জন্য আবার আবার আমার এই 22 দিনের পিছনে ফালা দেয় অপারেশনের থেকে, একবারে আপনার অপারেশন থিয়ারের ওইখান থেকে আমার ব্যাক করে দিয়ে দেয়। কাগজপত্র রেডি করে আবার আমার অপারেশন চালু, দ্বিতীয় অপারেশন ইঞ্জেকশন পুষ করলো, পুষ করার পর যখন আমার এখানে নালি বানিয়েছে, আমার দিকে একটা নালি বানিয়েছে তারা, তখন আমার অনেকটা ব্যথা হইতেছে, তখন আমি তো স্যার আমার কলাম জান বাইরে গেছে, এই তো একটু হয়ে গেছে গা জাকির স্যার, এই তো যা অপারেশনের পরে আমার ওখানে ওই যে ছোট ডাক্তার জাকির হোসেন বাবু মনে কষ্ট নেবেন না, যদি সকালে দেখেন আমার যদি দোয়া করবেন, আর যদি না দেখতে পারেন আমার মাফ করে দেবেন। স্যারকে কথা বললেন, হ্যাঁ ঠিক আছে জায়গা রুমে ওয়াটে গেছি, ব্যথা স্টার্ট, এমন ব্যথা স্টার ভাই মানে একটা ব্যথা স্টার্ট আমার রোজাই দেয় 28 না 29 আগস্টে অপারেশন রইল, এটা সালে আমার স্যার রিটায়ার হয়ে যাবে ওই মাসে রিটায়ার ওই হসপিটাল থেকে, যেহেতু বয়স হয়েছে আমার এটাই লাস্ট অপারেশন হয়েছে। তো ওরার পর আমি কি করব, আমার অপারেশন করার পর ওষুধ পানি লেখা দিল, ঈদের মধ্যে আমার ছুটি দিয়ে দিল, আপনার সাথে সুযোগ ছুটি দিল, আমাকে বলো যে আপনি মানে সময় দিল 20 দিন না 18 দিন, এতদিন 14 দিন পরে আসবেন, আপনার 650 টাকা নিয়ে আপনার ই করা হবে, রিজার্ভ করা হবে। এত চোখে আমি ঠিক আছে ভাই, তুই গেছি আইসিইউ বুক কইরা, তারপর টাকা জমা দিছি, এখনই করছি, ওরা তো চোখ দিয়ে নষ্ট করে সেটা আমার বুঝবা দেয় নাই, মানে তেরে বুঝবা দিতেছে না, তখন আমার টাকা জমা জাকির সাহেব আপনার আমাদের মেশিন নষ্ট, আপনি এক কাজ করেন ইসলামী হসপিটালে চলে যান, ইসলামী হসপিটাল চলে যেমন ভাই আমি কি করবো ইসলামের জানো খেয়ে যান ঠিক আছে বোগা। তো ঠিক আছে আমার ছোট বোনে গেলাম, ছোট বোনে কান্দাকাটি করে যে ভাই আমি না করছিলাম অপারেশন করেন না, আজই বন্ধ কাপড় আপনার চোখ বন্ধ হয়ে গেলে আমি বোয়া ছিল, তোমাকে আমার ছোট বোন অপারেশন রুমেই বোয়া কইছে আমার, আমার ছোট বোন নাকি নেওয়ার নাম, তার মধ্যে আমার এই তাইবা আমার ভাগ্নি আমার সাথে থাকে, নিশা হসপিটাল থাকে, মানে আমার এরাই আমার অনেক মাও জানে, আমার বড় বোন একবার জানে, তিনবার অপারেশনে একবার না ভাই, আমার মাও না মানে আমার বোন তো আমার প্রেমটি বাদি তো যাই হোক, এর মধ্যে রুচা কুরবানি দিল। আমার শ্বশুর শাশুড়ি ফোন করলো, বাবু আমু তোমার বৌয়ের বাচ্চা ভালো কথা আনেন, এটা আপনার প্রায় আমার দেশের থেকে আমার 8-9 মাস পর হ্যাঁ আইলো, ঈদের 2 দিন আগে কুরবানিতে 2 দিন আগে আইলো, আর পর ওই সময় আমার কাছে কিছু টাকা নাই, তো আইসে আমার বাড়িতে উঠেছি, আর মা ওই আমার ছোট মানে যা কর্তব্য আর ঈদের শাড়ি দিল আমার মা, আর মায়ের দুই মা যেহেতু দুই শাশুড়ি দুজনে দিল, দেওয়ার পর আর একটা 3 পিস কিনে দিল, আর আমারটা তো আমার দিয়েই যায় আমার বোন, আমার বোন আল্লাহ আমাদের অনেক কিছু আমার জন্য করছে, আমার বোন ছোট বোন বড় বোনও করছে, কিন্তু বড় বোন লাস্টে পর অন্য মতন আছে। তো তারপরে আপনার ঈদ হয়ে গেল, ঈদ গেল ওর পরে আপনার ডিসেম্বর মাস এটা 2012 এটা, তো আমার শাশুড়ি চলে গেল ঈদের পরের দিন, তার বাড়ি গাড়ি ভাড়া ভরে দিয়ে দিলাম গেছে, তার কিছু যে মা আপনি তার সাথে ফোন করেন নাহলে আপনি মায়া পাগল, আমি তো জানি পাগল, এর মধ্যে আমার মাসে কয়েকবার তো আমি এই ছিল গ্রামের মানুষের হাতুটা মুখে, আমি তো পোলা করেই মারতেছি না, মেয়েরে কি মারুন, মেয়েরে মা তাকে কাপড় এসে কাজ মারলাম না কিছু কিনে, তো এরকম করতে আপনার ঈদের পরের দিন ভাল লাগে না কি করবো, আমি বাড়ি যাবো কে যাবো নারায়ণগঞ্জ, আমি আবার নারায়ণগঞ্জ পারে না আমার ইচ্ছা না, মানে ওইখানে আমাকে ভাল লাগে না, পরে পারাই না ওর মাইন্ড খারাপ হয়ে যায় ওইখানে, ওখানে সব কিছু ফ্রি পায়, তো গেলো আমি তো না আমার ফুফুর বাড়ি পাড়া দিলাম কোনা পাড়া, 15 দিন থাকলো ওইখানে, থাকার পর 15 দিনের বেশি মানে পুরো 1 মাস 31st আগের দিন এসে, হ্যাঁ আগের দিন আমি যেটা আজকে রাত্রে 12:30 আজকে সন্ধ্যা সময় বড় বোন এসে, তা আসার পর আমার যাতা গালাগালি, জুতা ঘরের বাচ্চা, কানার বাচ্চা, আবার দেশের ভাষা সান্ডালের ঘরে সান্ডাল, তুই না আমার যেতে দেশ নে কারে, হ্যাঁ আমার না, আমি বললাম তোমার সমস্যা কি, আমার সমস্যা আমার ভাই আমার নারায়ণগঞ্জ দিয়ে, আমি বলি না তোমার নারায়ণগঞ্জ দিয়ে আমার কপালে তোমার দেশি দাম, তোমার মায়ের দেখ আছে আমি তোমার মায়ের হাতে দিয়াম, তারপরে আমি ওই 5:30 রাতে একটু করি ওর সাথে, আমার সাথে খারাপ ব্যবহার করে, তা আমার আসলে ওই টাইমে আমার মনটা একটু অন্য মতো যে না আর কি খারাপ হয়ে আছে মেমোরি, তো পরের দিন 5:30 সকাল আমি ঘুমের তো শুয়ে উঠছে, নাস্তা নাস্তা দিছি খাইছে, তো এর মধ্যে কি করছে আমার আমি তখন অল্প অল্প ছুটে দিই মাত্র বসে রয়েছে এক এক দূরে, আমি এখানে আমি আপনাকে দেখতে পাবো, আমার কিন্তু কিছু করতে চান আমি মানে ইচ্ছাকে আপাত, তা আমার তো তাদের গেট পুরানো বাড়ি আমাদের, তো ওই আমরা তো ব্যাং লাগানো আছে ওইখানে একটা ব্র্যাকেট আছে, ব্র্যাকেট কি দেওয়া ভাই মনে করেন
আমার পরিবার রুনা
মানে আপনার স্ত্রী?
হ্যাঁ আমার স্ত্রী, হ্যাঁ আমার মাথা মারতে গেছে, মাথা মারতে গেছে আল্লাহর কি মেহেরবান আমার মানে এমনি লগালগে আমি একটা চারটা ফালের পরে মানে মোটা এরকম জ্যাকেট মানে আমার এখান থেকে তখন ওই আসেনি ওর মহাজন আমার বাড়ির লগে টাকা না ওর মহাজন এখন এলাকাবাসী আমার মানে মা ওরা চিৎকার পাতা হয়ে আমার পোড়ারে মেরে ফেলেছে। অ্যাকচুয়ালি আমি পুরাটাই মানে আবজ্ঞান হয়ে গেছি, আমি বাথরুমে যেতে যেতে আমি তখন আমার এক হাত দিয়ে পানি জ্বালে এই হাতটা আমি কত ব্লিডিং হতে আসে পুরো হাত তা আমার মানে ওই জায়গার মধ্যে আমি গালাগালি করতেছে যে তুই কি তুই কিরকম জামাই তুই পাবি মতন তোলা মানে করেছে যে তোর তুলেছে ছোট তোর আজকে কত বড় বানিয়েছে পাহাড়ের মতন তুই আর তুই মানে এই কি এটা তুই কিভাবে করলি মানে তারপর আমার সুবিধা পানি পড়তেছে মানে এমন একটা অবস্থা মানে আমি না পারি সইতে না পারি পইতে আমার একটা অবস্থা খারাপ আমার কেউ ট্যাবলেট দেয় না আমার কোনো ওষুধ পানি দেয় না তখন আমার ছোট বোন আমার সাথে মোবাইল করলো ভাই এই ব্যাপার আমি তো পরেই মুহূর্তে পাড়া দিয়ে দিব আমি কেন আর আমি লিয়ে যাবো কেন আপনি যেতে দেবো না আমি 1000 থেকে আমার ছোট বোন আনলো আমার ওর যে বিয়েটা পুষিব যা দিছিলাম সব দিয়ে দিছি ভাইয়া সব আরে সব দিয়ে দিলাম যা আছে সব দিয়ে দিলাম দিয়ে যাওয়ার পর তা আমার যে আচানক আমি আবার আম ওই কানার ঘরে কানা আমি আবার আয়াম হাত উড়েছিল তো তখন তো ছিল না আমার মাথা অনেক খারাপ তখন আমি আবার মানে ওই জন্য আমার সামনে ছিল আমি দুটা চর দিছি করা ভাবে একটা চর দিয়েছি ওর কানে রিং করে আছে গেছে এটা আবার বিস্তার বিস্তার কিনছে কিন্তু আমি যাও আমারও কিছু সরে দেয়া আর আমি পাঠা দিলাম আর পাঠা দেওয়ার পর আমার বাড়ির মধ্যে আমার শেষের অবস্থা খারাপ এর মধ্যে আমার বাড়িতে ড্রাগস ব্যবহার স্টার্ট হচ্ছে ব্যবসা ফেন্সিল ফেন্সিলের বিক্রি করা হয় এটা আমার বাড়িতে আমি জানি না ভাই তখন তো আমি চোখে তেমন একটা দেখতেছি না এটা যে ঘুরতেছে আমি জানিও না তো আমি বস্তার আমার পাও লম্বা করছি না তখন দেখি আপনাকে বোতলগুলো পাঁচটা করে পিস আপনার 14 পাতা মানে প্রায় 75 ফেন্সিল একসাথে তো আমি আমার মারে আমি গেছিলাম মা এটা কি হয়টা কি আমার জানে না তখন আমি গেলাম গাড়ি চলতে পারে এটা কার ওই চোরে দেবো মানে আমার ছোট ভাইয়ের কথা বললো আমি ডাক দেওয়ারে ডাক দিছে আমি কি এটা কি ওর লোক আমার লোক হাতাতে মারামারি হয়ে গেছে তখন আমি চোখে দেখি না কিন্তু আমার লোক হাতাতে মারামারি আমি ওরা দেখি তার পুলিশ আমি ওখানে ধরা দেন কোনো কথা নেই তোর 10 মিনিটের সময় দিলাম এটা বাইক কর আমি চোখে দিই না যে কোনো সময় পুলিশে আবরবো তখন আমার মা লাগে যাবো আমার লাগে যাবো হ্যাঁ ভাই এরকম করতে করতে মানে অল্প দিনে পুলিশ ডেকে দিল আমার ঘরে আল্লাহর মেহেরবান যে ঘরের মধ্যে কোনো মাল নাই যদি পুলিশ আধা ঘন্টা পরে তো 124 ফেন্সিল পায় মার্শাল ব্যাগে পাঠি তখন আমার ঘরে বসা আমার ওই রুমে আমি সব শুনতে আসি তখন কথা আমি তো কথা বলি না তার সাথে আমি শুধু কথা শুনি তো দারোগার যাইছে না ওই পাঠি তো তো বুঝে একটি স্মাগলার যে এখানে কোনো লগে লগে আরেক গেট দিয়ে বেড়ে গেছে পা তো এই দমসল থানা দারোগারা ঢুকছে তো আর তো বিশ্বে দিচ্ছে অনেকদিন ধরে এই তো এই তো এই না এইটা না মানে কামাকায় মানে পুলিশে যেটা ফাঁপড় দেওয়া দরকার দিতে আছে গড়গড় চেক করতে একটা কিছু পানি হয় তো আমি যে এখানে ঘুমাই আর খাটের নিচে একটা খালি বোতল ছিল হ্যাঁ তো খালি বোতলে আপনি গিয়া স্যার পাইছি পাইছি তো আমার ওই ফারুক নামে ইনফরমার দমসল থানা আর এখন এলাকার থেকেই আরে মানে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে যেরকম সরকার করে এটা আমাদের পঞ্চায়েত হয়েছে এখন এরকম অবস্থা হয়েছে ওরা দেখা মাত্র অ্যারেস্ট ওই ফার্মারে তো ওই অনেক কোচ আছে লেগে গেছে 1,00,000 টাকা পিঠে পিঠে তখন আমার মারে বকা দেয় ফার্মার তখন মানে আমি উঠে গেছি উঠে আমি এই মানে এই মিয়া পৃথিবী কোন রাষ্ট্র লয় আছে গালি দেওয়ার আমার দেখাইতে পারবেন কেন আপনি গালি দিবেন আপনি আমার ছিনেন তখন আমার হাত দেখেছি আমি কাপড় বংশাল তারপর কোতালি থানা জান মিয়া আমার সিবি দেখবেন আমি কি আমি চাঠা আমরা আইন বুঝি আমাদের আইন শিখেবেন না পরে লিয়ে গেল 1,00,000 আছে যাক আমার ভাগ্নি নিশা যেটা আমার সাথে হসপিটাল ছিল দিনের পর দিন রাতের পর রাই ওর 2,000 টাকা জমানো ছিল ওইখান থেকে 20,000 টাকা তো আরে ছুটানো হইলো তো ওই বেচে গিনি টোটাল বন্ধ করে দিছে খায় আর মধ্যে মনে করেন আমার এই বড় যে ওই আপনার একটা পোলট্রি দেওয়া ব্যবসা নিয়ে নিল মানে ওরা মন্ত্রী করে আর কি বাড়ির মধ্যে ওই করার ব্যবসাটা এখন ওই করে বলতে অঞ্জন ওই ঘরের মধ্যে লোক আসবে আমার সাথে ভালো লাগে না আমার অনেক খারাপ লাগে যেটা কিরকম মোবাইলে কত হন তো আমি কিছু মারা তো এই ব্যবসা আবার চালু করেছে এই চালু করছে একজনের তো মায়ের মুড় খায় আমি বন করলাম ব্যয় করলাম এইরকম করতে করতে এই যে ভাই এই যে কুরবানি গেল না কুরবানি এই যে এই বছর এই বছর কুরবানিতে দিন ভাই রাত্রে আমি ঘরে কিছু মন ভালো না কই যে আমার কেউ আমার কোনো বন্ধু বান্ধব একপত্রে আরে কিছু বন্ধু বান্ধব ছোট ভাই আরে আমার এখন সাহারা আর উপর আল্লাহ আমার যে ছোটবেলায় পুলিশ বন্ধু আর আমার সাথে এখন অ্যাভোর্ড করা যাচ্ছিল আমার যদি আমি 10 টাকা চাই 100 টাকা চাই তো এইরকম করতে করতে গেল তো আমি ওই অবস্থায় অ্যালাউন হইল বিদেশি ডাক্তার এবো ভাই চোখের চিকিৎসার জন্য বিদেশি ডাক্তার এবো বিদেশি ডাক্তার এবো তো আমি বিদেশি আমার মতো আমি চোখ আমার ভালো করতে আমি দেখতে চাই মোট কথা আমি দেখতে চাই যা করছি ভুল আমি মাফ আল্লাহ থেকে মাফি আমি এখনো প্রত্যেক দিন আসতে গুণাগুণ জিগের পারি আল্লাহ থেকে কান্দি কাটে আমি যে আল্লাহ আমি যা করছি ভুল
আপনার স্ত্রী শেষ মিষ্টি হলো
হ্যাঁ আমার স্ত্রী তো যে আমার যে মায়ের দূর দিয়ে গেল হয়েছিল গেল গেল যাওয়ার পর আবার 3 মাস পর আমার ফোন করে যে ভালো লাগে না লিয়ে যাও আমি তো তোর রাস্তা আমি আমার রাস্তা তুই পালে বিয়ে বয়া জায়গায় আর যদি আমার কাছে বাচ্চা জিন্দিগের জন্য তোরাই থাকবো আমি আমার এলাকা থাকতে পারবি ও হ্যাঁ আমি তো কয়ার পর পোলট্রি তো কি করলো আবার একটা মানে বাড়িতে কাজে লেগে গেল সিলেট গিয়া সিলেট ওখানে 6 মাস কাজ করে আয়া পড়লো এখানে হয়তো বা কিছু অসুবিধা হচ্ছে আমি জানি দিদা পারছি পরে পরে আয়া আমার ফোন করলো যে আমার লিয়ে যাও ভৈরব আহ ভৈরব থেকে আয় লিয়ে যাও আমি তো আমি আপন তুমি যদি পারো আহ না রে নাই আচ্ছা আমি এটা আসি তারপর ওইটা আমার লোক কিচারি করে ফেলে দিল ওই আমার ভাই আবার পতাকা ওই যে আমি যেখানে বিয়া করছি নারায়ণগঞ্জে ওইখানে গিয়ে চাকরি লেগে গেছে যা ভাইয়া আমার মনে বহুত খারাপ লেগে গেল বলে তুই এখানে ক্যাম চাকরি লাগলি বা ক্যাম তুই এখানে কাজে গেলি তোর আমি এখান থেকে ভবনা লয়েছি আর ওইখানে আমার আত্মীয় স্বজন থাকে আমি কি আমি যদি করি আমার একটা ইজ্জত আছে আমি এখানে চাকরি গেলি তুই পরে অন্য জায়গায় গেছি খারাপ জায়গায় গেছি গা পরে ওইখান থেকে কাজ করে গেল না যাওয়ার পর আমার সাথে ফোনে কথা হয় ফোনে কথা হয় দুদিন ধরে ফোন বন্ধ তারপরে আর যে একদিন ছিল আমার শ্বশুর বাড়ি হতে আমি ওর কাছে ফোন করি সেলিনা আপা ওর কাছে আমি গেল আপাকে কি খবর কয়েকদিন একটা বিয়ে গেছে ভাই অমুক দিন আমি তখন ওদের কাহানে তখন আমি পুরাটাই মানে আসলে ওরা অনেক ভালোবাসতাম ভাই অনেক ভালোবাসতাম বলতে যে তোর জীবনের ফার্স্ট ক্রুশটা আমি হয়েছি যদি আমি আমার আমার একটা ভালোবাসা ছিল তারপর ওর জীবনের ফার্স্ট ক্রুশ ওরা আমি ওই রানীর মতন মর্যাদা দিয়ে আমি ঠিক রাখতাম যেটা আমার প্রথম ভালোবাসা যাবে ওর মতন হিসাব করে রাখতাম আর আমি তো এরকম করার পর আমি আর কিছু ভালোই লাগে না কিছু মানে হিসাবই পাই না আমার মাথা পুরো গোলমিল তখন আমি সিগারেট খাওয়া দিয়ে ফেলে মানে স্টিক দাদা আমি খাই খেতে খেতে এরকম যা যার পরে যে বিয়া শাদী হইলো তো আমি আর কেলাম যে আরে কোন আমার কাগজপত্র দিয়েছে আমার ডিভোর্স কাগজ দিয়েছে বিয়ে হয়েছে ভালো কথা ভালো কথা ভালো তো সুখে থাকো আমার কাগজ দিয়ে দেন কারণ আমাদের এলাকায় কি একটা সিস্টেম ভাইয়া যদি মেয়ে এই কারণে বিয়ে না দিতে পারে যে আগে যে স্বামী আছে ওর কাছে যদি 2 বাচ্চা বা 3 বাচ্চা হয় তারপর আইনার গলা গছা দেয়
আপনার স্ত্রী লাস্ট পর্যন্ত কি হয়েছে
আমার স্ত্রী যে এখন ওই যে বিয়ে হয়ে আরেকজনের সাথে
আপনাকে ডিভোর্স দিয়েছে
না দেনি ভাই এটা তো আমি
কতদিন যাবত বিয়ে হয়েছে
এটা আপনার সুগাতে শুরু করাতে 2 সপ্তাহ আগে এই যে রোজা গেল না কত 8 মাস এরকম হবো মনে
ওকে
হ্যাঁ তো দেনি তো ওদিনকে আমার অশাল আর ভাই ছিল আমার শালা আমার বাড়িতে আমার মার ভয়ে আমি পরিচয় দিয়ে নিয়ে আমার শালা মানে আমার দেখতে এসেছিল যেগুলো আমার এটাকে আমি কই যে মা সিদ্ধি বাজারে একদিন থাকে ওই হৃদয় শুনে যে আমার শালা তাহলে আমার যাও ভাত পাই সত্যি কথা বলতে পারে আমার ভাতও বন্ধ হয়ে যায় ভাতও বন্ধ হয়ে যাওয়া এইভাবে করতে যে বিদেশি ডাক্তার ওইখানে গেলাম তা আমার চেক আপ করাইলাম চেক আপ করানোর পর যা করেছেন আপনার কোন হসপিটাল করছেন না আমি নামছিলাম এখানে ওইখান থেকে ইসলামী হসপিটাল 1,000 টাকা দিলাম 20,000 টাকা দিয়ে অপারেশন করলাম ওরাও আমার আনসার আপনার চোখ তারা আপনার যে রেটিনার এটা ছিঁড়া ফালাইছে আপনার আমার এখানে ছিঁড়া ফালাইছে যে ইঞ্জেকশন যদি ছিল সার্জারি তখন ছিঁড়া গেছে এটা এটা ইসলামে তো তারা মানে দেখা তারা এই জিনিসটা তারা কাজ করে নাই সুতরাং তারা টাকাই নিছে আর কাজ করে নাই তারপরে আমার পরের দিন তেল বল এই করার পর পেশাবি থাকা লোক চোখের মধ্যে আমার চোখে প্রেশার উঠার পর ওই ডাক্তার বিদেশি ডাক্তারে করলাম দেখালাম সার্জারে কাপের চোখের অবস্থা করে আপনার চোখে তো প্রেশার উঠে গেছে কাপে তো প্রেশার হাতে বলতে পারে আপনার চোখে প্রেশার আমি কোনো স্যার রাতে চোখ ব্যথা করে জলে কাপে এই মুহূর্তে যে হসপিটালে অপারেশন করছেন ওই হসপিটালে যাবেন আমাদের পুরো ডিটেলস মাদ্রাস মানে কিভাবে যেতে হবো ইন্ডিয়ায় আমাদের পুরো ডিটেলস দেখা দিল যে জাকির হোসেন আপনি যান আল্লাহ রহমতে 70% আপনি দেখতে পাবেন আল্লাহর রহমতে আপনি যান আমি তো স্যার ওইখানে যাবো আমি তো এরকম পাশা করি আমি তো গরিব আমি পারব না আপনি এখানে মনে করেন 29,000 টাকার চিকিৎসা করে 29,000 রুপির চিকিৎসা করে বিভিন্ন দামের ল্যান্স আছে আপনাকে ল্যান্স লাগানো হবে ইনশাল্লাহ আপনি দেখতে পাবেন আপনি নতুন করে আপনি দেখতে পাবেন আপনি এখানে যান তা আমার মারে আমি কই মা এখন আমরা টাকা বসে নাই সামনে ঈদ তা আমার মাথা ঢুকলো আমি জ্যাকাত লম ভাই আমার মার্কেটে অনেক বড় বড় লোক আছে তা আমার মারে করো মা তুই শুধু অমুকের কাছে যা, যা খালি একজনের কাছে কবি যে তুমি তো বাবু ছিল বাবুর রে ম্যাডাম, আর ইন্ডিয়ার মাদ্রাজে দেব কিছু টাকা পয়সা লাগবো, তোমরা জিনতে পারো আর ব্যবস্থা করো, তুমি খালি এটা কত করে করো, বাকিটা আমি সব মাইনাস করবো। তো মা আমার উত্তর দিল ভাইয়া যে চলিয়ে আমি মানুষের দরজা ভিক্ষা করে যাবো, মানে মানে এমন আমরা আর কিছু আমার মানে ওখানে বলার কোনো কথা নেই আমার, যে তলেকে মানুষের কাছে ভিক্ষা করবার যাবো আমি। আমি বলি না 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 মা ঠিক আছে, না না আমি লাগবো না, আমার আল্লাহ যদি হয় তো যদি চায় তো আমি দেখুন না নেই, আমি জীবন বয় এরকম প্রতিদিন আমি ফাঁসি দিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করে বলেছি, আমি আমি ফাঁসি দিয়ে দেবো ওদিনকে আমি, তো ঠিক আমি দেখলাম যদি আমি ফ্যানটা আমি দেখতে পারি আমি দিয়ে দিতাম। তো তারপরে এই যে আপনার কিছুদিন পরে আমাকে এই ঈদের দিনে যে বললাম আমার মারা হয়, আমার ঈদের দিন এখানে তো আমার ছোট ভাই এখানে দেখা যাবে ডাক কোনো আমাকে ফাঁস দেওয়া বসে এইভাবে আমার ঘরের মধ্যে গরু কুরবানি দিব সকালে ঈদের পরের দিন, ঈদের দিন রাত ভাই আমার বাড়িতে এত মানুষ, আমার মা শুধু এতটুকু বলে মিন্টু তুই ওরে ছাড় ওরে আর তুই কোনো কথা কবি না, আমার গলা টিপি দিয়া মানে ওরা এমন একটা অবস্থা লাগতে দিয়া আমার বাইর করে বাঁচতে বাইর কর।
তো এটাই হচ্ছে আপনার এখন প্রেজেন্ট অবস্থা তাই তো, আপনার এভাবেই চলছে এখন, আপনার বর্তমানে দিন কিভাবে চলে?
বর্তমান দিন ভাই ওই যে আমি করলাম যে আমার একটা বন্ধু জাহাঙ্গীর যেটা যেমন বাড়ির সাথে যার মালিক জাহাঙ্গীর ভাই, ওই আমার এখন মনে করেন প্রত্যেক দিন আমার আমার বাড়ি থেকে নিয়ে আসার ছেলে গিয়া চা পানি খিলা যাওয়ার সময় 50 থেকে 100 যা পারে কি আর সামর্থ্য যা করলে আমার দেয়, এবং আরো 2-4 জন আছে মিরাজ ভাই ইয়াসিন ভাই টিপু ভাই
মানুষের কাছ থেকে সাহায্য।
বন্ধু ওরা
বলছে আপনার বয়স এখন কত?
এখন আমার বয়স 43 ইয়ার্স।
এই 43 ইয়ার্সে আপনার না আছে কোনো সন্তান?
না না সন্তান নিব কিভাবে, আমি
আপনার স্ত্রী নেই, আপনার শরীরের সামর্থ্য নেই, এবং একই সাথে আপনার সবচেয়ে মূল্যবান অঙ্গ চোখ চোখ নেই, আপনি সবকিছু হারিয়ে এখন নিঃস্ব এবং মানুষের দয়া রাখেন আপনি বেঁচে আছেন, আপনার জীবনের সবচেয়ে বড় ভুলটা কি ছিল বলেন তো?
আমার সবার থেকে বড় ভুলই আমি মনে করি যে আমি ওই যে যখন আমি বোম বানানটা যাই,
এক্স্যাক্টলি দ্যাট ওয়াজ দ্য পয়েন্ট। প্রিয় শ্রোতা, এই হচ্ছে আমাদের আজকে পাঞ্চিং বাবুর জীবনের অপ্রিয় সত্য। আপনারা দেখলেন কিভাবে একজন পাঞ্চিং বাবু বোমাবাজ হয়, বোমার ফলে তার ভাগ্যে কি জোটে এবং তার শেষ পরিণতিটা কি হয়। এত সুন্দর জীবন 43 বছরেই মোটামুটি ছকে বেঁধে গেছে এবং এখান থেকে বের হয়ে আসার আর কোনো উপায় নেই। প্রশ্ন হচ্ছে যে এই পাঞ্চিং বাবু আসলে এখন কোথায় যাবে, রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করবে নাকি মানুষের কাছ থেকে দয়া দাক্ষিণ্য নিয়েই পৃথিবীতে বেঁচে থাকবে। আমাদের সবসময় একটা কথা আছে যে পাপকে যেন আমরা ঘৃণা করি, পাপীকে যেন কখনোই ঘৃণা না করি। মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন তার একটা কথা বলেছেন যে গুনাহ করলে তার কাছে মাফ চাইতে হবে এবং তিনি মাফ করে দেবেন। সুতরাং সেই জায়গাটি থেকে আমরা আমরা যারা সমাজের মানুষ আছি তারা যেন প্রত্যেকেই প্রত্যেকের প্রতি হাত বাড়িয়ে দিই। একজন পাপীকে কিংবা একজন ভয়ানক রকমের খুনিকে সমাজে যদি আপনাআপনি ভাবে রেখে দেওয়া হয়, তাকে তুচ্ছতাচ্ছিল্য করা হয়, তাহলে সে কিন্তু ভালো হবে না, সে বরং আরো খারাপ কাজ ক্রমান্বয়ে করতেই থাকবে। যাই হোক, আমরা এই পর্যায়ে আমাদের যিনি এক্সপার্ট প্যানেলে ছিলেন এতক্ষণ ধরে ধৈর্য ধরে শুনেছেন আমাদের জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, তার কাছে যাচ্ছি আমরা। তো তিনি কি বলতে চান একটু শুনি। ডক্টর তাজুল ইসলাম, আপনি তো শুনলেন আমাদের পাঞ্চিং বাবুর জীবনের যে অপ্রিয় সত্যগুলো আগাগোড়া সবকিছুরই আপনি আমাদেরকে বলুন।
আমি বাবুর কাহিনী শুনলাম, আমাদের দেশের এর আগে যত অনুষ্ঠানগুলি আমরা যাদেরকে দেখেছি, যত অপরাধী দেখেছি, সমাজবৃত্তি বা অপরাধী তাদের বৈশিষ্ট্য যেগুলি আমরা আগে বলেছি যে অপরাধী হতে হলে কিছুটা তো পারিবারিক জেনেটিক কিছু ইয়া থাকে, কিন্তু সঙ্গে যেটা বেশি হয় সেটা হচ্ছে যে সামাজিক পরিবেশ, বিশেষ করে আমাদের দেশের লোকদেরকে, যেখানে আমাদের দেশের পথ শিশু যারা আছে যাদেরকে আমরা রাস্তাঘাটে দেখি তাদেরকে কিন্তু ওই যে পলিটিক্যাল লোকেরা, রাজনৈতিক লোকেরা হোক অথবা অন্যান্য যারা শত্রুকে ইয়া করতে চায়, দমিয়ে রাখতে চায়, বিশেষ করে এই যে রাজনৈতিক অস্থিরতার কারণে তারা এই বোমা মারানো কাজে তাদেরকে বেশি ব্যবহার করে। দুইটা কাজে এই শিশুদেরকে ব্যবহার করা, একটা হচ্ছে মাদক সরবরাহের জন্য, আরেকটা হচ্ছে যে বোমা তৈরি এবং বোমা সরবরাহ করার কাজে। বাবুর সেরকমই সঙ্গত সে বা ওই পরিস্থিতি পরিবেশের সঙ্গে সে মিশে গেছিল এবং সে বোমা মারতে শিখেছে, আর এক সময় সে বোমা মা বানানোতে সে ওস্তাদ হয়ে গেছে, এই যে সুনাম তার হয়ে গেছে। এ কারণে ওই যারা পলিটিক্যাল যারা পার্টি আছে তারা তাকে খুব ভালো লুফে নিয়েছে, এবং সেও যখন তাদের কাছ থেকে বেশি গুরুত্ব পাচ্ছিল তখন তারও উৎসাহ বেড়ে গেছিল যে ঠিক আছে তাহলে আমি তো একটা ভালো পজিশনে চলে আসলাম, আমি তো একটা গুরুত্বপূর্ণ জায়গায় চলে আসলাম। এভাবে কিন্তু অপরাধ সমাজ কিন্তু অপরাধকে আরো বেশি মানে প্রশ্রয় দিয়ে তাকে আরো বেশি অপরাধী করে ফেললো, এবং যার ফলে কি হলো যে সে একবার পিস্তলে একটা শিশুও মারা গেল এবং সেও অজ্ঞান হয়ে গেল, অজ্ঞান হয়ে পরে সে হয়তো পুলিশের হাতে ধরা পড়লো, এবং সেখানে তার বিচার হলো এবং একটা চোখ তার নষ্ট হয়ে গেছে। সেই চোখের কারণে পরবর্তী পর্যায়ে তার এখন দুইটা চোখই অন্ধ হয়ে গেছে। অর্থাৎ আমরা সব অপরাধীর ভিতরে যে বৈশিষ্ট্যগুলো দিচ্ছি এখানেও তাই। তবে আমরা এখন তার কাছে যেটা বলতে পারি যে তার দুর্ভাগ্য এবং অনেক দিকে সৌভাগ্য যে সে যদি অন্ধ না হতো তাহলে কিন্তু সে এখনো তার এই অপকর্মগুলি চালিয়ে যেত, এখনো তার যৌবন আছে, এখনো সব তাগত আছে এবং এখনো আমাদের দেশের লোকেরা এই যে যারা বোমা মারাতে বানাইতে পারে বা বোমা মারতে পারে তাদের কদর আছে। অর্থাৎ সে কিন্তু এখনো সন্ত্রাসী থাকতে পারত, কিন্তু যেহেতু তার বিশেষ নষ্ট হয়ে গেছে এখন আর সেই অপচয় করছে তাদের কাছে। যে এই গডফাদাররা তাকে যদি ব্যবহার করতো এখন আর তারা তাদের কাছে তার মূল্য নেই। অর্থাৎ সে এখন পরিতৃপ্ত মাল হিসেবে এসে গেছে এবং তার জীবনটা সম্পূর্ণরূপে ব্যস্ত হয়ে গেছে বলে সে এখন মনে করতেছে। এই যে অপরাধের ফলশ্রুতিতে যে পাপ, অপরাধের ফলশ্রুতিতে যে ক্ষতি বা যে লোকসান হয়, এটা যদি অপরাধীরা খুব তাড়াতাড়ি বুঝতে পারত তাহলে কিন্তু তারা অপরাধীকে ফিরে আনতে পারত। আমাদের সমাজে রাষ্ট্রে যদি আমরা অপরাধীকে ধরে খুব বড় ধরনের শাস্তির সম্মুখীন করতে পারতাম, সামাজিক শাস্তি এবং আইনগত শাস্তি, তাহলে কিন্তু অপরাধ অনেক কমে আসতো। কিন্তু যেভাবে হোক, যারা তার প্রতিপক্ষের হাতি হোক অথবা অন্যভাবে হোক অথবা এই যে নিজের অপকর্মের কারণে নিজেরই চোখ নষ্ট হয়ে যাওয়ার কারণে তারা কিন্তু একটা পর্যায়ে গিয়ে তারা এত বেশি মানে ক্ষতিগ্রস্ত হয় যে তখন তারা আত্মবোধ করে যে আমাদের আমাদের ক্ষেত্রে আমরা জীবনে যা করেছি অন্যায় করেছি ভুল করেছি ইত্যাদি। তা আমরা সর্বশেষ তাকে আমাদের যে বলা যা যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে সে বুঝতে যদি পারে যে আমি একটা আমি খুব খারাপ কাজ করেছিলাম, অন্যায় কাজ করেছিলাম, যার ফলশ্রুতিতে সেই পাপের ফলশ্রুতিতে আজকে আমার এই দুর্দশা, এখন সে যদি আল্লাহর কাছে তওবা করে নতুন এবং ভালো জীবন যখন করতে চায় তাহলে কিন্তু আল্লাহ তাকে ক্ষমা করবেন এক থাকে। এর জন্য তাকে আরো পূর্ণ অর্জন করতে হবে, এই জন্য তাকে আরো বেশি ভালো ভালো কাজ করতে হবে। এখন তার কাজ হবে তাতে তিনি যে অন্যায় করতে পাপ করতে আরো ভালো ভালো কাজ করে পূর্ণ অর্জন করে সে তার ওই পাপকে অতীতকে সে মুছে দিতে পারবে। এভাবে সে আশা করি, আমরা আশা করি এবং আমরা দোয়া করি যে সে একটা পূর্ণবান ও সুস্থ জীবন যাপন করতে সে নিজেকে পরিচালিত করতে সক্ষম হবে।
অনেক অনেক ধন্যবাদ তাজুল ইসলাম আপনার মূল্যবান মতামতের জন্য। আমরা মনে করি আপনার যে ওপিনিয়ন সেই ওপিনিয়ন গুলো প্রতি মুহূর্তে আমাদেরকে একটা সৎ পথের পরামর্শ দেয়। প্রিয় শ্রোতা, আমরা এই পর্যায়ে একটা ব্রিদিং স্পেস নিতে চাই, একটু পরে আমরা আবারও ফিরছি। রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব। তাই
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্য যাহা বলিব সত্য বলিব। রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
প্রিয় শ্রোতা, আমরা অনেক অনেক কমেন্টস পেয়েছি ফেসবুকে, এসএমএস এবং ইমেইলে, কয়েকটা পড়তে চাই। রুমা কক্সবাজার থেকে লিখেছে, আজ আমরা পেশাদার একজন বোমাবাজের কথা শুনেছি। আমার মনে হয় বাবু চেষ্টা করলে বিজ্ঞানী হতে পারত। সে যেভাবে বোমা তৈরি করা শিখেছে তা কেবলমাত্র সিনেমাতেই সম্ভব, বিজ্ঞানী বললে ভুল হবে না। শান্ত খামারবাড়ি থেকে লিখেছে, ভাইয়া সাবধান, কেননা স্টুডিওতে বোমা পড়তে পারে। যাই হোক, মানুষ অন্যায় করলে যে কোনো ক্ষমা হয় না তা আমরা বাবুর মুখ থেকে শুনতে পেরেছি। আসলে পাপ বাপকেও ছাড়ে না, বাবু তার জ্বলন্ত প্রমাণ। হৃদয় চট্টগ্রাম থেকে লিখেছে, বাবুদের মতো লোক যদি সবাই অন্ধ হয়ে যেত তাহলে ভালো হতো, তাহলে কোনো বোমা ফুটতো না। এদের ছোড়া বোমার কারণে সমাজের সাধারণ মানুষেরা প্রাণ হারিয়েছে। কারো হাত থাকে না, কারো পা থাকে না, এদের চরম শাস্তি হওয়া উচিত। কামরুল ঢাকা থেকে লিখেছে, একটা কথা আমরা সবাই জানি আর তা হলো, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে। আজকে বাবুকে এবিসি রেডিওতে ডেকে এনে প্রমাণ করলে এবিসি রেডিও সমস্ত লোকদের পাশে আছে। আমরা সবাই অপরাধী নয়, অপরাধীকে নয়, অপরাধকে ঘৃণা করবো। চমকের একটা টেক্সট লিখেছেন কামরুল। রানা ঢাকা থেকে লিখেছে, বাবুর দুটি চোখ অন্ধ হয়ে গেছে, এটা বোধ হয় তার পাপের শাস্তি। আর ঠিক এখনই বাবু বুঝতে পারছে তার ভুল। আসলে ভুলের শুরুতে আমরা কেউ বুঝি না যে আমরা তা ভুল করছি। আমরা যদি বুঝতাম তাহলে হয়তো এত বড় ভুল করতাম না। সাথী গাজীপুর থেকে লিখেছে, বাবু সত্যি একজন খুব বড় মাপের অপরাধী, তবে এখন আর এর কোনো শাস্তি দিয়ে লাভ নেই, কেননা বাবু তার শাস্তি পেয়ে গেছে, সে তার চোখ দুটি হারিয়েছে। যাই হোক, বাকি জীবন যেন বাবু ভালো পথে থাকতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। কামরুল মিরপুর থেকে লিখেছে, অনেক অপরাধীর কথা শুনেছি, তবে বাবুর গল্প শুনে মনে হচ্ছে আমরা সমাজের অনেকেই আছি যারা অপরাধী, অপরাধ করেও স্বীকার করি না। আমাদের সবার রেডিওতে আসা উচিত এবং স্বীকার করা উচিত নিজেদের অপরাধ, তাতে যদি নিজেদের পাপ কিছুটা মোচন হয়। এরকম অনেক অনেক টেক্সট আমরা পেয়েছি বাবু, আমাদের পাঞ্চিং বাবু এবার অপেক্ষা করছেন কিছু বলার জন্য। হ্যাঁ বলেন, কি বলার আছে আপনার, এই যে এত লোক আপনাকে এই ধরনের মন্তব্য করেছে, কি বলার আছে?
কিছু বলার ভাই, এতটুকু যে আপনারা যাই করবেন মানে মা বাবাকে সবসময় সম্মান, মা বাবার কথাটা শুনবেন, এবং এলাকায় যারা প্রতাপশালী বড় ভাই তাদের আবেগে কথা, আবেগে পয়রা তাদের কাজ করবেন না, তাদের সাথে চলবেন না, চললে হয়তো বা আমার মতনই আপনাদের হবে। আর বিশেষ একটা কথা, যে যা কিছু করবেন চিন্তা ভাবনা পয়রা আপনি এটা করবেন, যে আপনাকে যদি কেউ ভালো বুদ্ধি দেয়, ভালো সময় দেয়, তার কথা নিয়ে আপনি নিয়ে কাজ করবেন, যদি কেউ নেগেটিভ দেয় তার কথা নিয়ে আপনি চিন্তা ভাবনা করবেন না, যাই করবেন সব দিকে আগে পিছিয়ে চিন্তা ভাবনাই করবেন। আমি যে ভুলটা করছি এই ভুলটা করবেন না, যেহেতু আমি এখন এই ভুল করে এখন আমি মনে করেন পথের ভিখারি, এবং ভিখারি চিরা খারাপ, এখন আমি টাকার জন্য আমি অপারেশন করতে পারি না, আমি কিছুই না, আমি যে মাদ্রাজ যাবো এটাই পারি না, আমি আমার মানে 2 লক্ষ টাকার জন্য আমি পারি না।
ওকে প্রিয় শ্রোতা, এই হচ্ছে আমাদের পাঞ্চিং বাবুর জীবনের অপ্রিয় সত্য আমরা শেষ করতে চাই। তবে যাবার আগে আর্য রাজুর কাছ থেকে আমরা বরাবরের মতো শুনবো, এই সপ্তাহে কি আমাদেরকে চিঠি পাঠিয়েছেন কিংবা মেইল করেছেন সেটা, এবং তারপর আবারও ফিরছি।
রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
আমি রাতুল ঢাকা থেকে লিখছে, যাহা বলিব সত্য বলিব আমার খুব প্রিয় একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সমাজের অনেক অপরাধীকে স্বেচ্ছায় দোষ স্বীকার করতে দেখেছি, আর তাই আমিও আমার একটি অপরাধের কথা আজ আপনাদের সামনে তুলে ধরতে চাই। অনেকদিন আগের কথা, আমি তখন অনেক রাত করে বাসায় ফিরতাম, বাবা মা রাত থেকে বসে থাকতো, বাসায় ফিরলে মা আমাকে খাবার খাওয়ার জন্য বলতো, কিন্তু বাবা মায়ের কথা শুনলে আমার খুব রাগ হতো, তখন প্রায় আমি বাইরে খেয়ে আসতাম, আর তাই তো বাবা মার সাথে খুব খারাপ ব্যবহার করতাম। একদিন মাকে খুব বকেছিলাম, আর সে কারণে মা কেঁদেছিল, আর সে কারণেই আজ মনে হচ্ছে আমি ভীষণ অপরাধী। আমি জানি না আমার মা আমাকে ক্ষমা করবে কিনা, তবে আমি আমার মায়ের কাছে ক্ষমা চাইছি, আমি অন্যায় করেছি, জানি না এই অপরাধের ক্ষমা পাবো কিনা।
রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
অনেক অনেক ধন্যবাদ রাজু আমাদেরকে জানিয়ে দেবার জন্য। উপলব্ধিগুলো আমাদের সবার মনে আসুক, সবার ভুল থেকে আমরা যেন শিক্ষা নেই, নিজের জীবনকে যেন অনেক সুন্দর করে গড়ে তুলি। প্রিয় শ্রোতা, আজকের মতো এই পর্যন্তই। আগামী রবিবার ঠিক রাত 11:20 আমি আরজে কিবরিয়া, আমার টিম মেম্বার সাউন্ড এডিটর মঞ্জু, আরজে রাজুকে সাথে করে নিয়ে, আরো একজন বন্ধুকে সাথে করে নিয়ে এসে আপনাকে স্বাগত জানাবো রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন। এবিসি রেডিওর পক্ষ থেকে শুভরাত্রি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব।
This track was downloaded from FusionBD.com.